This track was downloaded from FusionBD.com.
90.4. ভালোবাসার বাংলাদেশ
শুনছেন ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময় এক্সাক্টলি রাত 10:30 এবং ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি আর জে এমা হাজির হয়ে গিয়েছি। এবং আজ বৃহস্পতিবার 26 মার্চ 2015 খ্রিস্টাব্দ, 12ই চৈত্র 1421 বঙ্গাব্দ, 5 জামাদিউল সানি 1436 হিজরি এবং আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এবং স্বাধীনতার এই মাসে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আসলে স্বাধীনতার মানে এক একজনের কাছে এক এক রকম। অনেকে অনেকভাবে স্বাধীনতাটাকে মনে করেন। আমার কাছে স্বাধীনতা এইরকম, আমার কাছে স্বাধীনতা অন্যরকম। যার যার স্বাধীনতা যে যেভাবে পালন করতে চান, যে যেভাবে মনে করেন। আর ফিরে এসেছে সেই ঐতিহাসিক দিনটি, যেদিন শুরু হয়েছিল এক সর্বাত্মক জনযুদ্ধ, লাখো প্রাণীর বিনিময়ে, যার সফল পরিণতিতে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ 45তম স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সব শহীদকে। প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ সব নেতার প্রতি স্মৃতির প্রতি, শহীদ পরিবার ও নৃশংসতার শিকার মা বোনেদের প্রতি জানাই আন্তরিক সহসংহতি ও সহমর্মিতা। এবং বন্ধুরা, আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। আর আজ তো বৃহস্পতিবার, অনেকেই অলরেডি সবাই জেনে গিয়েছেন যে আজকে ভালোবাসার বাংলাদেশে কে থাকছে। জি বন্ধু, আজকে ভালোবাসার বাংলাদেশে থাকছে তাসকিন। এবং আজকে আমরা শুনবো বিশ্বকাপ ক্রিকেটে ঘটে যাওয়া অনেক না জানা, অনেক রহস্য, অনেক কিছু এবং আরো অনেক কিছু তো থাকছেই। তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু পুরোই অন্যরকম, কোথাও যাওয়া যাবে না, আমাদের সঙ্গেই থাকতে হবে। আর এই মুহূর্তে আপনি কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন 16260 তে। লিখুন এফ এম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে www.facebook.com/thakafm90.4 এ। আর অনেক কথা তো বলেছি, আরো অনেক কথা হবে, মাত্র তো কথা শুরু করেছি। আর আপনার যত না বলা কথা আছে সবই কিন্তু আমাকে জানাবেন 16260 এবং ফেসবুকে। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সো সঙ্গে থাকুন। আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনাদের সঙ্গে। এবং আর কিছুক্ষণ পরে আর অপেক্ষা অনেক অপেক্ষা তো হলো, আর কিছুক্ষণ পরে কিন্তু থাকছে আমাদের এফএম গুরু এবং তাসকিন কিন্তু থাকছে। আর এই মুহূর্তে যারা ফেসবুকে এখন পর্যন্ত জয়েন করেননি তাদেরকে বলছি অবশ্যই জয়েন করবেন www.facebook.com/thakafm90.4 এ। এবং তাসকিনের কাছে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, অনেক কোশ্চেনই তো সবার মনে আছে যে কি হয়েছিল বা কি আদার্স, অনেক কিছু আমার মনে হয় অনেক কোশ্চেন আছে, সো আপনাদের সেই প্রশ্নগুলো জানতে চাচ্ছি এবং না বলা যত কথা আছে সব কিন্তু লিখে পাঠিয়ে দেবেন www.facebook.com/thakafm90.4 এ। আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টের লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। আর 16260 তো আছেই বন্ধু, আপনি SMS করবেন আমাদেরকে এফএম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন আমাদের সঙ্গে, এমডি লিটন মৃধা আছেন, মৃধা আছেন আমাদের সঙ্গে, অল দ্য বেস্ট জানিয়েছেন। রাশেদ আহমেদ আছেন, তাসকিন ভাইয়ের স্টোরিটা শুনতে হবে, অবশ্যই অবশ্যই শুনতে হবে, আর কোথাও কিন্তু যাওয়া যাবে না, খাওয়া দাওয়া যা করার এখনই তাড়াতাড়ি করে নিন, সবকিছু একদম রেডি করে নিন, কারণ আর বেশি সময় কিন্তু নেই, আর আমারও কিন্তু আর ধৈর্য কোলাচ্ছে না কখন শুরু হবে, কখন আমরা শুনবো। সানোয়ার সামির আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে অতুল ভৌমিক, হৃদয় আছেন, তিনি লিখেছেন আই লাভ ইউ তাসকিন। আর অতুল ভৌমিকের মতো যারা তাসকিনকে আপনার মনের নামালা কথাগুলো পাঠাতে যাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই কানেক্ট তুষার ইমরান আছেন, আরো আছেন রফিক সুমন, তিনি লিখেছেন বেস্ট অফ লাক তাসকিন। প্রিন্স ইমরান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন নাইস পিক, শুনতে হবে, অবশ্যই শুনতে তো হবে, না শুনে কোথায় যাবেন বলুন। জিসান সোহেল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি থাকবেন, অবশ্যই বন্ধু থাকবেন, একদম কিন্তু মিস করবেন না, কারণ আমরা তো আছি আপনার সঙ্গে। নামিরা আহমেদ মিলে আছেন আমাদের সঙ্গে, আর আছেন মোমিন আহমেদ তুপা, হীরা ইমরান আছেন আমাদের সঙ্গে, লিখেছেন সবাই অনেক বেশি কমেন্ট হচ্ছে আই লাভ ইউ তাসকিন, আসলে আমিও বলছি আই লাভ ইউ তাসকিন, আর আসলে তো অবশ্যই বলে দিব। আসাদুজ্জামান সাজীব আছেন আমাদের সঙ্গে, আনোয়ার জ্যাক আছেন, জানতে চেয়েছেন কেমন আছি, সবসময় অনেক ভালো থাকি জ্যাক, আশা করছি আপনারাও সবাই অনেক বেশি ভালো আছেন। এমডি শাকিল আছেন আমাদের সঙ্গে, পারভেজ আহমেদ আছেন, তিনি লিখেছেন তিনি আজকে 1000 কমেন্ট করবেন, আমি কিন্তু গুনে রাখবো পারভেজ যে সত্যি 1000 কমেন্ট হচ্ছে কিনা। রাসেল খান আছেন, রূপসা জাহান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন সাদিফ আল হাসান সাব্বির আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন বাংলাদেশের বাকিটুকু পড়া যাচ্ছে না, আপনি অবশ্যই আপনার কমেন্টে কিন্তু আবার করবেন। শাহানুর রহমান আছেন আমাদের সঙ্গে কাপাসিয়া গাজীপুর থেকে, তিনি এবং তার 9 বছরের ভাগ্নি একসঙ্গে শুনছেন ওকে কিছু বলে দাও, ঐশী তোমাকে অনেক পছন্দ করে। সোহান, ঐশী কাকে পছন্দ করে তা কিন্তু জানাতে হবে, আর 9 বছরের ভাগ্নি যেহেতু শুনছে অনেক 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 সুইটি গলু গলু হয়তো হবে ভাগ্নিটা আপনার, অনেক ভালো লাগলো যখন ছোট বাচ্চারা শুনে, তখন কিন্তু আসলে ভালো লাগে যে আমাদের প্রোগ্রাম ভালোবাসা বাংলাদেশ সবাই, আসলে ভালোবাসাটা এমন সেটা সবার জন্য, কোনো বয়স মানে না, আপনি আপনার আব্বুকে ভালোবাসেন, সেই ছোট্ট মেয়েটি একদম 1-2 বছরের বাবুটি, সেই বাবুটি কিন্তু তার বাবাকে অথবা তার মাকে দেখলে কিন্তু সেই চিৎকার, বা যখন অনেকক্ষণ না দেখে যখন আসে বাবা অথবা মা বাইরে থেকে আসে তখনও কিন্তু সেই ভালোবাসাটা, সো ভালোবাসা কিন্তু সবার জন্য, ভালোবাসা শুধু সেই প্রেমিক প্রেমিকার জন্য নয়, সবার জন্য ভালোবাসা, আর ভালোবাসার বাংলাদেশ সেটাও সবার জন্য। সো সোহান আশা করছি সঙ্গেই থাকবেন। ফেরারি জীবন আছেন আমাদের সঙ্গে, সাইম হাসান আছেন, রাতের পূজারি আছেন আমাদের সঙ্গে, এমডি বাহাদুর আছেন, তিনি লিখেছেন কচুয়া থেকে, এমডি লিটন মৃধা আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে মিস্টার ইয়াস শর্মা আছেন। আর তাসকিনের যে ছবিটি দেয়া হয়েছে, অনেকেই দেখতে ভাববেন যে এটা তাসকিনের কে হয়, আসলে তাসকিনের সঙ্গে রয়েছে তাসকিনের বাবা, আর অনেক 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 ভালোবাসা তাদের জন্য, অনেক শ্রদ্ধা তাদের জন্য। আর তাসকিনের সঙ্গে তো কথা হচ্ছে আর কিছুক্ষণ পর, আর একটা জ্বলন্ত প্রতিভার নাম কিন্তু তাসকিন, যার আলোয় আলোকিত আমাদের ক্রিকেট। আজ স্বাধীনতা দিবস, বিশ্বকাপ যুদ্ধের অনেক না জানা কথা নিয়ে আজকে কিন্তু থাকছে তাসকিন, সো কোথাও যাওয়া যাবে না, আমাদের সঙ্গেই থাকতে হবে। বন্ধু আমি আবারও বলছি, যারা ফেসবুকে আমাদের সঙ্গে এখনো কানেক্টেড হননি অবশ্যই কিন্তু কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ, লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করে ফেলবেন। আলামিন মাহমুদ আছেন আমাদের সঙ্গে, জুয়েল আহমেদ নিরম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার অনেক ভালো লাগছে, নিঝুম ফাহিম আছেন, এম ডি আজিজ, নিপন চন্দ আছেন আমাদের সঙ্গে, কিপ কুয়েত আছেন, কাউসার আর্য আছেন, হৃদয় খান আছেন, তিনি লিখেছেন আই লাভ ইউ, অনেক ধন্যবাদ হৃদয় খান। ইমরান হোসেন ইমন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন কি করি কি যে করি বুঝি না, বেশি ভালো লাগছে, এত বেশি ভালো লাগছে কিছু বুঝতে পারছেন না। কোনো সমস্যা নেই, আমাদের সঙ্গে থাকুন, বুঝে যাবেন যে কি কি করতে হবে। অবশ্যই কিন্তু কমেন্ট বেশি বেশি করে করতে হবে। নাহিদ হাসান আছেন আমাদের সঙ্গে, মাহমুদা মিম আছেন, তিনি লিখেছেন কিলার স্মাইল, ও মাই গড, মাহমুদা আপনি এটা কাকে লিখেছেন অবশ্যই কিন্তু জানাবেন। শাহালম হোসেন ইমরান আছেন আমাদের সঙ্গে, ফেক হৃদয় আছেন, আরো আছেন স্বপ্নের রাজ্য সহ আরো অনেকে আছেন। নুসরাত প্রিয়া আছেন, তিনি লিখেছেন উই আর 16 কোর্স বাংলাদেশ অলওয়েজ উইথ ইউ, তাসকি নবি আছেন, নুসরাত প্রিয়া অনেক 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 ধন্যবাদ। আরো যারা আছেন তাদের সবাইকে বলছি অবশ্যই কিন্তু এসএমএস এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। www.facebook.com/thakfm90.4 এ আর 1626 এর সাথে আছেন। সো বন্ধুর সঙ্গে থাকুন এবং চমৎকার একটি গানের বিরতির পর ফিরছি।
বিনম্র শ্রদ্ধা মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মা, বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ তুমি। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন, বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ তুমি। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন, আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি এতটা বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন, বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ।
বাংলাদেশ ইমা রয়েছে আপনারই সঙ্গে, এবং আজ 26 মার্চ, আর স্বাধীনতা এক একজনের কাছে এক এক রকম। যেটা আমি বলেছিলাম, স্বাধীনতার অর্থটি অনেকে অনেক রকম মনে করেন। কারো কাছে স্বাধীনতা মানে লাল সবুজের পতাকা হাতে দুরন্ত গতিতে ছুটে চলা, কারো কাছে আবার গলা ছেড়ে মুক্তির গান গাওয়াই হলো স্বাধীনতার আসল রূপ, আবার কারো কাছে ভর দুপুরে শান বাঁধানো ঘাটে পা ভিজিয়ে কেউ কবিতা পড়ে, আবার সেই কবিতাগুলো স্বাধীনতাকে সেইভাবে অনুভব করে। অনেকে আবার রাতের এক পশলা বৃষ্টিতে ভিজে গ্রহণ করে স্বাধীনতার আশা। সো বন্ধু, স্বাধীনতার মানেটা কিন্তু আসলেই অন্যরকম, যার যার কাছে তার তার রকম। আপনার কাছে স্বাধীনতার মানেটা কি অবশ্যই কিন্তু জানাবেন। আর এই মুহূর্তে তিমা রয়েছে আপনারই সঙ্গে এবং থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত, এবং আজকে ভালোবাসার বাংলাদেশে কিন্তু আসছে তাসকিন, সো অবশ্যই সঙ্গে থাকতে হবে। আর যারা এখনো ফেসবুকে অথবা 1626 কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কানেক্টেড হবেন 1626-তে। প্রথমে লিখুন এফএম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে www.facebook.com/thakafm90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। আর সেখানে গেলে আপনি দেখতে পারবেন খুব চমৎকার একটি ছবি, তাসকিন এবং তার বাবার একসঙ্গে কিন্তু খুব সুন্দর একটি ছবি আছে। সেই ছবিতে লাইক দিয়ে আপনি আপনার কমেন্ট করবেন। অলরেডি অনেক কমেন্ট কিন্তু চলে এসেছে, আমি সবার কমেন্ট পড়ব, আজকে প্রমিস করছি চেষ্টা করব সবার কমেন্টগুলো পড়ে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন নুরুজ্জামান ইসলাম আছেন, তিনি লিখেছেন আজ তিনি কমেন্টের বন্যা বইয়ে দেবে, জেনে অনেক ভালো লাগলো নুরুজ্জামান। আমি কিন্তু দেখতে চাচ্ছি আসলে আপনি কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন কিনা। মোস্তাফিজুর রহমান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন MD মামুন ঢালী আছেন, তিনি গানটির জন্য থ্যাংকস জানিয়েছেন এবং লিখেছেন অসামসং, আসলে গানটি অনেক বেশি চমৎকার ছিল। সন্ধ্যা তার আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ গুরু আপু এবং তাসকিন ভাইয়া, উই লাভ ইউ টু সন্ধ্যা তারা। আর আছেন আমাদের সঙ্গে ফরহাদ মোল্লা কুমিল্লা থেকে, তিনি লিখেছেন আই লাভ ইউ তাসকিন। রূপা RDC আছেন, অনেকের অভিযোগ চলে আসা শুরু করেছে যে কেন আমি তাদের কমেন্ট পড়ছি না। রূপা আমি কিন্তু চেষ্টা করছি, অবশ্যই কিন্তু আমি সবার কমেন্ট পড়ে দিব। MD জাকারিয়া আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আর সহ্য হচ্ছে না আর কতক্ষণ, ভালো জিনিসের জন্য তো একটু অপেক্ষা করতেই হয়, তো একটু অপেক্ষা তো করতে হবে। জাকারিয়া সোহেল তানভীর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার কমেন্টটা যেন আমি পড়ে দিই, অবশ্যই আমি আপনার কমেন্টটি পড়ে দিয়েছি, আর বেশি বসে করে কিন্তু কমেন্ট করবেন সোহেল। এলিজা শ্রুতি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনিও আর ওয়েট করতে পারছে না, তিনি লিখেছেন উফ আর তো ওয়েট করতে পারছি না, কখন আসবে তাসকিন। শ্রুতি আপনাকেও বলছি অবশ্যই ওয়েট করবেন, কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। কিন্তু হৃদয় হাসান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এম ডি শাহাদাত ঢাকা থেকে, তিনি লিখেছেন তিনি ঢাকা থেকে বলছেন এবং তাসকিনকে অনেক চমৎকার লাগছে ছবিটি, তা আসলে অনেক চমৎকার কিন্তু ছবিটি। আর বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন কিন্তু কোনো কমেন্ট অথবা এস এম এস করছেন না, তাদেরকে বলছি অবশ্যই এস এম এস অথবা কমেন্টে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আর কমেন্টের জন্য ফেসবুকে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আছেন আমাদের সঙ্গে অনেকেই আছেন, এমনি নুরুজ্জামান আছেন, ইশতিয়াক আহমেদ সাহেব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ভালোবাসার বাংলাদেশ শুনছি তাসকিন তুমি কখন আসবে। মন পাখি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এম ডি এনামুল রানা, মেহেদি হাসান, হৃদয় আছেন আমাদের সঙ্গে, এম ডি মামুন ঢালি আছেন, তিনি জানতে চেয়েছেন আমরা কেমন আছি, অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। অ্যালেক্স দেলোয়ার ফেনি থেকে আছেন আমাদের সঙ্গে, নাইমুজ্জামান নাইম আছেন আমাদের সঙ্গে, সাইফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, এম ডি মাহবুব আছেন, আর আছেন সজীব খান, তিনি লিখেছেন ইমা আপু গুরুকে আমার সালাম দিবেন, অবশ্যই আমি আপনার সালামটি পৌঁছে দিব, আর কেন কমেন্ট পড়ি না, এই যে কমেন্টটা আমি পড়ে দিয়েছি সজীব। আমাদের সঙ্গে আছেন মামুন আছেন, এম ডি জয় সৈকত আছেন, তিনি লিখেছেন বেস্ট অফ লাক। জোহানুর রহমান তিনি লিখেছেন ছোট ভাগ্নিটি মাপুকে অনেক অনেক ভালোবাসে জানিয়ে দিলাম, আপু অনেক ধন্যবাদ, আর সেই ছোট ভাগ্নিটির নামটি কিন্তু অবশ্যই জানাবেন সোহান। সাদিয়া জামান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে সায়েম খন্দকার, আলামিন মাহমুদ আছেন, তিনি লিখেছেন তিনি 5000 কমেন্ট করবেন, 5000 অবশ্যই আমি কিন্তু চাচ্ছি আপনি অনেক বেশি বেশি করে কমেন্ট করুন। সাগর মোল্লা আছেন, আরো আছেন আমাদের সঙ্গে রাত জাগা পড়ি, উস্তাদ জাহান সাবা আছেন, আরো আছেন শামিন আহমেদ, শাহাদাত শাওন আছেন, তিনি লিখেছেন আই লাভ ইউ তাসকিন ভাইয়া, হাবিব আদনান আছেন আমাদের সঙ্গে, তিনি দোহার থেকে শুনছেন এবং তিনি শারমিনকে ভালোবাসেন, শারমিনকে আমি জানিয়ে দিলাম হাবিব আদনান আপনাকে অনেক 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 ভালোবাসে। আর বন্ধুরা যারা ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প, আপনার ভালোবাসার গল্প সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আসবেন, আপনি আসতে পারেন, আর আপনার ভালোবাসার গল্প শোনার জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি। তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, তাহলে আপনাকে এসএমএস করতে হবে, সো এখনই সেলফোনটা হাতে নিন, নিয়ে টাইপ করুন এফএম গো, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমি আবারও বলছি এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর আমরা কিন্তু আছি আপনারই অপেক্ষায়, সো একদম দেরি করা যাবে না। 16260 তো অনেকেই আছেন, সুপান হোসেন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে হফাজ মাইদুল আছেন, ফেরদৌস আছেন আমাদের সঙ্গে, বিনয় আছেন গাজীপুর থেকে, মেক ফ্রম গাজীপুর থেকে আছেন, তিনি লিখেছেন আই লাভ ইউ তাসকিন। আর অনেকেই আছেন কিন্তু যারা 16260 এস এম এস করলে তাদের নাম লিখেন না, অবশ্যই কিন্তু নামটি লিখে পাঠিয়ে দিবেন বন্ধু। আমাদের একজন নতুন বন্ধু আছে, তিনিও তার নামটি লিখেননি, বিনা আছেন আমাদের সঙ্গে কাপাসিয়া থেকে, তিনিও লিখেছেন আই লাভ ইউ তাসকিন, আবিদা আছেন মমেশিং থেকে, আর আছেন আমাদের সঙ্গে শাওন নায়ার নয়াপুর থেকে, সোনারগাঁও থেকে আছেন আমাদের সঙ্গে, ইসমাইল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে মাসুদ খান আছেন, শ্যামলী আছেন মানিকগঞ্জ থেকে, আরো অনেকেই আছেন। আর তাসকিনকে নিয়ে আপনার মনে যে কোনো কোয়েশ্চেন থাকতেই পারে, সো অবশ্যই কিন্তু পাঠিয়ে দিতে পারেন 16260 রোতে এবং www.facebook.com/thakafm90.4 এ। আর আপনার সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি অবশ্যই হাজির হব, আর কোনো কিছু জয় করতে অবশ্যই অনেক বেশি ভালো লাগে, আর বাংলাদেশ যদি বিশ্বকাপে জয়টা দেখতে পারতাম আর অনেক বেশি ভালো লাগতো, যা হবার তা তো হয়ে গিয়েছে, তারপরও মনে কোনো দুঃখ নেই, কিন্তু মনে অনেক বেশি আশা আছে নেক্সটে আরও ভালো কিছু আমরা পাবো, অনেক বেশি ভালো কিছু আমরা পাবো। আর এই মুহূর্তে শুনবো আমরা করবো জয়, আমরা অবশ্যই কিন্তু জয় করবো ইনশাল্লাহ। সো বন্ধু সঙ্গে থাকুন, ফিরছি গানের বিরতির পর, আর 16260 এবং www.facebook.com/thakafm90.4 এ কিন্তু অবশ্যই কানেক্টেড হবেন।
স্বাধীনতা দিবসে আমরা শ্রদ্ধা জানাই আমাদের মুক্তি সংগ্রামে অংশ নেয়া ও জীবন উৎসর্গ করা জানা অজানা সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে। আমার স্বাধীনতা আমার অহংকার, ঢাকা FM 90.4।
ভালোবাসার বাংলাদেশ,
শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনারই সঙ্গে। এবং আজকে ভালোবাসার বাংলাদেশে কিন্তু থাকবে তাসকিন, সো কোথাও যাওয়া যাবে না। আর যত কাজ আছে হাতে সব কিন্তু এখনই শেষ করে ফেলতে হবে, আর কিন্তু বেশি সময় নেই। যদিও অনেকে অপেক্ষা করতে করতে অপেক্ষা করেই যাচ্ছে, অবশ্যই অপেক্ষার প্রহর তো শেষ হবে, এবং অপেক্ষার প্রহর কিন্তু অনেক বেশি কষ্টের, তা আমি জানি, কিন্তু তারপরে যখন প্রতীক্ষিত সেই জিনিসটি পাওয়া যায় অনেক বেশি ভালো লাগে। সো একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে। আর বন্ধু, এই মুহূর্তে যারা আমাকে শুনছে সবাইকে অনেক 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 ধন্যবাদ, যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, এবং অনেকেই আছেন যারা এসএমএস করছেন না, কমেন্টও করছেন না, শুধু আমাদেরকে শুনছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ এবং সবসময় অনেক অনেক বেশি ধন্যবাদ সবসময় আমাদের সঙ্গে থাকার জন্য। আর বন্ধুরা, যারা এসএমএস অথবা কমেন্ট করতে চাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই এসএমএস করতে পারবেন। এসএমএস করার জন্য আপনার সেলফোন এসএমএস অপশনে গিয়ে লিখবেন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে www.facebook.com/sarkfm90.4, আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। অলরেডি অনেক অনেক অনেকেই কিন্তু কানেক্টেড হয়েছে, অনেক বন্ধু কানেক্টেড হয়ে গিয়েছে, দেখে অনেক বেশি ভালো লাগছে। আমি চাচ্ছি আরো সবাই, এই মুহূর্তে যারা শুনছে সবাই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আর এখন এমন মানুষ খুঁজে পাওয়া অনেক বেশি টাফ যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আর যারা ভাবছেন ফেসবুকে কানেক্টেড হবেন, অবশ্যই কানেক্টেড হবেন, কিন্তু ফেসবুকে www.facebook.com/sarkfm90.4 এ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন একটু বেশি রাগ করে ফেলেছেন আমার সঙ্গে, তারপরও অনেক ভালোবাসা আপনার জন্য। ক্রিকেট পাগল আলামিন তিনি লিখেছে, আমি নাকি বাসা থেকে প্রতিজ্ঞা করে আসি আমি তার কমেন্ট পড়বো না, কখনোই না, আমি সবসময় চেষ্টা করি বাসা থেকে চিন্তা ভাবনা করে আসি যাতে সবার কমেন্ট অন্তত পক্ষে নামগুলো যেন আমি পড়ে যেতে পারি, এই প্রত্যাশা এবং এ প্রতিজ্ঞা করে কিন্তু আসি, কিন্তু সবসময় হয় না, তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আলামিন। আর আমি কিন্তু আপনার কমেন্টে পড়ে দিয়েছি, সো অনেক বেশি করে কমেন্ট করবেন। নাইমুজ্জামান নাইম আছেন আমাদের সঙ্গে, তিনি অনেকগুলো প্লিজ লিখেছেন, কেন লিখেছেন আসলে বুঝতে পারছি না। আরিফুল ইসলাম আরিফ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে MD তামিম, তিনি আমার সঙ্গে রাগ করে ফেলেছেন, তিনি 10 কমেন্ট করেছেন বাট আমি পড়িনি। তামিম, আই এম এক্সট্রিমলি সরি, আশা করছি এই যে এখন তো পড়ে দিয়েছি এবং নেক্সট ডে আবারও যখন কমেন্ট করবেন আমি পড়ে দিব। আর আমিন ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি সাদিয়াকে অনেক ভালোবাসে, একটু বলে দিতে বলেছেন, আর সে অনেক দূরে, সাদিয়া অনেক বেশি দূরে না, আপনি অনেক দূরে, আর একটু কেন বলে দিব, পুরোটুকুই আমি বলে দিচ্ছি যে আলামিন সাদিয়া আপনাকে, সাদিয়া আলামিনকে এবং আলামিন সাদিয়াকে অনেক বেশি ভালোবাসে, এবং আপনাদের এই ভালোবাসাটা সব সময় যেন অনেক বেশি ভালো থাকে। আর ভালোবাসার মধ্যে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, রাগারাগি ঝগড়াঝাটি, তার জন্য কিন্তু মন খারাপ করা যাবে না, মনটা সবসময় ভালো রাখতে হবে। আর কোনো কারণে যদি মন খারাপ হয়ে যায়, ঢাকা FM আছে, আমরা আছি, সব বন্ধুরা আছে, অবশ্যই মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। সো আলামিন, আশা করছি সবসময় বেশি ভালো থাকবেন আপনার ভালোবাসার মানুষ থেকে নিয়ে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো অনেকে আছেন ফেসবুকে আমাদের সঙ্গে, নির্ঘুম রাত আছেন আমাদের সঙ্গে, MD মাসুদ আছেন, তাসনিম জুবায়ের আছেন আমাদের সঙ্গে, তিনি জয়েন করেছেন এবং তিনি অনেক বেশি এক্সাইটেড আজকে তাসকিন আসবে। আসলে আমিও অনেক বেশি এক্সাইটেড কিন্তু আজকে তাসকিনকে দেখতে পাচ্ছি এবং তার কথা আজকে আমরা শুনব, এবং ক্রিকেট বিশ্বে ঘটে যাওয়া সবকিছু, অনেক না জানা অনেক কথাগুলো কিন্তু আজকে আমরা জানতে পারবো। সো অজানা সবকিছু নিয়ে কিন্তু ভালোবাসার বাংলাদেশ আজকে রয়েছে আপনাদেরই সঙ্গে, সো আপনারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। ইশতিয়াক আহমেদ সোহেব আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে মায়াবিনী চাঁদনি আছেন, তিনি লিখেছেন তিনি কথা বলতে চান, অবশ্যই বলতে পারবেন। নীল আকাশ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন MD ফয়সাল মাহমুদ তানভীর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তাসকিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, অবশ্যই আমরা 16 কোটি বাঙালি কিন্তু রয়েছি বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে। আর আজকে তো 26 মার্চ স্বাধীনতা দিবস, স্বাধীনতা নিয়ে যে কোনো কথা কিন্তু আপনি অবশ্যই আমাকে লিখে পাঠাতে পারেন 16260 এবং www.facebook.com/sarkfm90.4 এ। আমাদের সঙ্গে আছেন নেমলেস সবুজ আছেন আমাদের সঙ্গে, আফসার আছেন গাজীপুর থেকে, তিনি অপেক্ষা করছেন এবং অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছেন, বোর হওয়া যাবে না, আমি রয়েছি, এত বন্ধুরা রয়েছে, আর চমৎকার কিন্তু দেশের গানগুলো রয়েছে, অনেক বেশি ভালো লাগবে। সবসময় তো আমরা অনেক ধরনের গান শুনি, আর শুধু 26শে মার্চ, 16ই ডিসেম্বর এসব বলে কিছু না, সবসময় কিন্তু দেশকে ভালোবাসতে হবে, একটা দিনের জন্য নয়, প্রতিটি মুহূর্তের জন্য কিন্তু দেশকে ভালোবাসতে হবে। যতই মুখে বলা হয় না কেন দেশকে ভালোবাসি ভালোবাসি, বাট দেশের জন্য কিন্তু অবশ্যই কিছু করতে হবে, ছোট হোক বড় হোক, যে কোনো কাজ কিন্তু করতেই হবে দেশের জন্য। যাকে ভালোবাসা হয়, যে মানুষটিকে ভালোবাসা হয়, যে জিনিসটিকে ভালোবাসা হয়, তার জন্য কিন্তু কিছু করা অবশ্যই জরুরি। সো বন্ধু, অবশ্যই কিন্তু করতে হবে। সাগরমল আছেন আমাদের সঙ্গে, ইমরান হোসেন ইমন আছেন আমাদের সঙ্গে, তিনি থ্যাঙ্কস জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমন, আর আশা করছি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। সুজনা হাবিব আছেন আমাদের সঙ্গে, তিনি প্লিজ লিখেছেন, কেন বন্ধু প্লিজ কি হয়েছে। আলামিন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ইউনুস মিয়া, তিনি লিখেছেন তার একটি বেস্ট ফ্রেন্ড হয়েছে, জানিয়ে দিতে সবাইকে এবং দোয়া করতে বলেছেন। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, এবং বেস্ট ফ্রেন্ড এমন একটি জিনিস সবচেয়ে বেশি জরুরি আমার মনে হয়, যেমন একজন বন্ধু থাকবে যার সঙ্গে সবকিছু শেয়ার করা যাবে, মনে যত না বলা কথা আছে সবকিছু শেয়ার করা যাবে। আর বেস্ট ফ্রেন্ডের কথা যখন চলেই আসলো, সেক্ষেত্রে কিন্তু মজু এফএম দোস্তির কথা অবশ্যই আপনাকে আমি জানিয়ে দিতে পারি। ইউনুস, অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করবেন www.chakafm904.com এ গেলে কিন্তু আপনি একটি রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাচ্ছেন, এবং আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এবং আপনি কিন্তু ফাইনালি পেয়ে যাবেন একজন খুব ভালো বন্ধুকে, যাকে নিয়ে যার সাথে আপনি সবকিছু শেয়ার করতে পারবেন। সো অবশ্যই কিন্তু করে ফেলবেন। রিজভিউর রহমান আছেন আমাদের সঙ্গে, তিনিও লিখেছেন কখন আসবে, ওয়েট তো করতে পারছি না, অবশ্যই ওয়েট তো করতে হবে। রিবেল বয় সৈকত আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন কালকে এক্সাম, তারপরও শুনছি। সৈকত, এটাও কিন্তু খারাপ হচ্ছে, কালকে এক্সাম, আজকে তো পড়ালেখা অবশ্যই করতে হবে, পরীক্ষাটা তো আগে, তাই না? সবকিছু আছে, সব মিলিয়ে তো আছে, কিন্তু পরীক্ষাটা তো অবশ্যই আগে, কারণ পরীক্ষাটা একবার চলে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না, ফিরে পাওয়া যেতে পারে নেক্সট ইয়ার, যদি আপনি ফেল করে ফেলেন তখন কিন্তু, কিন্তু সেটা কি ভালো হবে, খুব বেশি খারাপ হবে। সো পড়তে হবে বেশি বেশি। সৈকত, আশা করছি এখনই আপনি পড়তে বসবেন আবার রেডিও বন্ধ করে, এবং কালকে তো আপনি পেয়ে যাচ্ছেন অডিও ক্লিপ www.chakafm904.com এ গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন কালকে। সো কালকে কিন্তু অবশ্যই আপনি শুনতে পারবেন, এখন কিন্তু রেডিও বন্ধ করে পড়তে বসতে হবে। মেঘলা সোনি আছেন আমাদের সঙ্গে, এমডি বায়েজিদ আছেন, ইয়াসিন রহমান নয়ন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি ওমর ইউসুফ নগরের সবুজ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে শাহাদাত শো আছেন, এমডি মাসুদ, তাসনিম জুবায়ের আছেন। আরো বন্ধু যারা আমাদের সঙ্গে কানেক্টেড হতে চাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই কানেক্টেড হবেন www.facebook.com/chakafm904 এ। আপনার কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি আছি, আর কমেন্ট যদি পড়টুকু নাও পড়তে পারি, নামটি কিন্তু অবশ্যই পড়ে দিব আমি। আর বন্ধুরা আপনারা জানেন আজকে কিন্তু তাসকিন আসছে ভালোবাসা বাংলাদেশে, সো একদমই মিস করা যাবে না কিন্তু আজকের ভালোবাসা বাংলাদেশ, সঙ্গে থাকতে হবে ঠিক রাত 1টা পর্যন্ত। আর বন্ধুরা যারা ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, সকল বন্ধুকে জানাতে চান আপনার সেই রোম্যান্টিক এবং কিছু স্যাড সবকিছু মিলিয়ে ভালোবাসার গল্পটি, অবশ্যই কিন্তু জানাতে পারেন, কিন্তু তার জন্য যে ছোট্ট কাজটি করতে হবে তাহলে SMS করতে হবে। সো একদমই দেরি করবেন না, SMS করুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তালিকা পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর অনেক কথা তো হলো, আর অনেক কথা হবে, অবশ্যই কমেন্ট করবেন www.facebook.com/chakafm904। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে বিরতিতে, সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই।
আসল পালে চেনা সেই গায়ে শ্যামল বধূর রূপে ঢেউ তোলে যেখানে ঘটেছে ভাষার মুক্তির সংগ্রাম তোমায় সাজাবো মা গোগে
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
অনেক অপেক্ষা করাচ্ছি তাই না, মাঝে মধ্যে অপেক্ষা করাতে ভালোই লাগে। আর বন্ধুরা তো অপেক্ষা করছে, যদি কষ্ট দিতে ইচ্ছা করে না। আর অলরেডি কিন্তু স্টুডিওতে হাজির হয়ে গিয়েছেন আমাদের সবার পছন্দের এফএম গুরু এবং সবার অতি অতি পছন্দের তাস্কিন কিন্তু অলরেডি চলে এসেছেন স্টুডিওতে। তাদের কাছে তো অবশ্যই যাব, অনেক বেশি এক্সাইটেড কিন্তু আমি এবং এই মুহূর্তে যারা শুনছেন তারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছেন যেহেতু স্টুডিওতে হাজির হয়ে গিয়েছে। সো আর বেশিক্ষণ কিন্তু সময় আমি বাড়াবো না, তার আগে এত বন্ধুরা কমেন্ট করছেন সেই কমেন্টকে আমি না পড়ে পারি? বলুন, যারা এখন পর্যন্ত কমেন্ট করেনি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কমেন্ট করবেন www.facebook.com/sakafm90.4 এবং 16260 তো আছে। আর আপনার মনে যত না বলা না জানা কথা আছে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। আর তাসকিনের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাও কিন্তু আপনি অবশ্যই কমেন্টে আমাদেরকে লিখে পাঠিয়ে দিবেন। সোহেল তানভীর আছেন আমাদের সঙ্গে, এমদাদুল হোসেন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন মনসুর রহমান, শাহাদাত শো আছেন, আরিয়ান আহমেদ আছেন, এমডি সাকিব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ, কামাল হোসেন জয় আছে, এমডি খালিলুর রহমান জানতে চেয়েছেন তাসকিন কোথায়, জি অপেক্ষা তো বলেছি একটু করাবো। আমাদের সঙ্গে আরও আছেন মোহাম্মদ আব্দুল গফার, সঞ্চয় আহমেদ আছেন, হাবিব আদনান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন এস এম তুহিন আহমেদ আছেন, ফিরোজ মাহমুদ আছেন, তিনি অনেক কষ্ট পেয়েছে আর কষ্ট দিতে চাচ্ছি না আমি, আমি কিন্তু আপনার নামটি বলে দিয়েছি হয়তো আপনি কোনো কারণে মিস করেছেন। মোহাম্মদ সোহেল রানা আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ ওমর, এম ডি মিসেল খান আছেন, জাকারিয়া লকসর আছেন, এস এম হাবিব, ফয়সাল হুইয়া, ওবায়দুল্লাহ আল মারুফ আছেন, বি এফ জয় মাহমুদ আছেন আমাদের সঙ্গে, রায়হান মাহমুদ আছেন, স্বপ্ন আসবো আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন, অনেক বন্ধুই আছেন। 16260 যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং www.facebook.com/sakafm90.4 যারা আছেন তাদের সবাইকেও অনেক বেশি ধন্যবাদ। আর কি অপেক্ষা করাবো, মনে হয় না অপেক্ষা করানো ঠিক হবে। আর বন্ধুরা অলরেডি কিন্তু আপনারা যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন দেখতে পেরেছেন যে ফেসবুকে কিন্তু অসম্ভব সুন্দর একটি ছবি পোস্ট করা হয়েছে তাসকিন এবং তার বাবার সঙ্গে, যে ছবিটি আসলে অনেক বেশি চমৎকার। সো লাইক দিয়ে কিন্তু আপনি আপনার কমেন্টই করতে একদমই ভুলবেন না। আর আর যা বলতে চাচ্ছি, অপেক্ষা তো হচ্ছে আর একটু হোক না হয়। আর বন্ধুরা যারা আমাদের সঙ্গে ভালোবাসার বাংলাদেশে কানেক্টেড হচ্ছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এবং আরেকটা যদি বলতে চাচ্ছি তা হচ্ছে যারা ভালোবাসার বাংলাদেশে আসতে চান তাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এফ এম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ দেন আপনি কি করছেন, অবশ্যই কি করছেন তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এফ এম আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং আরেকটি কথা যেটি জানিয়ে দিতে চাচ্ছি, আজকে তাসকিনের কথা তো আমরা শুনবো আর যার কথা শুনবো তা হচ্ছে তার বাবা মার কথাও কিন্তু আমরা শুনবো। সো আমি তো আরো বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর অপেক্ষা না করাই সবাইকে প্রতীক্ষিত সেই সময়টি কিন্তু এসে পড়েছে। It's time to welcome Guru.
আজ 26শে মার্চ শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সূর্য সন্তানদেরকে যাদের কারণে পেয়েছি বাংলার এই স্বাধীনতা, যাদের জন্য আমাদের সুযোগ হয়েছে বাংলাদেশের মাটিতে স্বাধীনভাবে চলাফেরা করার, স্বাধীনভাবে নিঃশ্বাস নেয়ার। এদেশটা আমার, এই আকাশ বাতাসে প্রকৃতি আমার, এই এই সত্যটাকে সাহস করে শক্তি ভরে বলে উঠবার সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা জিততে স্মরণ করছি সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে, সূর্য সন্তানদেরকে, যারা সত্যিকার অর্থে এই দেশটাকে প্রকৃত অর্থে আমাদের করে একান্ত আপন করে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। আজকের এই মহেন্দ্রক্ষণে আমাদের আজকে হট সিট যে অলঙ্কৃত করেছে, যাকে নিয়ে আমরা আগামী কিছু সময় এখানে কাটাতে যাচ্ছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, সেটি সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া। মুক্তিযোদ্ধারা যদি দেশটাকে স্বাধীন করে থাকেন, সেখানে কিছু মানুষ আছে যারা এই বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবার দারুণ এক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, এবং অবশ্যই আপনাদের বুঝবার বাকি নাই, তাদেরই তারাই হচ্ছে আমাদের সত্যিকারের বাংলাদেশের অ্যাম্বাসিডার, বাংলাদেশের ক্রিকেট টিমের গর্বিত সদস্য তাদেরই একজন। তাসকিন, যে তাসকিন বল যখন করে আমার কাছে তো মনে হয় না যে বল করে, মনে হয় যে আগুনের তলা প্রতিপক্ষর দিকে ছুড়ে দেয় তাদেরকে ঘায়ল করবার জন্য। সেই তাসকিনকে আমরা নিয়ে এসেছি আজকে ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে, যে আগেও বলছিলাম মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে পাওয়া এদেশের স্বাধীনতা। আর কিছু মানুষ আছে যারা এদেশটাকে সামনের দিকে রিপ্রেজেন্ট করবার দায়িত্ব নিয়েছে, রিপ্রেজেন্ট করছে দারুণভাবে গর্বের সাথে, তাদেরই একজন এই তাসকিন, যে কারণে স্বাধীনতা দিবসের এই মহেন্দ্র খানে তাসকিনকে আমরা ভালোবাসার বাংলাদেশের হট সিটে নিয়ে এসেছি। তাসকিন, সত্যি সত্যি অনেক অনেক খুশি হয়েছে আপনাকে আমাদের মাঝে আজকে তারিখে পেয়ে, এবং আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি।
আমি তাসকিন আহমেদ, আমার ডাক নাম হচ্ছে তাজিম, আমি ঢাকা মোহাম্মদপুরের ছেলে, আমি এখানের স্থানীয়। তো আর এখন আল্লাহর রহমতে আপনাদের দয়ায় বাংলাদেশ দলের হয়ে খেলতে পারছি। তো বাংলাদেশের হয়ে আমার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ এটি, আল্লাহর রহমতে। এখন আসলে নিজের কাছে একটা জিনিসই ভালো লাগছে যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমার জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল এটা, তো আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছি, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট, জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপটাই কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছি। আমি আমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে আমি, আমার বাবা মা আর ছোট দুটা বোন আছে, আর সেই সাথে আমরা, আমি জয়েন্ট ফ্যামিলিরই ছেলে। আমার ঢাকা মোহাম্মদপুর এই বাড়িটা স্থানীয়, আমি এখানকার, আমার বাকি ফ্লোর গুলাতে চাচা ফুপুরা সবাই থাকে। আমি কিং খালেদ ইনস্টিটিউট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তো ওখান থেকে এসএসসি পাস করি। আমার কলেজ ছিল স্ট্যামফোর্ড, আর এখন এআইইউবি তে ইংলিশে অনার্স করছি। তো ছোট থেকেই আমি আসলে একটু দুষ্টু প্রকৃতির ছেলে ছিলাম, এলাকার সবাই আদরও করত, আবার একটা দুষ্টু ছেলে হিসেবেও জানতো। আমি আমার ফ্রেন্ডদের সাথে দুষ্টামি বাদামি করতে সবসময় পছন্দ করতাম, আর কোনো কিছুই, কোনো কিছুর দরকার হলে সর্বপ্রথম আবদার করতে যেতাম আমি আমার দাদির কাছে, হয়তো সে এখন বেঁচে নেই, কিন্তু ওই সময় আমার কোনো কিছু দরকার হলে বা কোনো দোষ করলে দাদির কাছে যেই আশ্রয় নিতাম, দাদি আবার বাবাকে ম্যানেজ করত।
দাদির সাথে থাকা কোনো স্মৃতি?
আসলে দাদির সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে, তার মধ্যে কিছু আমার সবথেকে বেশি আমার দাদির কাছে যে আবদার গুলো করা, এবং কখনো কোনো দুষ্টামি বাদামি করলে বাবা মা রাগ করলে দাদির কাছে যে লুকিয়ে থাকা, এইগুলোই বেশি মনে পড়ে। আজকে যদি সে বেঁচে থাকতো সে অনেক খুশি হতো, কারণ আমি আজকে জাতীয় দলে খেলতে পারছি, হয়তো দাদি সেই জিনিসটা অনেক উপভোগ করত। কিন্তু এখন সে বেঁচে নেই, তো দোয়া করি সে বেঁচে নসিব হোক। আর এমনি আমার বাকি সব ফ্যামিলি মেম্বারসদের মধ্যেই সবাই অনেক পছন্দ করতো আমাকে, কিন্তু আবার বকাঝকা করতো, কারণ একটু বেশি দুষ্টামি করতাম ছোট থাকতে। আমি আমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে সব থেকে বেশি ফর্সা ছিলাম, এজন্য আমাকে ধলা বলে ডাকতো আমার দাদি আদর করে। আমি স্টুডেন্ট ভালো ছিলাম, তো আর আমার এলাকার কিছু ফ্রেন্ড আছে সেই ছোট থেকে আছে, এখনো আছে, এই পাঁচ ছয় জন ফ্রেন্ড আছে, ওরাই আছে। আমার বেশি ফ্রেন্ড সার্কেল বেশি বড় না এবং আমি ওদের সাথেই সময় স্পেন্ড করতে বেশি পছন্দ করি ইভেন এখনো।
আমরা যখন তাসকিনকে দেখি তাকে বিভিন্ন রকমের ছবিতে অথবা টেলিভিশন ফুটেজে, আমরা আমাদের নিজের মতো করে হয়তো অনেক সময় নিজের মনের মধ্যে ভিজুয়ালাইজ করতে চেষ্টা করি যে তাসকিন মনে হয় খুব বেশি অন্তর্মুখী ধরনের, তাসকিন মনে হয় অনেকটা মুখচোরা প্রকৃতির, তাসকিন মনে হয় খুব বেশি পরিমাণে এক্সট্রোভার্ট না, তাসকিন মনে হয় অনেক তা লাজুক প্রকৃতির। কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু তাসকিন কিছুটা দুষ্ট প্রকৃতির বললে অত্যুক্তি হবে না, এবং তাসকিনের মধ্যে দারুণ রকমের কিন্তু ছেলে মানুষই আছে। সেই ব্যাপারগুলোই কিন্তু আমরা ফ্রেমিং করার চেষ্টা করব, সেগুলোই কিন্তু উঠে আসবে আজকে তাসকিনের ভালোবাসার বাংলাদেশে তার উপস্থাপনায়। সেই সব ব্যাপারগুলো নিয়ে একটু আমি তাসকিনের কাছে শুনতে চাই এবং অবশ্যই চেষ্টা করবো তাসকিনের কাছ থেকে একদম ডিটেলস এই ব্যাপারগুলো জানবার জন্য।
ছোট থেকে আমি আমার বন্ধুদের সাথে দুষ্টামি বাদ্রামি, এই পানিতে গোসল করতে যাওয়া, এই করা সেই করা, আমার ফ্যামিলির মেম্বারদের মধ্যে সবাই একটু পড়াশোনাটাকে বেশি প্রেফার করতো আগে। তো কারণ আমার যত কাজিন এবং ভাই বোন আছে তারা সবাই মানে পড়াশোনায় একটু বেশি সিরিয়াস, আমিও সিরিয়াস ছিলাম, কিন্তু আমার আসলে সবসময় বাসায় বসে থাকাটা, সারের বাসায় কোচিং করতে যাওয়াটা মানে একটু পেইনফুল লাগতো। আমার খালি ভাল লাগতো যখন কখন আসরের আজান দিবে বাসা থেকে মাঠে যেতে পারবো, বা বাবা যখন একটু কাজে গেল ওই ফাঁকে আমি রাস্তায় বেরে বেরে ঘুরতাম। আবার বাবার তখন বাইক ছিল, দেখা গেল যে আমি আমার রাস্তায় ফাইজলামি করতেছি বন্ধুদের সাথে, তো ওই রাস্তার মোড় থেকে কোন বাইক বা গাড়ি আসলে একটা শব্দ পাওয়া যায়, তো বাইকের শব্দ পেলে আবার ঘরে দৌড় দিয়ে ঢুকে পড়তাম।
সেটা অন্য যে কারো বাইকের শব্দ হতে পারতো, মানে ওই ভয়ে যে বাবার বাইক আসছে।
আবার দেখা গেল অন্য কোনো বাইক হলে তখন আবার বন্ধুরা এসে আঙ্কেল না আঙ্কেল না ঠিক আছে, আমি আবার গেটের বাইরে আসতাম। তো এই জিনিসগুলো আসলে, তারপর আমার আমার একটা জিনিস কি ছিল যে কখনো কোনো জিনিসের প্রতি একটু ঝোঁক উঠলে সেটা মানে না করা পর্যন্ত শান্তি নেই, এটা এখনো আছে আসলে। তো আমার একবার ইচ্ছা হলো যে আমি সাঁতার কাটা শিখব।
এটা কোন ক্লাসের কথা?
এটা তখন আমি ক্লাস ফোরে পড়ি, ফোর ফাইভ হবে। হ্যাঁ, তো আমি তখন সাঁতার কাটার ইচ্ছা হলো, কিন্তু আমরা সবাই জানি ঢাকায় ইনাফ পুকুর নাই
সাঁতার কাটার মতো ওই জায়গাগুলো। হ্যাঁ,
তো আমাদের পাশে একটা মসজিদ ছিল, তো ওই মসজিদটায় মুরব্বীরা বলতো যে এক মায়ের এক ছেলে গোসল করতে যায় না, ক্ষতি হইতে পারে এই সেই। আমি এক মায়ের এক ছেলে, কিন্তু এক মায়েরই এক ছেলে, কিন্তু আমি মাথায় রাখতাম যে কি আর কি, আমার আসলে টার্গেট হচ্ছে যেটা ওইটা আমি করবই। তো আমি আমার বন্ধুদের সাথে দেখা গেল, বন্ধুদের সাথে, তারপর অনেক সময় অনেক ছেলে, অপরিচিত ছেলে চিনিও না, ওদের সাথে চলে যেতাম সাঁতার কাটতে। আর এদিক দিয়ে আমাকে বাসায় খুঁজে একাকার অবস্থা, খুঁজে পাচ্ছে না। পরে দেখে যে শরীর ভেজা বাসায় ঢুকতেছি। তো আম্মুর ক্ষেত্রে যদি বলি সবসময় দেখা যেত একটু চিল্লাইতো, পরে আবার নরম হয়ে যেত, কিন্তু
আম্মু অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ডের মতো ব্যবহার করতো।
আম্মু খালি চিল্লাইতো মাঝে মধ্যে একটু ডালগুটি দিয়ে একটা বাড়িয়ে দিত এই, কিন্তু বাবা আসলে বাবাকে খুবই ভয় পাইতাম। আমরা সব ভাই বোন, ইভেন আমার চাচাতো ভাই বোনরাও বাবাকে ভয় পাইত, কারণ বাবা অনেক আদরও করতো, কিন্তু রাগলে আবার দেখা যেত যে অনেক বেশি মায়েরও খাওয়া লাগতো,
একটু প্রবলেম হতো।
তো এই জন্য আর কি দেখা যেত যে সবসময় একটা জিনিস করতে যেতাম যে যাই করি বাবা যাতে না জানে ফল্ট গুলা, যে ভিডিও গেমস খেলতে যাওয়া, ওই মানুষের বাড়ির কলিং বেল দিয়ে দৌড় দিয়ে ধরা খাওয়া, বা গ্লাস ভেঙে ফেলা সিট মেরে, তারপর সাঁতার কাটতে গেছি বা ওই ছেলের মাথা ইট মেরে মাথা ফাটা ফেলাইছি, ঠিক আছে, এরকম সবসময় কিছু বিচার আসতোই বাসায়। তো যখন স্পেশালি এই বিচারগুলো আসতো তখনই দাদির কাছে যাইতাম যে দাদি এই যে আছেন জিনিস হয়ে গেছে, দাদি আবার বাবাকে ম্যানেজ করতো আর কি।
বেসিক্যালি তাসকিনকে দেখে মনে হয় খুব লাজুক ছেলে, কিন্তু তাসকিনের এই লাজুকতার অন্তরালে কিন্তু অনেক দুষ্টুমি লুকিয়ে ছিল, যেটা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলের ভালো ব্যাটসম্যান যারা তারা টের পায়।
আমি আসলে কিছুটা লাজুক, স্পেশালি আমার আমার সামনে যখন অনেক মানুষ আসে বা সিনিয়র কেউ থাকে, তখন আমার একটু কথা বলতে বা একটু লজ্জা করে। তো আমি হয়তো দু একদিন গেলে হয়তো কমফোর্টেবল হয়ে যাই, আর বন্ধুদের সাথে আমি খুব অন্যরকম। আমার মাঠে বা মাঠে বা কখনো যদি আপনি আমার সাথে ফার্স্ট টাইম কথা বলেন বা কারোর সাথে পরিচয় হয় আমার ফার্স্ট টাইম, তারা দেখে বুঝবেন বা কথা বললে হয়তো আমি একটু লাজুক প্রকৃতিরই, কিন্তু আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক দুষ্টামি করি। আমার ওই যে পাঁচ ছয় জন ফ্রেন্ড আছে,
আপনার যে এলাকার ফ্রেন্ড সার্কেল তারাও কি মানে খেলাধুলার সাথে জড়িত নাকি তারা বিভিন্ন জন বিভিন্ন পেশায়?
সবাই স্টাডি করছে, কেউ বিবিএ করছে, কেউ অনার্স করছে, সবাই পড়াশোনা করছে, কিন্তু এই আমরা ছয় জন ফ্রেন্ডের মধ্যে আমি একমাত্র ক্রিকেটার এবং তারা আমাকে সে ছোট থেকে আছে এবং অনেক সাপোর্টও করে ক্রিকেটটাকে, তারা খুব এনজয় করে আমার ক্রিকেট খেলা। কিন্তু যখন আমরা আড্ডা মারি চেষ্টা করি যে ওদের সাথে ওদের মাধ্যমে আমার রিফ্রেশমেন্ট তৈরি করতে, এই যে সাত আট ঘন্টার প্র্যাকটিস তারপর এত মেন্টালি স্ট্রেচ, তো আমি ওদের সাথে প্রত্যেকদিনই চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট আধা ঘন্টা এক ঘন্টা সময় স্পেন্ড করতে পারি, ওরা আমাকে ভালো রিফ্রেশমেন্ট দেয় মাঝে মধ্যে।
তো আপনি বলতেছিলেন যে আপনি যখন প্রথম মানে ক্রিকেট খেলাটা শুরু কিভাবে, যে আসলে মানে এটা কি আমরা একটা সময় দেখা যেত আমরা ছোটতে যখন ক্রিকেটের সিজনে ক্রিকেট খেলতাম, ফুটবলের সিজনে ফুটবল খেলতাম, কিন্তু আপনার বেলায় কি হয়েছিল, আপনি কি প্রথম থেকে ক্রিকেটের প্রতি দুর্বল ছিলেন কিনা?
না, আসলে আমি ক্রিকেট খেলাটা দেখতে খুব পছন্দ করতাম সব সময়, তো মাঝে মধ্যে আমাদের জাকির হোসেন, আমি জাকির হোসেনের যে মাঠটা ওই মাঠটাতে আমি সর্বপ্রথম মানে খেলি বলা চলে, তো ওইখানে সব বড় ভাইয়েরা যখন খেলতো আমাকে দুধ ভাত হিসাবে নিত আর কি, তো আমার কথা আমাকে খেলতে নিলেই আমি খুশি, খেলতে নিলে আমি খুশি থাকতাম যে অ্যাটলিস্ট মাঠে দাঁড়িয়ে থাকতে পারবো এটাই আমার জন্য অনেক। কিন্তু বিকালবেলা আমার আবার সার আসতো পড়াইতো আমাকে, ওই সময়টা আমার সব থেকে কষ্টের মুহূর্ত লাগতো যে আমি খেলার মাঝখানে আমাকে বাসা থেকে কেউ এসে টান্দে টান্দে বাসায় নিয়ে যেত, ঠিক আছে ওই জিনিসটা
এরকম এরকম হতো যে আপনি খেলতেছেন আর কেউ এসে একজন টান দিয়ে আপনাকে বাসায় টান্দে টান্দে নিয়ে যাচ্ছে,
স্যার আসছে।
এই কাজগুলো বেসিক্যালি কে করতো আপনাকে টান দিয়ে যে নিয়ে যাওয়ার কাজগুলো?
বাবাই বেশি করতো যে পড়তে চলো স্যার আসছে, ঠিক আছে। তো দেখা যেত অনেক সময় স্যারের সামনে বসেই কান্দতাম, আমি বলতাম আমি পড়বো না, আমার খেলার থেকে কেন নিয়ে আসছে এই সেই, কিন্তু মেন টার্গেটটা ছিল তখন তো কেই বা জানতো আমি ক্রিকেটার হব, আর আমার ফ্যামিলির যত ভাই বোন কাজিন আছে সবাই একটু পড়াশোনার প্রতি একটু সিরিয়াস, তো আলটিমেটলি আমারও হয়তো সেটা হয়েছে, কিন্তু মানসিক ভাবে বা চিন্তাধারার দিক থেকে আমি আমার কাজিনদের থেকে ডিফারেন্ট ছিলাম হয়তো, আমি একটু কারোর সাথে কখনো বেয়াদবি বা খারাপ বিহেভ করতাম না, কিন্তু আমি দুষ্টামি করতাম, তাও চেষ্টা করতাম আড়ালে করতে যাতে বাবা বা বাবার কোনো বন্ধু বা আমার কোনো চাচা কেউ যাতে না দেখে বা রাগ না করে। তো দেখা গেল এই এই যে কিছু বন্ধু মিলে মানে কলিং বেল দিয়ে দৌড় দেওয়া মাঝে মধ্যে, তারপরে সাঁতার কাটতে যাওয়া, তো এই এর গাছে ওঠা, কিন্তু ওই দিনগুলো আসলে আস্তে আস্তে নাই হয়ে গেছে, তো ওই দিনগুলো আমি অনেক এনজয় করতাম। স্কুলের রেজাল্ট মোটামুটি করতাম, কিন্তু মাঝে মধ্যে হয়তো স্যাররা বাবাকে দেখলে বলতো যে ছেলে স্কুলে আসে রেগুলার কিন্তু মাঝে মধ্যে ক্লাসে দুষ্টামি করে, ঠিক আছে এই কমপ্লেইন্টটা।
আপনার ফ্যামিলিতে কে কে আছেন?
আমার ফ্যামিলিতে আছে আমার মা বাবা, আমার ছোট দুইটা বোন আর আমি একাই এক ছেলে।
ছোট দুই বোনের সাথে আপনার সম্পর্ক কেমন?
আমার যেটা মানে যেটা আমার মেজো সেটা আমার দেড় বছরের ছোট, আর আরেকটা যেটা ক্লাস টু তে পড়ে হচ্ছে আমার থেকে প্রায় দশ বছরের ছোট হবে, তো ওরা দুজনই বেশ অনেক ভাই ভক্ত বলতে পারেন, আমাকে খুব পছন্দ করে ওরা।
অনেক সময় হয় পিঠাপিঠি ভাই বোন হলে কিন্তু দুষ্ট মারামারি বিভিন্ন রকম ঝামেলা,
মেজো বোনটার সাথে খুব পিঠাপিঠি খুব বেশি যেটা আমার দেড় বছরের ছোট। দেখা গেল যে যখন ছোট ছিলাম তো ও ফোরে পড়তো আমি ফাইভে পড়তাম, এরকম ডিস্টেন্স ছিল, তো মাঝে মধ্যে ঝগড়া লাগতো মারামারি লাগতো, দেখা গেল একটা চকলেট আনছে ওইটা নিয়ে ভাগাভাগি করতে যায় মারামারি লেগে যেত, তারপর মাঝে মধ্যে পড়তে বসতাম যখন দুজন একসাথে এইটা নিয়ে ঝগড়া লাগতো যে তোমার ক্লাসে পড়া কঠিন, ও বলতো আমার ক্লাসে পড়া কঠিন, এইসব নিয়ে অনেক একদম প্রায় মারামারি হইতো মাঝে মধ্যে, তো এমনও হয়েছে যে মারামারি করতে যে ঘরের ওয়ার্ডরোব বা শোকেজের গ্লাস ভেঙে ফেলাইছে
ভাই ভাই বোনে মারামারি করতে গিয়ে,
এরকম প্রতি মাসে একবার করে ওর সাথে আমার মারামারি লাগতোই, কিন্তু দেখা যেত যে আবার দূরে কোথাও গেলে ওকে মিস করতাম, দূরে কোথাও গেলে ওর কথা মনে পড়তো, এটা আসলে সামনাসামনি থাকলে বোঝা যায় না, কিন্তু আমি আসলে ওদের দুইজনকেই অনেক পছন্দ করি আর বোঝা যায় দূরে গেলে ওদের অনুভব করতে পারি আমি।
মানে বেসিক্যালি মানে বাবার সাথে আমরা যতটুকু জানি তাসকিন বিভিন্ন সময় আমরা বাইরে থেকে যতটুকু দেখি যে বাবার সাথে খুব একটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক, আম্মার সাথেও খুব একটা আশকারা একটা সম্পর্ক, তো এই সম্পর্কগুলা মানে এখন কিভাবে এনজয় করছেন?
আসলে আমি আমি যেহেতু এক ছেলে আর বড় ছেলে, মা তো একটু দুর্বল আমার প্রতি, এটাই স্বাভাবিক। তো আমি আমার বাবা মা দুজনের সাথে অনেক ফ্রেন্ডলি, তারা আমার অনেক ভালো বন্ধুও বলতে পারেন, নট অনলি প্যারেন্ট।
এখন পর্যন্ত সব পারফেক্ট, এখন যেটা হবে সেটা হচ্ছে যে থাকে না ক্রিকেট খেলার শুরুটা করতে গিয়ে আবহানী মাঠ তো গেলেন, তখন তো ডিটারমাইন্ড যে আমি ক্রিকেটার হচ্ছি।
হ্যাঁ,
কিন্তু আবহানী মাঠের আগে এখানে কিছু টুর্নামেন্ট হয়েছে যেগুলো
খেলার পর, এর মধ্যে একটা ব্যাট ভাঙারও কাহিনী আছে,
তো যেগুলো তো খেলার পর মনে হয়েছে যে আমি তাসকিন হওয়ার একটা চান্স আছে, তারপরে না আবহানী মাঠে যাওয়া।
তাসকিন হওয়ার চান্স তো কখনোই দেয়নি, পরে দেখছি বহুত পরে যায়।
বাট এই এলাকার ক্রিকেট থেকে শুরু করে
আমি সবসময় ক্রিকেট খেলতে,
কোনো সমস্যা নেই,
আমি সবসময় ক্রিকেট খেলতে পছন্দ করতাম, মানে এটা ক্রেজি ছিলাম আসলে। তো আমার বাসার সামনেই আমার একটা বন্ধু থাকতো যার নাম শিফাতুর রহমান, সৌরভ, সৌরভ নামে সবাই মানে আমার ফ্রেন্ড এলাকার লোকজন চেনে। তো দেখা যেত যে ও আর আমি মানে লাইফের সবার তো ফার্স্ট একটা ফ্রেন্ড থাকে, তো ও আমার ফার্স্ট ফ্রেন্ডটা ছিল, তো ও আর আমি দেখালো খেলতাম মাঝে মধ্যে রাস্তায় বা বাসার বারান্দায়, তো দুই উইকেট তিন উইকেট এভাবে, ও বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এভাবে আমরা দুজন খেলতাম সবসময়। তো মাঝে মধ্যে প্রায় দেখতাম যে এলাকার আশেপাশের অনেক ছেলেরাই দেখি যে প্র্যাকটিসে যাচ্ছে, তো মাঝে মধ্যে দেখে ভালো লাগতো, ওদেরকে দেখে তাকিয়েই থাকতাম, এর থেকে বেশি কিছু করার ছিল না আমার। তো জাকির হোসেন রোড মাঠে সবাই খেলতো, আমি দেখতাম, তো আমিও খেলার চেষ্টা করতাম সবসময়। তো আমি দেখা গেল যে আমি তো সবার থেকে ছোট, তো আমি বোলিং করতাম, সবাই খালি ব্যাটিং করতো আর আমি বোলিং এ করে যেতাম, কারণ সবাই দেখবেন ব্যাটিং করতে পছন্দ করে। আপনারাও যখন এটা ভেরি কমন
এই কাজটা হয় যে ব্যাটিং করার প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে আর বোলিং করে যারা আসলে মানে মানে পাচ্ছে না ব্যাটিংটা, মানে ও খেটে যাচ্ছে ব্যাপারটা,
সেটাই। তো দেখা গেল যে মাঠে যে দাঁড়ায় থাকতাম বড় ভাইয়ারা খেলতো, তো মাঝে মধ্যে বলতো এই নে কটা বোলিং কর, আর আমি খুব আনন্দের সহক মানে আনন্দের সহক বোলিং করতাম যে হ্যাঁ আমি এতেই খুশি আমি বোলিং করতে পারতেছি, বড় ভাইরা ব্যাটিং করতো আর আমি বোলিং করে যেতাম, বোলিং করে যেতাম। মানে দেখা যেত যে অনেক সময় খেলতেছি যে আমরা ছোটরা ছোটরা খেলতেছি, দুইটা বড় ভাই আসলো, এই ব্যাটটা দাদো যা দুইটা বল কর, আর আমি যে বোলিং করতাম, তো হয়তো এই জন্য আজকে বলার খালি বোলিং করেছি ওই সময়। তো এরকম বোলিং করতে করতে তো আমার কিছু ফ্রেন্ডরা আমরা একসাথে অনেক সময় খেলতাম, তারপর মাঝে মধ্যে দেখা যেত যে দুইটা টিম থাকতো, যে আজকে তোদের সাথে আমাদের বাজি হবে এক লিটার কোকের বাজি, তো এরকম খেলতাম। তারপর যখন আমরা খেলতে খেলতে সবাই একটু এক্সপার্ট হইলাম মানে কিছুটা ভালো খেলি আগের তুলনায়, তখন দেখা যেত যে আমাদের থেকে এক দুই বার সিনিয়র ভাইয়া যারা তাদের সাথে, ভাইয়া আজকে আমরা আপনাদের সাথে খেলবো বা আগামীকাল শুক্রবার, শুক্রবার সকাল ১০টায় দুই লিটার কোক বাজি আমরা সিনিয়র জুনিয়র খেলবো, তো এইভাবে খেলতাম প্রায়। তো ও সিনিয়রদের সাথে দেখা গেল যে আমরা ২০টা খেললে একটা জিততাম, আর যেদিনই একটা জিততাম ওই দিন আমাদের ঈদ লেগে যেত, এরকমই খেলতাম। তো খেলতে খেলতে তো আমার একটা বন্ধু ছিল যার নাম কাইয়ুম, ও এই এলাকারই আমার ফ্রেন্ড ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে, বাট আনফর্চুনেটলি সে এখন সিএনজি চালায়। তো আমার ওই বন্ধুটা আমাকে একদিন, ও তখন ক্রিকেট খেলতো আবহানী মাঠে প্র্যাকটিস করতো, তো এসে আমাকে একদিন বলল যে আচ্ছা তাজিম, আমার ডাকনাম তো তাজিম, তো এসে বললো তাজিম তোর বোলিং দেখে না আমার ভালোই লাগে, তো তুই একদিন ১২ খেলা শুরু হতে যাচ্ছে তুই একদিন চল আবহানী মাঠে। আমি বললাম না 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 আমাকে বাসা থেকে দিবে না, কারণ ও যেদিন এই কথাটা বললো আমাকে ঠিক এই কথাটা বলার তিন দিন আগে আমাদের এই জাকির হোসেন রোড মাঠে একটা টুর্নামেন্ট ছেড়েছিল, ওখানে আমি এক টিমে খেলি, তো তাও আমাকে মানে নিয়েছিল যে না পারতে, তো একটা ব্যাট কিনে দিছিল বাবা। আমি আবার আমার বাবার যখন মুড ভালো থাকতো ঠিক তখনই যে কোনো আবদার করতাম, তো আমিও যে বলি বাবা এখানে টুর্নামেন্ট ছাড়া হয়েছে আমাকে এক টিমে নিয়েছে, তো আমার আমার একটা ব্যাট লাগবে, তো সে আমাকে তখন ফার্ম গেট থেকে একটা ব্যাট কিনে দেয়, তো ব্যাটটা কিনে দিয়েছে, আমি ওটা নিয়ে মাঠে খেলতে গেছি, মাঠে খেলতে যাওয়ার পর আমার বলতেছে যে তুই আজকে ড্রপ যা, আমি বলি এটা কেমনে সম্ভব, আমি ব্যাট কিনে আনলাম, ট্রাউজার কিনে আনলাম, আমাকে বলতো সাজকানে কি আমাকে খেলতে নিবে না। তো আমার আমি ওই মাঠে কান্নাকাটি শুরু করে দিছি, তখন আমাকে মানে মানে বড় ভাইয়ারা তারপর টুর্নামেন্টের কমিটিরা ওদেরকে বলছে ওরা যদি না নাস টুর্নামেন্ট খেলতে দেবো না তোকে, ঠিক আছে আমাকে নিছে। আমি আবার ওই আঙ্কেল ট্যাঙ্কেল আঙ্কেল দেখার আমাকে কান্দে কান্দে বলতেছে আমাকে বাদ দিয়ে দিচ্ছে এই সেই, পরে নিছে। তো লাস্টের দিকে ব্যাটিং এ আমি নট আউট ছিলাম কোন মধ্যে ঠেকাইছি নতুন ব্যাট দিয়ে, আর বোলিং করে একটা উইকেট পাইছিলাম। তো উইকেটটা পাই মানে পারলে আমি পুরা মাঠ দৌড়াই বেড়াই খুশিতে। তো তার কয়দিন পরে আমার ওই ওই ব্যাটটা দিয়ে আমি একদিন শুক্রবার দিন দুপুরবেলা খেলতে যাই, তো বাবা হঠাৎ করে বাসায় এসে দেখে আমি বাসায় নেই, দুপুর তিনটার দিকে সে খুবই উত্তেজিত হয়ে মাঠে যায়, মাঠে যেয়ে দেখে আমি খেলতেছি এবং ওই ব্যাটটা নিয়ে আমার মারতে 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 ব্যাট তো ভেঙে গেল, আমিও মারি খেলাম। এখন তার কথা খেলা বন্ধ, খালি বাসায় থাকবা, ঠিক আছে। তো এরকম স্বাভাবিক, তো বাসায় বাবার একটু পিটুনি খাইলে দুই একটা দিন দুই তিন দিন ওটা রেস্ট কাটে না, ভয়ে ভয়ে বাসা থেকে বের হয় না। তো তিন চার দিন যাওয়ার পর আস্তে আস্তে আবার মাঠের দিকে আগানোর শুরু করলাম। তো একদিন বিকালে আমার ওই বন্ধু যার নাম বললাম একটু আগে কাইয়ুম, তো ওই বন্ধু আমাকে একদিন এসে বলে যে তাজিম আন্ডার 12 খেলা শুরু হতে যাচ্ছে, তো ডিসকভারি ক্রিকেট একাডেমিতে তোকে মানে আন্ডার 12 খেলা হবে, তুই যদি চাস একটু যাইতে পারিস। তখন আমি বললাম যে আসলে বাবা আমাকে ঠিক তিন দিন আগেই পিটাইছে, তো আমি তাকে এখন কিভাবে বলি যে আমি ক্রিকেট খেলতে যাব, যে আমাকে নিষেধ করলো যে তোমার পড়তে হবে, পরীক্ষা আছে, তুমি এখন বাইরে যাবে না। তো আমি তাকে বললাম যে দেখ বাবা দুই তিন দিন আগে রাগ করছে, তো এখন না আরো কয়েকদিন পরে। তো বললো না না কয়েকদিনের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। তখন আমি বললাম আচ্ছা আমি দেখি। যত যখন সে আমাকে আমার ওই বন্ধু কাইয়ুম বললো যে ক্রিকেট খেলাটা আন্ডার 12 খেলা হবে তুই আয় তুই চল, মানে তখন থেকেই মাথার মধ্যে জিনিসটা খালি ঘুরঘুর করতেছে, এরকম একটা সুযোগ আসলো আন্ডার 12 খেলা হবে, স্যার ট্রায়াল নিবে। তখনও কিন্তু শিওর না, ট্রায়াল নিবে দেখবে, তারপর পছন্দ হলে দেন ক্রিকেট খেলা আর কি। তো আমি যেটা করতাম ওই যে বাবা টিভি দেখলে বা খাইলে মুড ভালো থাকলে যে আবদার করাটা আর কি, টিভি দেখতেছিল রাত্রেবেলা ডিনারের পরে, দেখি যে হয়তো একটু হাসতেছে বা গল্প টল্প করতেছে, তখনই যে জড়ায় ধরে বাবা বাবা এরকম আবাহনী মাঠে একটা টুর্নামেন্ট স্টার্ট হবে, তো এখানে কোচ আন্ডার 12 12 বছরের বয়সী ছেলেদের খুঁজতেছে। তো আমার এক বন্ধু কাইয়ুম আমাকে বলছে যে যাওয়ার জন্য, তো কিছুক্ষণ চুপটুপ করে থেকে পরে বললো ঠিক আছে যাও, বাট বেশি না কারণ তোমার পরীক্ষা আছে সামনে। আমি বললাম ঠিক আছে, পরে আমি গেলাম, আমি খুব এক্সাইটেড। আমি পরে যাওয়ার পর তখন আমি ক্লাস 7 বলি, 6 এর ফাইনাল পরীক্ষা সামনে আর কি, পরীক্ষা বাকি আছে 6 এ বলি আর কি। তো তখন গেলাম যে খুব এক্সাইটেড, খুব বেশি এক্সাইটেড। পরে আমার কোচ সাজু স্যার ডিসকভারি ক্রিকেট একাডেমির, সে প্রথমে দেখে বলল ও তো আন্ডার 12 এ টিকবে না, ওকে কেন নিয়ে আসছিস। তখন আমার বন্ধু বললো না না স্যার ওর হাতে পায়ে লম্বাই, স্যার বয়স কম আছে, আপনি ওকে দেখেন, ঠিক আছে। তো আমার বোলিং পরে দেখলো, বোলিং দেখলো, ব্যাটিং দেখলো, ঠিক আছে তুমি প্র্যাকটিসে আসো দেখি কি হয়, আর বোলিং অ্যাকশন টেকশন ভালোই আছে, প্র্যাকটিস চালায় যাও দেখি কি হয়। তো ছোটদের 2 দিন, বড়দের 3 দিন, আমি 5 দিনই যেতাম। তো দেখা যায় স্কুল থেকে এসেই কোনো মতে খাইয়ে দিয়ে চলে যাই। তো বাবা একদিন হয়তো চেক করার জন্য আবহাওয়া নিভাটে গেল, যে দেখে ঠিকই আমি প্র্যাকটিস করতেছি। পরে ওখানে যে দেখে বাবার, আমার বাবা তো লালমাটিয়ায় বিজনেস করে, তো দেখে উনার কিছু বন্ধুরা ওখানে, তো তাদের সাথে গল্প টল্প করতেছে। পরে বললো আমার বাবাকে জিজ্ঞেস করেছে হয়তো তুই কেন এখানে, তখন বললো আমার ছেলে প্র্যাকটিস করছে। পরে দেখে বাবা দ্বারা দ্বারা প্রায় তখন যাওয়া স্টার্ট করলো আমার প্র্যাকটিস দেখতে। তো একদিন কোচই বাবাকে ডেকে বললো যে দেখেন ওর বোলিং দেখে মনে হলো যে ও প্র্যাকটিস করলে ভালো কিছু করতে পারে, আর ছেলেটারও ঝোঁক আছে, রেগুলার আসতেছে। তো তখন আসলে জাস্ট বাবা প্র্যাকটিস দেখছে, তো সে নিজেও মানে দেখতেছে জাস্ট। পরে যখন আন্ডার 12 টুর্নামেন্ট স্টার্ট হলো, বাবা খেলা দেখতে গেল। খেলা দেখতে যাওয়ার পর আমার খেলা হয়তো খেলার ধরন দেখে বা বোলিং স্টাইল বা খেলা দেখা দেখে হয়তো বাবারও ভালো লেগেছে। তারপর দেখলাম যে আস্তে আস্তে বাবা আর আমার মধ্যে খেলার ব্যাপারে কনভারসেশন স্টার্ট হলো। দেখা গেল বাসায় এসে প্র্যাকটিস করে বা ম্যাচ খেলে এসে ভাত খাইতে বসে দুজন একসাথে খাচ্ছি, ডিনারের টেবিলে গল্প করতেছি, বা মাঝে মধ্যে আচ্ছা সেদিনকার ওই ওভারটা কেমন ছিল, তখন বাবা আমার হয়তো এক্সপ্লেন করত যে এটা ঠিক ছিল, এটা ভালো ছিল, এটা ঠিক ছিল, এরকম। ইভেন এখনো যে
বাবা কি মানে খেলার ব্যাপারে আগ্রহ কি ছিল আগে থেকে, খেলা টেলা দেখতেন বাবা?
বাবা তো নিজেও খেলতো, সে নিজেও ফুটবল ক্রিকেট এগুলোর সাথে রিলেটেড ছিল যখন সে ইয়াং ছিল, কিন্তু ওভাবে হয়তো ন্যাশনাল লেভেলে খেলেনি, বাট সে সব মানে ঘরোয়া লেভেলে খেলেছে। তো দেখা যায় তো পরে সেও সাপোর্ট দেওয়া স্টার্ট করলো। তো দেখা মানে আমার যখন পরীক্ষা স্টার্ট হলো তার ঠিক পরীক্ষার সময় আমার আন্ডার 12 খেলাও স্টার্ট হলো। এতদিন প্র্যাকটিস ট্যাকটিস করে কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেললাম কিছু একাডেমির সাথে, ঠিক পরীক্ষার সময় আন্ডার 12 টুর্নামেন্টটা স্টার্ট হলো। তো তখন এখন আমি তো খুব টেনশন যে আমার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ভালো কথা, কিন্তু আমি কিভাবে আসল লিগটা খেলবো। তো তখন খেলার ফিকচার অনুযায়ী পরীক্ষার রুটিন মিলিয়ে দেখি যে ফার্স্ট রাউন্ডের যে কটা খেলা আছে সব ঠিক আছে, খালি একটা খেলার দিন পরীক্ষাও আছে। তো দেখা গেল ওই দিন আমি এক ইনিংস খেলে চলে গেছি পরীক্ষা দিতে, আমার তো মন চাচ্ছিল না কিন্তু বাবা নিয়ে গেছে পরীক্ষা দেওয়াতে, পরীক্ষা দিছি, দিয়ে আবার মাঠে এসে শুনি আমরা জিতেছি ম্যাচটা, শুনি পরে শুনি আমরা সেমিফাইনালে গেছি। সেমিফাইনাল যখন তখন পরীক্ষা শেষ ততদিনে। তো পরীক্ষা শেষ টেস করে আমি মাঠে একদিন দুপুরবেলা খেলি, তাও মানে কড়া রোদে একটার দিকে। তো অনেক সময় তো দেখতে পান যে মাঠে কিছু পথ শিশুরাও খেলাধুলা করে, তো দেখা গেল যে দুপুর একটার দিকে আমি একদিন কিছু পথ শিশু যায় দুপুর একটা বাজে আমি খেলতেছি মাঠে। তো আর কি বাবার খুব রাগ উঠত যখন সে দুপুরবেলা কাজ থেকে এসে আমাকে বাসায় না পাইতো আর রাত্রেবেলা এসে যদি দেখতো নাই, এই দুইটার সময় মানে অ্যাটলিস্ট সে ঘরে এসে আমাকে দেখতে চায় যে আমি আসি। তো হয়তো মানে মাঝে মধ্যে তো টেম্পারমেন্ট গরম থাকে, তো দেখা গেল ওই দিন হয়তো কোন একটা কারণে কাঠফাটা রোদ, গরম ওয়েদার, হয়তো কোনো কারণে মেজাজ খারাপ ছিল, সে বাসায় এসে দেখে যে আমি নাই। কই আম্মু? এই তো আসে মনে হয় দেখি আম্মু সবসময় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতো যে আমাকে সামাহ সে বাঁচিয়ে দেওয়ার, আসে হয়তো এখানে। কই বাবু? এখানে কই? খুঁজতে খুঁজতে যেতে মাঠে আমি দুপুর একটা রোদের মধ্যে ওই পথ শিশুদের সাথে খুব মজায় ক্রিকেট খেলতেছি আমি। তো সে মানে বুঝলাম না কেন নিয়ে মারতে মারতে বাসায় নিয়ে গেল। পরে দেখা গেল আমার দুপুরে মার খেলে আবার একটা জিনিস ভালো ছিল, রাত্রেবেলা দোকানে নিয়ে আইসক্রিম চিপস আদর করে কিনে দিয়ে আবার খাওয়া দাওয়া ঘুম পাড়াই দিল। তো কথা যে এটাই যে এই কাঠফাটা রোদে আমি কেন খেলতে পারলাম, কারণ আমার আবার একদম ছোট থাকতে একটা রোগ হয়েছিল যে হেমোগ্লোবিনের অভাব এরকম টাইপের। তো এই জন্য আর কি বাবা অনেক বড় বড় ডাক্তারদের কাছে দেখিয়েছিল তখন, পরে আমার ভিটামিন টিটামিন খেয়ে আল্লাহর রহমতে তখন আমি ঠিক হয়ে গিয়েছিলাম। তো এই জন্য ডাক্তার বলছে যে ওর যাতে ওভার স্ট্রেচ না হয় ওর একটু কেয়ার করবেন, জন্য বাবা সবসময় আমাকে মানে একটু আগলে রাখার চেষ্টা করতো। তো ওই দুপুরবেলা খেললে রাগ করতো, তো ওই দিন মারলো, মারার পরে আমার শরীর সারা শরীর ব্যথা, তার তিন দুই দিন পরে সেমিফাইনাল খেলা। তো আমি এখন খেলবো কিভাবে আমি তো ভয়ও বলতেও পারতেছি না। পরে কোচ বাবাকে বললো যে ভাই দেন ওকে, এই সে পরে বাবাই আবার নিয়ে গেল মাঠে। তো ওই দিন আমি আবার 4 উইকেট পেয়ে গেছি, তাই ওই ব্যথা শরীর নেই, আসলে মাঠে নামলে তো আর ব্যথাটা তো কিছু থাকে না, সবই দূর হয়ে যায়। তো ওদের সাথে খেললাম, খেলে ভালোই করলাম। পরে আবার ফাইনালে উঠে আমরা রানার্স আপ হয়েছি ওই টুর্নামেন্টটাতে। তো ওই টুর্নামেন্টটা দেখার পর মানে বাবা বেশ হয়তো আশাবাদী হলো, না ছেলেটা ভালোই তো খেলে, করুক প্র্যাকটিস।
আপনার ভিতরে যে ক্রিকেটীয় বুনিয়াদটা, আমার কাছে মনে হয় যে ওই টুর্নামেন্ট থেকেই আপনি সেটা পেয়েছিলেন, নাকি আগে সেটা তৈরি হয়েছিল ক্রিকেটের প্রতি যে একটা পাগল করা ভালোবাসা, আমাকে যে ক্রিকেটার হওয়া, যা বড় ক্রিকেটার যাদেরকে দেখেছেন সবসময় টিভিতে, মানে এই বিশ্বাসটা কখন আপনার ভিতরে মানে রিয়েলাইজ হলো যে আমি ক্রিকেটার হব, ক্রিকেটার আমাকে হতেই হবে? সেটা কি এই টুর্নামেন্টের মাধ্যমে নাকি আগে থেকে?
না আসলে আমি ক্রিকেটের প্রতি সবসময় অনেক ক্রেজি ছিলাম, কিন্তু ওই যেদিন আমি সর্বপ্রথম আবাহনী মাঠে প্র্যাকটিস স্টার্ট উদ্দেশ্যে যাই, ওই 2007 সালের জানুয়ারির 10 তারিখ
যখন আপনি ক্লাস 6 এ পড়তেন,
হ্যাঁ ওই দিন প্র্যাকটিস করার পরে দ্বিতীয় দিন থেকে আমি স্বপ্ন দেখা স্টার্ট করি।
তখন থেকে আপনি মানে চিন্তা করেছেন যে আমি আসলে একজন ক্রিকেটার হয়ে বড় হতে চাই?
আসলে তখন কিন্তু জাস্ট দ্বিতীয় দিনে, একটা ছেলে কিন্তু কখনোই বুঝতে পারে না যে ও কি হবে, কিন্তু
চেষ্টাটা শুরু করলেন।
দেখা গেল একদিন প্র্যাকটিস করেই ভালো লেগে গেছে, ক্রিকেটের প্রতি অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয় যে আমার সামহাও ক্রিকেটার হইতেই হবে, ক্রিকেটারই হবো আমি, ক্রিকেটার ছাড়া কিছু হবো না। তো পরে আর কি রেগুলার প্র্যাকটিস করতেই থাকি করতে থাকি। তো ওই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরও পরে আবার সামনে আন্ডার-14 টুর্নামেন্ট শুরু হবে। তো ওই টুর্নামেন্ট শেষ হওয়ার কদিন পর আমি রেগুলার প্র্যাকটিস করি। আমার বাবা আমাকে
তখন আপনার ক্লাব কোনটা ছিল?
ডিসকভারি ক্রিকেট একাডেমি, যেটাতে আমি সর্বপ্রথম প্র্যাকটিস স্টার্ট করি। তো বাবা আর কি একটা আমাকে মানে ওই টুর্নামেন্টটা দেখে ভালো ক্রিকেট গিয়ার সেট কিনে দেয়, ব্যাট প্যাড হেলমেট। তো তখন আবার স্কুল লীগ শুরু হয়েছিল, স্কুল লীগ খেলেছি।
তখন নির্মাণ স্কুল চলতো মনে?
তো নির্মাণ স্কুলের আমি একটা টিমে খেলি। তো খেলার পর একদিন ধূপখোলা মাঠে খেলা হয়, তো আমি ওই টুর্নামেন্টে না বেশ ভালো ব্যাটিং করতাম, মানে 30-40 করে রান করতাম, ম্যাচ জিতাইতাম। তো আমি পরে ধূপখোলা মাঠে যে খেলাটা, ওই খেলার দিন আমি জাস্ট পিছনে ব্যাটটেট রেখে ব্যাটটেট পরে রেডি যে নেক্সট ব্যাটসম্যান আউট হলে আমি ব্যাটিং এ যাবো। তো তখন জাস্ট আমাকে 3-4 দিন আগে আমার সব ব্র্যান্ড নিউ ক্রিকেট গিয়ার্স কিনে দিয়েছে বাবা। তো আমি যখন ব্যাটিং এ নামবো পিছে ঘুরে দেখি আমার ব্যাট নেই, তো ওই মাঠ থেকে আবার ব্যাট চুরি হয়ে গেছে। ঠিক আছে, মানে ধূপকলা মাঠ নির্মাণ স্কুলের খেলা তো বুঝেনি আসলে, যে টেন্টটা থাকে যেখানে বসে প্লেয়াররা সেখানে প্যান্ডেল করা থাকে, শুধু হয়তো প্যান্ডেলের চিপা দিয়ে কোনো ছেলে বা কেউ
মানে ব্যাটটা চুরি হয়ে গেছিল।
তখন আমি মানে চিন্তা করতেছি আমি কি করবো। পরে একজন দিল এই ব্যাটটা নিয়ে খেলো, সমস্যা নেই। তো আমি ব্যাটিং এ নামছি, আমি চিন্তা করতেছি যে আমার ব্যাট হারা গেল, আমি কি বলবো বাবারে, নতুন ব্যাট আমি কি করবো। আমি মানে ভয়ে ভয়ে ব্যাটিং করতেছি, তাও 24 রান করে ম্যাচ জিতে গেছি। তো পরে বাবা একটু বকলো যে কেয়ারলেস ছেলে, দেখে না কিছু না ঠিক মতো। আমি এখনো কেয়ারলেস এই কথা এখনো বলে বাবা আমার, কারণ আমি আমার নিজের জিনিস এখনো ঠিক মতো অনেক কিছু গুছাইতে পারি না। তো পরে আর কি একটু ঠান্ডা হয়, আমি আবার রেগুলার প্র্যাকটিস ট্র্যাকটিস করি। আমি আবার বোলিং করতে হইতো, তো প্রতি মাসে দেখা গেলো 2-3টা করে বল কিনতে হইতো। তো একটা ব্র্যান্ড নিউ বল কিনতে হলে দেখা গেলো ওই আজ থেকে প্রায় 5-7 বছর আগে এক একটা বল কিনতে 400-500 টাকা লাগতো। তো ওই দেখালো যে বাবা প্রতি মাসে 2টা করে বল কিনে দিত, তো মাঝে মধ্যে আবার বল হারাই যেত খেলতে। এমন হয়েছে যে মাঝে মধ্যে নতুন একটা বল কিনে দিছে, দ্বিতীয় দিনই হারাই ফেলাইছি। দেখা গেলো পরে মাঝে মধ্যে বাবা প্র্যাকটিসে যাইতো দেখতে, তো দেখতো যে আমি পুরান বল দিয়ে বল করতেছি। তখন জিজ্ঞেস করতো তোমাকে কালকেই নতুন বল কিনে দিলাম, ওইটা কই, হারাই ফেলাইছি, একটু বকা দিত আবার ঠিকই কিনে দিত। মানে আল্লাহর মধ্যে একটা জিনিস ভালো ছিল যে বকা খাইছি মায়ের খাইছি যতই যা হয়েছে, কিন্তু কোনো জিনিসের অভাব হয়নি আল্লাহর মধ্যে। বাবা খুব সাপোর্ট করেছে, আর মা তো আগে ক্রিকেট বুঝতো না, এখন সে ক্রিকেটের সবই বোঝে। তো তখন সে খালি বলতো প্র্যাকটিস করো, ভালো কথা, খাওয়া দাওয়া খায় যাও না কেন, দেখালো মাঝে মধ্যে না খেয়ে দৌড় দিতাম।
অনূর্ধ্ব-14 যে টুর্নামেন্টের কথা আপনি বলতে চাচ্ছিলেন,
ওই অনূর্ধ্ব-14 খেললাম। অনূর্ধ্ব-14 একটা জিনিস আগে বলে রাখি, আন্ডার-14 যখন খেলা হয় বয়স ভিত্তিক 3টা খেলা হয়, আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-18। তো আন্ডার-14 ন্যাশনাল টিম যেটা হয় ওটা যে আন্ডার-15 ন্যাশনাল টিম হয়, 16-এরটা আন্ডার-17 ন্যাশনাল টিম হয়, আর 18-এরটা আন্ডার-19 ন্যাশনাল টিম, যেটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও হয়। তো আমি যখন 14 খেলি ফার্স্ট আন্ডার-14 ঢাকা মেট্রো, আমি তো ঢাকারই ছিলাম, তো আমার ডিভিশন ঢাকা, তো আমি ঢাকা মেট্রো আমার টিম, ইভেন ন্যাশনাল লিগও আমি ঢাকা মেট্রোর হয়ে খেলি। তো ওই ঢাকা মেট্রো টিমটায় আমি খেললাম আন্ডার-14, খেলে ফার্স্ট মানে পুরো বাংলাদেশ থেকে 45 জন পারফর্মার আপনার আন্ডার-15 ন্যাশনাল টিমে ডাক পেয়েছে, এখান থেকে 24 জন, 24 জন থেকে 15 জন, এরকম হবে। তো আমি ফার্স্ট আন্ডার-14 এ ডাক পেয়েছি, 15 ন্যাশনাল টিমে অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছি, কারণ বোলিং এর সাথে আমি 2টা ম্যাচও জিতিয়েছিলাম, 2টা 50 মেরেছে।
মোট কথা আপনি অনূর্ধ্ব-15 আপনি ডাক পেয়েছিলেন অলরাউন্ডার হিসেবে।
আমি বোলিং ডান হাতে করি কিন্তু ব্যাটিং বাম হাতে করি। তো পরে ডাক পেয়েছি, তো হয়তো সিলেক্টরে মিস্টেক করেছি কিনা জানি না, আমার নামের পাশে লেখা রেখেছিল ব্যাটিং অলরাউন্ডার। তো আমাকে যাওয়ার পর সুন্দর মতো প্যাড আপ করতে বলেছে, প্যাড আপ করে নেটে যে দেখি যে ব্যাটিং, তো কয়েকটা বল লাগতেছে, আবার কয়েকটা মনে করেন বোলারদের যে থাকে না বাংলা মায়ের ব্যাট বুট ওদিক সেদিক ঘুরায়, এখন বলতে আচ্ছা তুমি এভাবে উল্লা পাল্লা চালাচ্ছ কেন। আমি বললাম স্যার আমি আসলে এভাবেই তো ব্যাটিং করি, আমি তো এভাবেই ব্যাটিং করি। বললো তুমি তো 2টা 50 রান করছো। হ্যাঁ স্যার 50 রান এভাবেই পিড়াইছি, 400 হয়ে গেছে 50 রান করে ফেলছি। পরে বললো আচ্ছা তুমি আসলে কি ব্যাটসম্যান অলরাউন্ডারই তো? আমি জি আমি অলরাউন্ডার স্যার, কিন্তু আমি মেইনলি বোলার। ও আচ্ছা, তো নেটে সব পেস বোলাররা বোলিং করতেছে। তো পরে বললো আচ্ছা তুমি বোলিং করো তো, ব্যাটিং শেষ করার পর আমাকে বোলিং দিছে, বোলিং দিয়ে দেখায় সবার থেকে আমি জোরে বল করি। পরে বললো যে আচ্ছা আচ্ছা তুমি তো, আমি বললাম স্যার আমি মেইনলি বোলারই স্যার, আসলে আমি পরে বললো ঠিক আছে বোলিং করো, এরকম খেললাম, বলে প্র্যাকটিস করলাম, ক্যাম্প চললো। তো ফাইনালি অনেকদিন ক্যাম্প হওয়ার পর আন্ডার 15 ন্যাশনাল টিম ঘোষণা করে যখন, তখন সবাই খুব এক্সাইটেড যে কে থাকবে কে বাদ পড়বে। 18 জন আছে ওখান থেকে, 15 জন টিমে, 14 জন টিমে থাকবে, 4 জন স্ট্যান্ড বাই থাকবে। তো আমার নামটা ঘোষণা করে 13 নম্বর না 14 নম্বর, একটু খুবই শান্তি পাই। ওই ফিলিংসটা এখনো অন্যরকম, জীবনের প্রথম বিসিবির কোন ন্যাশনাল,
মানে ওই যে ঘোষণাটা এসেছিল তখন কি আপনি বাসায় ছিলেন নাকি ওই অফিসে বিসিবি মানে ওই ক্রিকেট গ্রাউন্ডে ছিলেন?
আমি বিকেএসপি তে ছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা ট্রেনিং ক্যাম্প ছিল, প্রস্তুতি ক্যাম্পটা বিকেএসপি তে হয়েছিল, তখন আমি বিকেএসপি তে ছিলাম। আর ওইটাই ওই ক্যাম্পটাই জীবনের প্রথম যে বাসা থেকে দূরে যেয়ে থাকা।
খবরটা কিভাবে জানলেন যে আপনি সিলেক্ট হয়েছেন?
ক্যাম্প শেষে আমাদের সবাই ওই দিন ক্যাম্প শেষে সবার সামনেই টিমটা ঘোষণা করেছিল। তো যারা বাদ পড়েছে খুব হাউমাউ করে কান্না, ইভেন দেখা গেল যে এতদিন 21 দিন একসাথে ছিলাম আন্ডার 15, আমরা সবাই বাচ্চা ঠিক আছে, ওই সময় আরো ছোট বাচ্চা সবাই, তো দেখা গেলো সবাই কান্দেছে। তো অন্য যে 3-4 জন বাদ পড়ে গেছে ওদের কান্না দেখে সবাই কান্দেছে, কান্দে হ্যাঁ তোমাদেরকে অনেক মিস করবো এই সেই। আচ্ছা পরে আর কি খেলা স্টার্ট হলো সিআইবি টিমের সাথে।
সবার আগে যে ডাক পর ব্যাপারটা আপনি কাকে জানিয়েছিলেন?
সবার আগে তো ফোন দিয়ে বাবাকে, যে বাবা আমি টিমে আছি, সিলেক্ট হয়েছি। বাবা আম্মুকে জানানোর পর আমার কোচকে জানাই, সবাই অনেক এক্সাইটেড খুশি। পরে
ততক্ষণে পড়ালেখার কি অবস্থা?
পড়াশোনা বই খাতা বাবা ব্যাগে গুজে দিত যখন ক্যাম্প থাকতো, যে তুমি কিন্তু অবশ্যই পড়বা অবশ্যই পড়বা, আমি হ্যাঁ পড়ব, ওই যেভাবে বই থাকতো ওভাবেই থাকতো, বই আর ধরা হইতো না, খালি পরীক্ষার আগের দিনই পড়তাম। তখন মনে হতো যে দুনিয়ার সব থেকে কঠিন কাজই মনে হয় পড়াশোনা, বাট সামহাউ আমি ম্যানেজ করে ফেলতাম। পরীক্ষার দেখা গেল 8-10 দিন আগে থেকে পড়া শুরু করতাম, পরে আর কি এভারেজ মানে এভারেজ মার্কস নিয়ে পাশ করে ফেলতাম আর কি। তো এখন তো ইংলিশ অনার্স করছি, কি তখন চিন্তা করতাম যে কিভাবে আমি ম্যাট্রিক পাস করবো, তারপরে কিভাবে ইন্টার পাস করবো, তারপর কিভাবে। তো এসএসসি আর এইচএসসি আল্লাহর মধ্যে এখন শেষ, এখন ভার্সিটিতে পড়ছি, এখন চিন্তা করছি কিভাবে গ্রাজুয়েটেড হবো। তো এই সব চিন্তাই থাকতো। তো আন্ডার 15 ফার্স্ট খেলা হলো আপনার ময়মনসিং এ, ইন্ডিয়া আন্ডার 15 মানে সিএবি, সিএবি আন্ডার 15 এর সাথে।
এটা কি মানে প্রদর্শনী কোনো ম্যাচ ছিল না, কোনো টুর্নামেন্ট ছিল?
হ্যাঁ, ওটা আসলে আন্ডার 15 বাংলাদেশ আন্ডার 15 ন্যাশনাল টিম ভার্সেস সিএবি আন্ডার 15 ন্যাশনাল টিমের 3টা ওয়ানডে এবং 2টা
সিরিজ ছিল।
হ্যাঁ সিরিজ ছিল। তো ওই সিরিজটাতে আমি ফার্স্ট ম্যাচ, আমরা টু ডে ম্যাচ হয় তো প্রথমে আমরা ফিল্ডিং পাই, ইভেন আমিও টিমে ছিলাম, আমি আর আবহাওয়া রনি এরকম 3-4 জন ফাস্ট বোলার ছিল। তো পরে খেলা শুরু হলো, তো আসলে জীবনের প্রথম ম্যাচ দেখে কি একটু নার্ভাস ছিলাম কিনা জানি না, তো বলের কোন লাইন লেন্থ বা কোনো কিছু ঠিক ছিল না, এদিক ওদিক যেখানে সেখানে বল পড়ছে। পরে খুব বাজে বোলিং করি ওই দিনটা, টু ডে ম্যাচ যেহেতু আগে আমাদের টিম ব্যাটিং করে পরে আমরা বোলিং করি, পরের দিন সকালে আবার বোলিং। তো পরে ম্যাচ শেষ হওয়ার পর যখন টিম মিটিং হয় কোচরা আমাকে খুব বকাঝকা করে যে তাসকিন তুমি কি বোলিং করছো, এগুলো এরকম কেন বোলিং করছো। পরে আমার মনটা খুব খারাপ হয়, এমনি বাসা থেকে দূরে আছি, এর মধ্যে কোচরাও যদি বকা দেয়। তখন বাবাকে ফোন দিয়ে বললাম যে বাবা বোলিংটা ভালো হয়নি, মনের মতো বোলিং হয়নি এই সেই। পরে দেখলাম বাবা বললো আমি কি আসবো, আমি বললাম তুমি আসো আসলে ভালো হবে। ওই দিন রাত্রেই বাবা রওনা দেয়, সকালবেলা মাঠে যায়। তো আমি ওই দিন আবার সকালবেলা আবার খুব ভালো বোলিং করি, 3টা উইকেট নেই। পরে আমিও খুশি, বাবাও খুশি, টিম ম্যানেজমেন্টও খুশি। এইভাবে আন্ডার 15 এ থার্ড সিমার হিসাবে সিলেক্ট হই। পরে আর কি 15 খেলে পেস বোলিং ফাউন্ডেশন ক্যাম্প হয়, ক্যাম্প হয় একটা পেসার হান্ট টাইপের। তো ওইখানে আমি চান্স পাই সব থেকে ছোট হিসাবে, ওইখানে আমি সব থেকে ছোট, আমি আমার ন্যাশনাল টিমে এখনো সব থেকে ছোট। তো আন্ডার 15 এর পরে পেস বোলিং ক্যাম্পটা করি সারোয়ার ইমরান স্যারের আন্ডারে। তো ওইখানে অনেক দিন ক্যাম্প করা হয়, ক্যাম্প ট্যাম্প করি। ক্যাম্প করার পরে আন্ডার 15 থেকে 17 এ ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট স্টার্ট হয়।
তখন আমার মনে হয় আপনার এই খেলাগুলোর পাশাপাশি আপনি মনে হয় কোনো ভাতা পেতেন, আপনার তখন ক্রিকেট থেকে উপার্জনের যে ব্যাপারটা তখন মনে হয় শুরু হয়ে গেছিল।
তখন আসলে তেমন একটা, তখন শুরু 15 এ আসলে এগুলো কিছুই হয় না, জাস্ট আপনার ডিএ যেটা পার ডে ডেইলি অ্যালাউন্স টাইপের।
বাট মানে সেটা ঠিক আছে, হয়তো পরিমাণে কম ছিল, কিন্তু মানে উপার্জন করার ব্যাপারটা একটা পেশা হিসাবে নেওয়াটা বা ক্রিকেট খেলে যে ব্যাপারটা পাচ্ছেন আপনি, এটা আপনার কাছে কেমন মনে হতো তখন?
আমার এখনো মনে আছে আমি ফার্স্ট যখন আমরা 15 খেলি তখন দেখা গেল যে পার ডে মনে হয় সম্ভবত 400 টাকা করে ডেইলি অ্যালাউন্স দিত। তো ওখান থেকে আমি কি করতাম, টাকাগুলো বাঁচিয়ে রাখতাম। বাবা সবসময় বলতো ঠিক মতো কিন্তু খায়ও, ঠিক মতো এটা করো এটা করো। আমি টাকা জমা রেখে আইসে বাবার হাতে দিছি যে বাবা এটা আমার উপার্জনের টাকা। ভালো লাগতো, পরিমাণে কম থাকলেও হয়তো বাবার কাছে সেই,
এগুলো আসলে পরিমাণের জন্য না, আসলে আপনি একটা কিছু উপার্জন করেছেন, কিছুর বিনিময়ে কিছু পেয়েছেন, এটা আসলে তুলে দাও।
বাবা আসলে ওই ওই টাকা নিয়ে খুব খুশি হইতো, পরে দেখালো ওই টাকা নিয়ে আমাকে বলতো তুমি কি খাবা। এখনো আমি যাই অর্জন করি না কেন, এসে আমার বাবার হাতে দিই, বাট আলটিমেটলি দেখছি সব আমার পিছে ইনভেস্ট হচ্ছে, খরচ হচ্ছে, এটা 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 সেটাই। তো ওই 15 টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফার্স্ট ডিভিশন লালমাটি ক্লাবে, আমি তো জাকির হোসেন রোডের থেকে লালমাটিয়া তো খুবই কাছে, তো লালমাটিয়া ক্লাব বাবার বিজনেস লালমাটিয়া, তো দুই তিনটা টিম আমাকে অফার করে ফার্স্ট ডিভিশনের জন্য। তো বাবা যেহেতু লালমাটিয়া বিজনেস করে, আমরা এলাকার স্থানীয়, তো এলাকার এলাকাবাসী হিসাবে দাবি তাসকিনকে লালমাটিয়া
দিতে হবে।
তো ঠিক আছে, অন্য কোন টিম মানা করলে করে দিলাম, এবং বাবা বলল বাবা দেখো সবাই ধরেছে কি করা, তুমি এখানে খেলে ফেলো। পরে আমি আমার কোচ কে বলি, সে বললো ঠিক আছে খেল, আমি খেললাম। তো আমার প্র্যাকটিস ম্যাচ, এবং ইন্টারেস্টিং কাহিনী, ওই টিমে আমি আর আলামিন দুজনই ছিলাম, তখন দুইজনই নিউ, একদম নতুন
লালমাটিয়া ক্লাবের পক্ষে, এটা কি ফার্স্ট ডিভিশন লীগের ঘটনা।
আলামিন ভাই তো আমার অনেক সিনিয়র, তো মানে উনিও আসছে, তখন উনি লাইম লাইটে নাই, আর আমি জাস্ট 15 খেলা একটা ছেলে, বাচ্চা ছেলে আর কি, একদমই। তখন আমরা দুইজনই ওই টিমে থাকি, তো প্র্যাকটিস ট্যাকটিস হলো, আমি আসলে প্র্যাকটিস ম্যাচ খেলাইলো একটা সিটি ক্লাবের সাথে, আর আমি লালমাটিয়া ক্লাব, আমি প্র্যাকটিস ম্যাচে 5 উইকেট নিই, ফার্স্ট ডিভিশনের 5 উইকেট, 5 উইকেট পাইছি। পাওয়ার পর দেখা গেল যে প্র্যাকটিস করতেছি, আমার নেটের মধ্যে নো বল হচ্ছিল, ওই নেটের নো বল নিয়ে কোচ এবং টিম অফিসিয়াল কিছু বেশি এটা ঠিক করে এটা ঠিক করে এমন করতে করতে আমার
নো বলটা কেন হচ্ছিল, মানে
তো বুঝতেছিলাম আসলে আন্ডার 15 খেলছি মাত্র, তেমন কোন এক্সপিরিয়েন্স নাই, খালি জানি দৌড়া যায় বল কিভাবে করতে হয়। তখন কিন্তু সুইং বা ভ্যারিয়েশন কোনো কিছু সম্পর্কে তেমন ধারণাই ছিল না আমার, আমি খালি যে দৌড়ায় জোরে বল করার চেষ্টা করতাম, আর কিছু করতাম
সবসময় এই চেষ্টাটাই থাকতো,
তো ওই
পাশে। সেই সময় কি মনের ভিতরে কোন রকম আইকনিক কোন কেউ ছিল, ওয়াসিম আকরাম, ওকার ইউনুস, ব্রেটলি?
আসলে তখন তো বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে ছিল স্বপ্নের রাজার মতো, আসলে তারা তাদেরকে দেখলেই মনে হইতো যে
বাংলাদেশের সবার কথা সবসময় সেই সময় মনে হতো,
সবসময় দেখতাম ইভেন তাদেরকে দূর থেকে বা দেখ,
এরকম দুই একজনের নাম
যেরকম মাশরাফি ভাই, তারপর আশরাফুল ভাই, তারপর মানে ওই সময় মুশফিক ভাই একদম ইয়াং, তারপর আপনার সাকিব ভাই একদম ইয়াং, মানে আমি সৌম্য এরা যেরকম টিমে ন্যাশনাল টিমে এখন ইয়াং, তো তখন সাকিব ভাই মুশফিক ভাই তারা খুব ইয়াং প্লেয়ার ছিল, তো তাদেরকে দেখতাম, ইভেন মাশরাফি ভাই সবাইকে দেখতাম, টিভিতে দেখে খুব এক্সাইটেড থাকতাম। তো কখনো যদি সামনাসামনি দেখতে পেতাম, ওই দিন তো দেখা গেল যে এলাকার সবাইকে, আর আজকে মাসে ভাইকে দেখে আসছি, এরকম এই সেই, খুবই এক্সাইটেড থাকতাম। তো তখন দেখা গেল যে ওই ফার্স্ট ডিভিশনের মেইন লিগ যখন স্টার্ট হয়, তো প্রথম দুই ম্যাচ আমি ড্রপ, 5 উইকেট পাওয়ার পরও, কারণ বাংলাদেশের পিচ তো কেমন জানেনি, আরো ফার্স্ট ডিভিশনের যেসব পিচ গুলাতে খেলা হইতো তখন ওই পিচ গুলা, এখন অনেক ডেভেলপ হয়েছে, বাট 5 বছর আগের কথা যেত, তখন ওই পিচ গুলা আরো বেশি বাউন্স ছিল না, স্লো উইকেট, বেশি লেফট আর্ম স্পিনারই খেলাইতো, আর পেস বোলার খেললে হয়তো একটা খেলতো বা কোন অলরাউন্ডার খেলতো। তো আলামিন ভাই খেলে, তো আলামিন ভাই খেলতে ছিল ভালোই, তো আমাকে 3 নম্বর ম্যাচটায় সুযোগ দেয়, তো আমি 5 ওভারে 30 রান না কয় রান দিয়ে 2টি উইকেট নেই, তারপরে আমাকে আর খেলায়নি, স্পিনারই খেলিয়েছে। তো একটা ম্যাচ খেলে আমার ওই সিজন শেষ হয়, পরের দিকে কয়েকটা ম্যাচ খেলাইতে চাই, কিন্তু তখন আমার ফাইনাল পরীক্ষা থাকায় আমি আর খেলিনি, আমি পরীক্ষা দিয়েছি। পরে আর কি
তখন কি SSC পরীক্ষা ছিল?
SSC না, তখন মনে হয় ক্লাস নিউটেনের
ইয়ার চেঞ্জ পরীক্ষা,
অনেকখানি জোর বাড়ে। তো দেখা গেল আমার বোলিং এ নেটের ব্যাটসম্যানরা মানে অনেক সময় অনেকেই ভয় পেত,
আনকমফোর্ট ফিল করতো,
তবে অনেকে অনেক সময় নেটে ঢোকার সময় বলতো দোস্ত প্লিজ বাউন্সার মারিস না, এই সেই গায়ে মারিস না, হাফ বলি বল করিস বা দূরে দূরে বল করিস। তো সিএবি টিম আসে 17, তো ওখানে আন্ডার 15 এর কিছু ছেলে ছিল যাদের সাথে আমি 15 খেলেছিলাম। তো ওরা কয়েকটা ছেলে ছিল যারা একটু ছোট ক্যাটাগরি শারীরিক দিক থেকে। তো দেখালো ম্যাচে বোলিং করতেছি, তো দেখে বলে যে দাদা একটু আস্তে করুন না, দাদা বোলিং একটু আস্তে করুন, অনেকেই বলতো, অনেক ছেলেই ভয় পেত আর কি বোলিং এ। তো আমি আসলে সবসময় জোরে বল করতে এনজয় করতাম, তো এখনো পরে আর কি আন্ডার 17 খেলে কয়েকটা দুটা ম্যাচ আমি জিতাই 17 এর শেষের দিকে বোলিং করে। পরে আমি ওই বছরই আন্ডার 17 খেলে প্রিমিয়ার লিগের মানে খেলা হয় আমার, তো আমি 17 খেলার পর বাংলাদেশ একাডেমি টিমের সাথে দুটা প্র্যাকটিস ম্যাচ খেলি। তো একাডেমি টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ,
এটা কি আন্ডার 17 এর হয়ে
আন্ডার 17 খেলা শেষ, ভালো খেলেছি তখন আন্ডার মানে একাডেমি মানে বাংলাদেশ এ টিমের নিচের যে টিমটা ওই একাডেমির ক্যাম্প চলে, তো ওইখানে প্র্যাকটিস ম্যাচ খেলবে ওনারা। তো প্র্যাকটিস ম্যাচের দুই তিনটা প্লেয়ার দরকার এক্সট্রা, তখন আর কি আমাকেও ডাকে, যেহেতু আমি 15-17 ন্যাশনাল টিমে খেলেছি তো বোর্ডেরই আন্ডারের প্লেয়ার, তো ওখানে ডেকে নিয়ে যায়। তো আমি ফার্স্ট খেলি যখন ওই ম্যাচটা খেলার পরে, আমি ফার্স্ট ম্যাচে একাডেমি টিমে সব বড় বড় প্লেয়াররা, তখন আমার কাছে তারা অনেক বড় প্লেয়ার, কারণ তখন মিথুন আলী ভাই, সৌম্য সরকার, তারপর আপনার সাব্বির, বিজয়, এরা সবাই আমার দুই তিন ব্যাচ সিনিয়র, বিজয় আর সৌম্য এক ব্যাচ সিনিয়র, আমরা একসাথে 19 ওয়ার্ল্ড কাপ খেলেছি। কিন্তু সৌম্য, নাসির ভাই, সৌম্য, রনি তালুকদার, মিথুন আলী, এরা সবাই তখন, আর এরা তখন সবাই ইয়াংস্টার, একদম প্রিমিয়ার লিগে খেলে বড় বড় টিমে, আবাহনী মোহামেডানে খেলে। তো আমি তাদের সাথে খেলতে নিল আমাকে, তো আমি তখন চিন্তা করি যে ভালো জায়গায় বল করতে পারলে সব ভালো, সব ব্যাটসম্যানের জন্য ভালো বল। তো আমি ফার্স্ট ম্যাচ খেললো ওদের সাথে, খেলে 15 রান দিয়ে 3টা উইকেট নেই, তাও ভালো 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 ব্যাটসম্যানদেরকে বল টোল যায় দাপদীপ নিয়ে নেই। তো তখন একটু আস্তে আস্তে আরেকটা সেকেন্ড ম্যাচ খেলি, ওটাও ভালো করি, তো বেশ কিছু জনের চোখে পড়লাম। তখন কি হইলো, ফার্স্ট ডিভিশনের কিছু বড় বড় টিম আমাকে একটু টাকা অফার করলো, তখন আবার ওল্ডিও চেস্টিন টিম আচ্ছা প্রিমিয়ার লিগে,
ওটা একটা ভালো টিম ছিল আমরা যতদূর জানি,
ওটা তো ফার্স্ট ডিভিশন টিম তো অফার করেছে, সেই সাথে প্রিমিয়ার লিগেরও কিছু টিম অফার করেছে আমাকে
একই সময়।
তো তখন আমাকে অনেক কোচদের সাজেশন আমি চাইলাম, তো সবাই বললো যে দেখ তোর তেমন কোন এক্সপিরিয়েন্স নেই, তো তোর ফার্স্ট ডিভিশন খেলে তারপর প্রিমিয়ার লিগ খেলা উচিত, কারণ প্রিমিয়ার লিগটা অনেক ভালো লেভেল, সবাই বড় বড়রা খেলে। তখন আমি বললাম যে দেখেন প্রিমিয়ার লিগের মতো জায়গায় ডাকছে, ওখানে না গেলে কি হয়, বললো ডেকে লাভ কি, তুই যদি ম্যাচই খেলতে না পারিস তোর যদি সারা সিজন বসে রাখ,
এটা একটা ভালো মানে পরামর্শ ছিল,
তারপর যদি তোকে খেলাইলো তুই বেশি বাজে পারফর্ম করলি, দেখলো নার্ভাস হয়ে গেলি, ওখানে তো প্রিমিয়ার লিগে তো সব ন্যাশনাল টিমে সবাই খেলে, সেক্ষেত্রে ফরেন প্লেয়াররাও আসে খেলতে বাইরে থেকে। তো আমি ন্যাশনাল টিমে নেটে বোলিং করতে যেতাম তখন, তো খালেদ মাহমুদ, সুজন স্যার তখন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল ন্যাশনাল টিমের মেবি, তো সেও দেখতো, সে তখন থেকেই পছন্দ করত যে ছেলেটা বয়স টয়স কম, ভালোই জোরে বল করে, সুজন স্যার আবার জোরে বল টল করে যারা ওদেরকে একটু পছন্দ করে। তো তখন আমাকে ওল্ডিও চেস টিম অফার করলো, তখন আমি ইমরান স্যারের আন্ডারে ছিলাম, তো একাডেমি টিমের, তখন স্যারে বললাম স্যার স্যারকেই নাকি ফোন দিয়েছে ইমরান স্যারকে যে তাসকিন ছেলেটাকে দেন আমার টিমে খেলাই। তো পরে আমাকে বললো যে তুমি কি খেলতে চাও ফার্স্ট ডিভিশন না প্রিমিয়ার লিগ, আমি বললাম যে স্যার দেখেন ফার্স্ট ডিভিশন ঠিক আছে, কিন্তু স্যার প্রিমিয়ার লিগ আমি জানি স্যার এটা টাফ, কিন্তু তবু স্যার ভালো জায়গায় বল করতে পারলে সবার জন্য ভালো বল। তখন স্যার বললে আচ্ছা অত কথা বাদ, তুমি কি চাও, আমি বললাম স্যার আমি প্রিমিয়ার লিগ খেলতে চাই। পরে আমি ওল্ড এইচএস এ নেয় আমাকে প্রিমিয়ার লিগে, তো তখন ইমরান স্যার একটা কথা বললো, বললে টলে আর কি কোন রকম একটা কন্ট্যাক্টে গেলাম। আমার তখন আমি টাকার থেকে বেশি এক্সাইটেড যে আমি প্রিমিয়ার লিগ টিমে আছি ওল্ড এইচএস এ, আমার কথা, আরে টাকা দান দিলেও আমি খুশি, আমি টিভি যে গিয়েছি এটাই অনেক। পরে ওল্ড ইউজে স্যার হয়ে প্র্যাকটিস শুরু করলাম, তো দেখেন নেটের মধ্যে আমি ভালোই বল করতেছি। তো টিমে তো প্রিমিয়ার লিগে সব সিনিয়র প্লেয়াররা, ফরাদ রেজা ভাই, জাবেদ ভাই, তারপর মেহরাব ভাই, হ্যাঁ আর অনেকেই ছিল, অনেকেই ছিল। তারপর ফরেন প্লেয়ার ছিল আপনার পাকিস্তানের ওপেনার নাসির জামশেদ, এরা এরা ছিল। তো আমি পরে চিন্তা করলাম যে এখানে তো লিগের হয়তো প্রথম দিকে ম্যাচ খেলা আমার পক্ষে ইম্পসিবল, হয়তো শেষের দিকে যদি টিম রেজাল্ট করে বা এইটি দু একটা ম্যাচের সুযোগ হতে পারে আমার জন্য। কিন্তু আমি প্র্যাকটিস ম্যাচে ভালো করি, দুইটা উইকেট নেই প্র্যাকটিস ম্যাচের পর লিগের ফার্স্ট ম্যাচে সিসের সাথে আমাকে খেলায় দেয়। ফার্স্ট ম্যাচ সিনিয়র একটা প্লেয়ারকে ড্রপ দিয়ে আমাকে খেলায়, আমি ফার্স্ট ম্যাচে 7 ওভারে 18 রান দেই, ভালো বোলিং করি। ওই দিন আবার টার্গেট ছিল 275, ওটার এগেনস্টে 7 ওভারে 18 রান দেওয়া মানে অনেক ভালো
ইউজ একটা ব্যাপার।
তো সবাই ইমপ্রেস, কোচরা ইমপ্রেস। আর ওই টিমে নেওয়ার ক্ষেত্রে আমার কোচ ছিল বাবুল স্যার, কিন্তু সাজেস্ট করে খালেদ মাহমুদ সুজন স্যার যে এই ছেলেটাকে তোমরা নিতে পারো, ইয়াং আছে, ভালোই বল করে। তো আমি ফার্স্ট ম্যাচ খেলি, তো সেকেন্ড ম্যাচে দুটো উইকেট পাই। তো এভাবে করতে করতে আমি 11টা ম্যাচই খেলি,
পুরো লিগের সব ম্যাচই খেলা হয়,
সবই ম্যাচে খেলা হয় আমার, কারণ তারপরে আমার লাইফের ফার্স্ট প্রিমিয়ার লিগ, কিন্তু আমি সবই ম্যাচ খেলি। তো তারপর ওই প্রিমিয়ার লিগ শেষ করার পর আমি 19 টিমে ডাক পাই, 19 ওয়ার্ল্ড কাপ খেলতে যাই আমি। এর মধ্যে আমার একটা কষ্টের কথা আমি বলতে পারি, যেরকম আন্ডার 19 এ যখন আমি ডাক পাই, ক্যাম্প করলাম, ইংল্যান্ডের সাথে হোম সিরিজ খেললাম, আমি ফার্স্ট ম্যাচে 4 উইকেট পাই, ম্যান অফ দ্য ম্যাচ হই, ভালো করলাম। ঠিক ওয়ার্ল্ড কাপের 2 মাস আগে এশিয়া কাপ খেলতে গেল আন্ডার 19 টিম, আমিও টিমে আছি, কিন্তু আমি আমার ডান বাম হাঁটুতে ইনজুর্ড হয়ে যাই। ঠিক ইনজুর্ড হওয়ার ট্যুরের 20 দিন আগে আমি ইনজুর্ড হই, বাট আমি খুব ট্রাই করছি, খুবই ট্রাই করছি
রিকভার করার জন্য,
এবং 80% রিকভার হয়েও গিয়েছিল। পরে আমি মানে খুবই ট্রাই করলাম, কিন্তু ফিজিও বলল যে ও যদি এই খেলা খেলতে যায় তাহলে একটা রিস্ক থেকে যাবে, এটা যদি আবার হয় তাহলে সে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ মিস করবে। তখন কোচিং স্টাফরা বলল না, অস্ট্রেলিয়ায় বাউন্সি উইকেট, ওইখানে ওকে লাগবে। তো আমাকে নিল না,
ড্রপ দিল,
এশিয়া কাপ থেকে আমি বাদ ইঞ্জুরির কারণে। তো যেদিন সবাই ফ্লাই করল ওই দিন আমি বাবাকে ধরে হাওয়া করে কানলাম, আমার লাইফের ফার্স্ট ট্যুর আমি মিস করলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনের সব শেষ, এরকম একটা কিছু, যে আমি মনে আর পারবো না, আমার সব শেষ হয়ে গেল, আমি এরকম একটা কিছু। তো 2-4 দিন খুব মন খারাপ, পরে আবার প্র্যাকটিস শুরু করলাম। বাবা বুঝাইলো, মা বুঝাইলো, কোচরা বুঝাইলো, ফিজিও বুঝাইলো যে আরে একটা কিছুই হবে না, ইঞ্জুরি এইসব কি হয়েছে, তুমি তুমি অনেক ভালো বল করো, তুমি এভাবে মন ভাঙলে হবে, সবাই আর কি আদর টাদর করে বুঝাইলো। পরে আবার আমি প্র্যাকটিস শুরু করলাম, রিহ্যাব টিহ্যাব করলাম, বোলিং ব্যাটিং সব প্র্যাকটিস করে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে ফিট হইলাম। পরে 19 ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম অস্ট্রেলিয়াতে, তো এখানে ভালো করলাম, 6 ম্যাচে 10 উইকেট পাইলাম। আমাদের ওইখানেও আমি আমাদের টিমের মধ্যে সব থেকে হাইয়েস্ট উইকেট পাই, তো যেটা এই ওয়ার্ল্ড কাপেও।
জি
জি, তো এখন ওই ওয়ার্ল্ড কাপটা খেলে আমরা ওইখানেও আমি কোয়ার্টার ফাইনাল খেলি, ওখানেও কোয়ার্টার ফাইনাল খেললাম, খেললে পরে দেশে আসলাম। দেশে আসার পর বিপিএল স্টার্ট হয়, তো বিপিএল তার ফার্স্ট বিপিএল এ কিন্তু আমি আনসোল্ড ছিলাম, আমার নাম বলেছে মোটামুটি ভালো করছে ছেলেটা, আর মিডিয়াতে আস্তে আস্তে কভারেজ হওয়া স্টার্ট হলো যে 6 ম্যাচে 10 উইকেট নিয়েছি এই সেই। পরে বিপিএল এ চিটাগাং কিংস এ খালেদ মাহমুদ সুজন স্যার আমাকে নেয়, নেওয়ার পরে ওই টুর্নামেন্টটাতে আমি মানে সব বিপিএল এর সব বড় বড় প্লেয়াররা আমাদের টিমে, শন টেট ছিল, তারপরে
আমার মনে হয় ফার্স্ট টাইম আপনি আন্তর্জাতিক প্লেয়ারদের সাথে সবাই মিলে একসাথে যে ড্রেসিং রুম ভাগাভাগি ওই টুর্নামেন্টটাই হয়েছিল,
ওই টুর্নামেন্টটাতেই ন্যাশনাল টিমেরও সব সিনিয়র প্লেয়াররা ছিল, রিয়াদ ভাই ক্যাপ্টেন ছিল, রুবেল ভাই ছিল।
কেমন তখন এনজয় করতেন খেলাগুলো, বা কেমন লাগতো তখন সবার সাথে একসাথে ড্রেসিং রুমে এক বাসে যাচ্ছেন, এক টিম হোটেলে একসাথে থাকছেন?
এক্সপিরিয়েন্সটা বোঝানোর মতো না, কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট বিপিএল আমি টিভিতে দেখেছি, সেকেন্ড বিপিএল আমাকে চিটাগাং কিংস টিমে নিয়েছে, তো এরকম খুব এনজয় করি, তাদেরটা দেখে খুব ভালো লাগে। তো ডে বাই ডে খেলা স্টার্ট হয়ে যায়, মানে কিছুদিন পরেই খেলা স্টার্ট হয়ে যায়, তো দিনের পর দিন মানে যাচ্ছে, খেলা হচ্ছে, আমার আর খেলার সুযোগ হচ্ছে না
বিপিএল এ।
তো ওইখানে জ্যাকব ওরাম, শন টেট, রুবেল ভাই, কেভিন কুপার ওরা থাকে, তো আমার কোনো চান্স হয় না, আমি খালি নেটে বোলিং করে যাচ্ছি সমানে, তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা দশটা ম্যাচ শেষ, দশটা ম্যাচ শেষ হওয়ার পর আমাদের টিম কোয়ার্টার ফাইনালে উঠে। তো এগারো নম্বর ম্যাচটা ছিল ভ্যালুলেস, এটা হারলেও লাভ নাই, জিতলেও লাভ নাই, যা আছে তাই, ঢাকার সাথে খেলা, আর বিপিএল এর ঢাকার তখন সবথেকে
ভালো টিম ছিল,
তো ওই ঢাকার সাথে আমার খেলা নামায় আমাকে, ফার্স্ট ম্যাচ ঢাকার সাথে, ঢাকার ওপেনার দিলশান, তারপর বিজয় ভাই, তারপর সাকিব ভাই, মানে সব ক্রিস গেল, পোলার্ড, ওরাও ঢাকায় খেলেছে।
তো প্রথম সবচেয়ে বড় সেলিব্রিটি ক্রিকেটারদের সাথে আপনার দেখা হওয়ার সুযোগ ওই টুর্নামেন্টের মাধ্যমে,
আমি
কোন সুপারস্টারের সামনে বল করছেন?
তো আমি তাও দোয়া দুরুদ পড়ে টরে আল্লাহর রহমত, মানে আল্লাহর নাম নিয়ে বোলিং করতে যাই ওই দিন, তো ভালোই করেছি, চার ওভারে 30 রান দিয়ে এক উইকেট পেয়েছি। তো পরের দিন সেমিফাইনাল খেলা রাজশাহীর সাথে, না তারপরের ম্যাচ, হ্যাঁ সেমিফাইনাল রাজশাহীর সাথে খেলা, কোয়ার্টার ফাইনাল রাজশাহীর সাথে খেলা, তো আমি না ওই দিন আইপিএল এর মতো সিস্টেম ছিল, দুইটা সেমিফাইনাল ছিল, একটা পরে ফাইনাল আর কি, একটা সামহাউ, তো ফার্স্ট সেমিফাইনাল দুরন্ত রাজশাহীর সাথে খেলা, তো আমি আশা করেছি হয়তো আমি খেলবো না, তো যখন বিকালে টিম অ্যানাউন্স করলো দেখে আমি টিম আনছি, আমি তো মানে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে সেমিফাইনালের মতো লিগেরই 10 ম্যাচ সুযোগ হয়নি,
এরকম একটা বড় ম্যাচে আপনাকে সুযোগ দিল,
লিগেরই 10 ম্যাচ সুযোগ হয়নি কিন্তু সেমিফাইনাল আমার নাম আছে, তো আমি খুব খুশি। তো যাই হোক, পরে বাসে উঠলাম, বাসে উঠে খেলতে যাচ্ছি, মানে হেডফোনে গান শুনতেছি, মানে অন্যরকম লাগতেছে, তো বললাম যাক আল্লাহ, আল্লাহর কাছে মনে প্রাণে যাচ্ছি আল্লাহ একটু ভালো করায় দিও ম্যাচটা আমাকে। তো আমি ফার্স্ট বল করলাম চার,
প্রথম বলেই,
প্রথম বল করলাম, প্রথম বল চার, যখন বোলিং এ আসলাম, দ্বিতীয় বল ছয়, তৃতীয় বল আবার চার, তো ওই তিনটা বল হওয়ার পর আমি যখন বোলিং রানওয়ে ফিরে যাচ্ছি, চিন্তা করতেছি হয়তো আজকে আমার ক্যারিয়ারটা শেষ, মানে আমি তিনটা ম্যাচ সবাই দেখতেছে খেলা, আমি তিনটা বলে 14 রান দিলাম, তখন চিন্তা করলাম মন হতাশ হয়ে লাভ নাই, আর তিন বল আছে, তিন বল আমি ফাটাই করি, যা হয়তো এই ওভারে আমি শেষ, আমি তো শেষ, তারপরের বলে ও বোল্ড, ঠিক আছে, তারপরের বলে বোল্ড হয়,
কে ছিল ব্যাটসম্যান?
চার্লস কমেন্ট্রি, জিম্বাবুয়ের ওপেনার চার্লস কমেন্ট্রি, তার এক বল পরে তার সেকেন্ড বলে আবার এ আউট, সাইমন ক্যাটিচ অস্ট্রেলিয়ার, তো ওই ওভারে 2 উইকেট নিয়ে ওভারটা শেষ হয়, সেকেন্ড ওভারে আবার আসি, আবার ফার্স্ট বলে জহিরুল ইসলাম আমির লেগ স্টাম্প উড়ে যায়, ইন কাট করে,
উনি একটা ভালো ওপেনার ছিল একসময় বাংলাদেশে,
উনিও আউট হয়, তখন সে কারেন্ট ওপেনার আর কি। তো আমি ওই ওই বাজে স্টার্ট করেছিলাম তিন বলে 14 রান দিয়ে, বাট ওখান থেকে কাম ব্যাক করে আমি 31 রানে 4 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হই।
এটা আপনার একটা বড় ধরনের ফিরে আসা ছিল, কারণ এই যে আপনি প্রথম তিন বলে এত রান দেওয়ার পর যেভাবে আপনি ব্যাক করার মতো একটা সাহস বা মনের জোর দেখিয়েছেন, এটা অনেক বড় কিছু ছিল।
হ্যাঁ আসলে সেটাই, আর ওইটাই আপনি বলতে পারেন আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট, ওই দিনই আমি মানে ওই দিনই চোখে পড়লাম, সেমিফাইনালে উঠাইলাম টিমটারে,
ফাইনালে
উঠাইলাম টিমটারে, তো মানে অন্যরকম একটা, সবাই দেখ,
সবাই বড় বড় প্লেয়ার, সবাই ভাবা দিচ্ছে,
বিপিএল বেশ দর্শক ছিল, আমি ম্যান অফ দ্য ম্যাচ হলাম, মানে অন্যরকম আসলে, ওই ফিলিংসটা বোঝানোর মতো না, তো ওইটা চোখে পড়ল, আর ওখান থেকেই সবাই মানে আস্তে আস্তে এই করলো।
জাতীয় দলের স্বপ্ন কবে থেকে দেখা শুরু করলেন?
জাতীয় দলের স্বপ্ন তো সব সময়ই দেখতাম, যে আল্লাহ তুমি আমাকে একদিন ন্যাশনাল টিমে খেলা, আল্লাহ তুমি ন্যাশনাল টিমে,
কিন্তু এই স্বপ্ন আর সম্ভাবনার জায়গাগুলো যখন, মানে সম্ভাবনার জায়গাটা যখন থেকে জাগতে শুরু করলো সেটা কবে? যে আমি মনে হচ্ছে যে আমি মানে জাতীয় দলে যে কোনো সময় ডাক পেয়ে যেতে পারি, এটা কবে থেকে?
ওই সেমিফাইনালের পর আমি ফাইনাল খেললাম, ওই দিনও ভালো বল করলাম, কিন্তু ওই বিপিএল টা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমি মনের মধ্যে কিছুটা স্বপ্ন দেখা স্টার্ট করলাম যে
সেমিফাইনাল পর থেকে বিপিএল এর
হয়তো ন্যাশনাল টিমে ডাক পেতে পারি এক বছরের মধ্যে। তো আমার তখনও বিপিএল যখন খেলি তখন আমার বাম হাঁটুতে খুব পেইন ছিল, আমি ইঞ্জুরি নিয়েই খেলি। তো তখন বিসিবি জানলো যে আমার এই ইঞ্জুরি নিয়ে আমি খেলতেছি, তখন ফিজিওরা বললো এই ইঞ্জুরিটা ওর জন্য হার্মফুল হইতে পারে যদি ওকে টেক কেয়ার না করা হয় ও যদি এই ইঞ্জুরি নিয়ে খেলতে থাকে। তখন কি করলো, বিসিবি থেকে উদ্যোগ নিল আমাকে, আমি তখন জাস্ট 17 বছর বয়স আমার যখন আমি বিবিএল টা খেললাম, তখন আমি বিসিবি থেকে উদ্যোগ নিল আমাকে ট্রিটমেন্ট করাবে, তো আমাকে অস্ট্রেলিয়া পাঠায় ট্রিটমেন্টের জন্য। তো আমি পরে ট্রিটমেন্ট করি, 1.5 বছর আমি বাইরে থাকি ওই বিপিএল এর পর, 1.5 বছর আমার কোনো খেলার সুযোগই হয়নি।
1.5 বছর আপনি অস্ট্রেলিয়ায় কতদিন ছিলেন?
অস্ট্রেলিয়াতে 1 মাস খানিকের মতো, ওখান থেকে এসে বাংলাদেশে অস্ট্রেলিয়ান ট্রেনার এবং ফিজিওর আন্ডারে, সবই বিসিবি থেকে, বিসিবির খরচে বিসিবি সব করেছে, এরকম ডাক্তার বড় বড় ডাক্তার দেখিয়েছে, তো ও সবকিছু বিসিবি করেছে আমার জন্য। এবং 1.5 বছর আমি যেই রিহ্যাব করি, রিহ্যাবটা করার পর আমার খুবই কষ্টের সময় কাটে তখন, যে আমি একটা ক্রিকেটার হয়ে আমি মাঠে বল করতে পারছি না, খালি তাকিয়ে দেখতেই হয়েছে আমার 1.5 বছর। ওই সময়গুলা খুব কষ্টের, মানে অবশ্য আমার ভালো সময় ছিল যে আমি কাজ করছি সুস্থ হওয়ার জন্য, কিন্তু নিজের মনে যে খারাপটা লাগতো,
খেলোয়াড়ের যে খেলার নেশা সেটা তো আর,
সেটা তো মনে হচ্ছে না, সেটা তো পরিপূর্ণ হচ্ছে না, মানে কেমন না যে সবাই বল করছে আমি দাঁড়িয়ে আছি বা দেখতেছি বা টিভিতে দেখছি।
সেই ব্যাপারগুলোই কিন্তু আমরা ফ্রেমিং করার চেষ্টা করব, সেগুলোই কিন্তু উঠে আসবে আজকে তাসকিনের ভালোবাসার বাংলাদেশে।
আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, তাসকিন এবং FM গুরু রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমি তো একটু সুযোগ পেয়ে গিয়েছি আপনাদের SMS এবং কমেন্ট পড়ার জন্য, FM গুরুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেবার জন্য। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আছেন আমাদের সঙ্গে, আর যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তাদেরকে বলছি ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4, সেখানে গেলেই আপনি দেখতে পারবেন আজকে আমরা একটি পোস্ট দিয়েছি যে পোস্টে তাসকিন এবং তাসকিনের বাবা কিন্তু রয়েছে ছবিতে। সো লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন, আর যারা 16260 তে আছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু SMS করবেন, লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ, দেন আপনার মনের যত কথা যে কোনো প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আছেন আমাদের সঙ্গে তাসমিয়া শ্রাবন্তী আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন লাভ ইউ সো মাচ, বিশাল বড় করে লিখেছেন তাসমিয়া, অনেক 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 ধন্যবাদ আপনাকে, আমি কিন্তু তাসকিনকে জানিয়ে দিলাম আপনার এই মনের কথাটি। MT বিল্লাল হোসেন আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে AB জলিল, তিনি লিখেছেন শুধু তাসকিন নয় বাংলা সব টাইগারদের প্রতি আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিলাম। MD ইলিয়াস আছেন, তিনি লিখেছেন তাসকিন তুমি 16 কোটি জনতার আশা ভরসা ভালোবাসা, তোমায় নিয়ে স্বপ্ন দেখি প্রতিনিয়ত, আসলে স্বপ্ন দেখা কখনোই শেষ করা যাবে না, স্বপ্ন এমন একটি জিনিস যা দেখতে হবে, যতদিন বেঁচে আছি ততদিন স্বপ্ন দেখে যাব এবং দেখছি বাংলাদেশ খুব ভালো একটি পর্যায়ে যাবে। আমাদের সঙ্গে আরো আছেন সাথী ইসলাম এসআই আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন গুরু আমার হাত পা কাঁপছে তাসকিন ভাইয়ার ভয়েস শুনে। ও মাই গড, সাথী আপনার হাত পা কেন কাঁপছে? যদিও আমার হার্টবিট বেড়ে গিয়েছে, তাসকিন আছে আমাদের সঙ্গে আর আপনার তো হাত পা কাঁপা শুরু করেছে, আশা করছি এতক্ষণে হাত পা কাঁপা বন্ধ হয়ে গিয়েছে। MD ইলিয়াস আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রাফির রহমান LLB আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তাসকিন ইজ গ্রেট প্লেয়ার, আই লাভ ক্রিকেট সো মাচ অ্যান্ড আই লাভ ঢাকা FM, আমার ফ্যামিলি মেম্বার সুমাইয়া এবং সামিয়াও ঢাকা FM শুনছে, MD রাফিউর রহমান নরসিংদী থেকে শুনছে আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ সামি এবং সুমাইয়াকে এবং রাফিউর রহমান আপনি নরসিংদী থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, অনেক 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 ভালো লাগলো আপনার কমেন্টটি। মেঘলা সোনি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে রহমান ফামিতা, মেঘলা সোনি লিখেছেন গুড জব, তোমার ফার্স্ট ইনকাম তোমার বাবাকে দিয়েছ, রিয়েলি গুড আসলে ফার্স্ট ইনকাম এমন একটি জিনিস যেটা যখন হাতে পাওয়া যায় এটার ফিলিংসটা যেমন অন্যরকম, এবং তা যদি ফ্যামিলির আব্বু অথবা আম্মুকে দেওয়া হয় তার ফিলিংসটা তো কখনোই ভোলা যায় না, এবং মনের ডায়েরিতে সেটা সবসময় লেখা থাকে এবং প্রতি মুহূর্তে মনে পড়ে যে কিছু একটা করতে পেরেছে অন্তত পক্ষে। রহমান ফাহমিদা আছেন, এমডি সুমন আছেন আমাদের সঙ্গে, অ্যাঞ্জেল রিমা আছেন আমাদের সঙ্গে, আরও আছেন উমাইয়া হাবিবা শাম্মি, তিনি ঢাকা পলিটেকনিক থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, আরও আছেন এল লালসা বনিতা, তিনি লিখেছেন তাসকিন ভাই আপনাকে টিভিতেও দেখতে ভালো লাগে আর রেডিওতেও শুনতে ভালো লাগছে। আসলে ভালো লাগাটা এমন একটি জিনিস যাকে ভালোবাসা হয়, ভালো লাগে যাকে তাকে সবকিছুতেই কিন্তু ভালো লাগে। আঞ্জিস চৌধুরী আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ ঢাকা এফএম 90.4, ধন্যবাদ আঞ্জিস আপনাকে, এবং আপনার নামটি কিন্তু আনকমন, আমার খুব ভালো লাগলো। মোহাম্মদ ওমর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তাসকিন ভাইয়া বিশ্বকাপের প্রথম বলের অনুভূতি বলেন, অবশ্যই বলবে। আনু ইব্রাহিম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ক্রিকেট অ্যান্ড আই লাভ বাংলাদেশ ক্রিকেট টিম, আই লাভ তাসকিন ভাইয়া, অনেক 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 ভালোবাসা তিনি জানিয়েছেন। আর বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন ঢাকা এফএম 90.4 তাদেরকে বলছি ইমা রয়েছে আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে এফএম গুরু এবং তাসকিন আছেন। আজকে একটি আরেকটি ছোট একটি ইনফরমেশন পেয়ে গেলাম, তা হচ্ছে অজানা একটি তথ্য আজকে বলেছিলাম, কিন্তু আজকে অনেক না জানা কথা কিন্তু আজকে আমরা জানবো, তার মধ্যে কিন্তু একটি জেনে গেলাম যে তাসিন কিন্তু তাজিন, তাই না? ছোট্ট একটি খুব চমৎকারী ছিল নামটা, কিন্তু আমার খুবই ভালো লেগেছে ছোট্ট নাম তাজিন। আমাদের সঙ্গে আছেন এভারগ্রিন আসাদ আছেন আমাদের সঙ্গে, হৃদয় খান আছেন, অনিক হাসান রোয়েল আছেন, জনি আর কে, ফ্রিডম ফয়সাল আছেন, সবাই তাসকিনকে লিখেছেন আই লাভ ইউ তাসকিন, অনেক অনেক ধন্যবাদ। একলা হাবিব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তাসকিন ভাই আপনার খেলা এবং আপনার চেহারা দুটাই আসাম। আর যে শাহেদ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন এম ডি আজহাদুল ইসলাম সাগর, তিনি লিখেছেন আপু স্বাধীনতা দিবস আজ আমার কমেন্টটি পড়, অবশ্যই আমি কমেন্ট পড়লাম এবং গুরু এবং তাসকিনকে আপনার সালামটিও পৌঁছে দিয়েছি। সাবরিন জাহান আছেন আমাদের সঙ্গে, সায়েম খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন এম ডি মোজাম্মেল হক, পি এম মিন্টু আছেন, বাশির বিজনেস আছেন, নুস্তাদ জাহান তুলি আছেন আমাদের সঙ্গে, এম ডি ইশতিয়াক হোসেন আছেন, তিনি লিখেছেন তাসকিন ভাইয়া তোমার জন্য থাকলো অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ ইশতিয়াক। অর্থহীন ফরহাদ আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মুস্তাক আহমেদ লাবু, পারভেজ আহমেদ আছেন, তিনি লিখেছেন বাংলার বাগ তাসকিন এগিয়ে চলো তুমি কোটি মনের মাঝখান দিয়ে, অবশ্যই। আহসান তানভীর আদনান আছেন আমাদের সঙ্গে, তিনি তার বেস্ট ফ্রেন্ডদেরকে মিস করছেন, মুন্না নাদিয়া জনি নাদিম দীপু সিহা ব্রাসেলকে অনেক অনেক মিস করছি জানিয়ে দিলাম, আর আহসান আপনি কিন্তু সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং অনেক বেশি বেশি করে কমেন্ট করবেন। স্বপ্নে আসবো আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমি মুনতাহা গোমতা, হাবিব সদাগর আছেন আমাদের সঙ্গে, আরো আছেন তোফাজুল ইসলাম রাজু দুবাই থেকে, অনেক ধন্যবাদ তোফাজুল ইসলাম আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। এম ডি সোহেল রানা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন অরণ্য অর্ক, তিনি লিখেছেন লাভ ইউ বস, ফজলুল হক শিপন আছেন, তিনি লিখেছেন তিনি এআইপি এর স্টুডেন্ট বাট এখন পর্যন্ত দেখা হয়নি, কি করে দেখা করবেন, অবশ্যই দেখা হয়ে যাবে। জাহাঙ্গীর আলম আছেন আমাদের সঙ্গে, এপ্রিল থেকে তার এক্সাম দোয়া করতে বলেছেন, অবশ্যই অনেক অনেক দোয়া রইল এবং আশা করছি বেশি বেশি করে পড়ালেখা করবেন। সীমান্ত মুজামদার আছেন আমাদের সঙ্গে, আরও আছেন স্বপ্ন জয়, সাব্বির ইব্রাহিম হাওলাদার আছেন, এভারগ্রিন আসাদ আছেন আমাদের সঙ্গে, আরও অনেকেই আছেন যারা আমাদেরকে কমেন্ট করতে যাচ্ছেন কিন্তু কোথায় কমেন্ট করবেন তা জানেন না, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কমেন্ট করতে পারবেন। চলে যান এখনই ফেসবুকে www.facebook.com/thakafm90.4, যেখানে গেলেই আপনি দেখতে পারবেন খুব সুন্দর একটি পোস্ট দেওয়া হয়েছে, সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। ইসুফ মিয়া আছেন আমাদের সঙ্গে, আব্দুল্লাহ আল মামুন আছেন, আরও আছেন ফারহাদুল ইসলাম, নীলাঞ্জনা চৌধুরী আছেন, এম ডি আনিস সিকদার, শর্মী আহমেদ আছেন, এইচ জে আলী আহসান আছেন, আরমান চৌধুরী, পল্লব রানা, পারভেজ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমরান আছেন, আশিক আহনাফ আছেন, সাইফ আকুবার আছেন আমাদের সঙ্গে, ইব্রাহিম হোসেন আছেন কাপাসিয়া থেকে, মুন্সী আরমান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন ফরহাদ হোসেন, তিনি আমাদেরকে অনেক অনেক থ্যাংকস জানিয়েছেন, আরও আছেন আমাদের সঙ্গে বিপ্লব হোসেন, আবু সাইদ, এস নীল বারু, অনেকেরই অনেক রাগ, কেন কমেন্ট পড়ি না? সবসময় কমেন্ট পড়ার চেষ্টা করি, অন্তত পক্ষে নামটা তো পড়ে দিচ্ছি। আশা করছি নামটা পড়লেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, শুনতে ভালো লাগছে। অস্থির আছেন আমাদের সঙ্গে, এস এম তুহিন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আবু সাইদ, নীলাঞ্জন আছেন, বিমান নীল আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন, বিজয়ের এমন একটি দিনে একজন সত্যিকার যোদ্ধাকে ঢাকা এফএম 90.4 এ আনার জন্য গুরু আপু এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার এই সুন্দর কমেন্টের জন্য বিবর্ণ অনেক বেশি ধন্যবাদ। সাইফুল ইসলাম আরাফাত আছেন আমাদের সঙ্গে, সাইম হোসেন আছেন, আর আছেন আমাদের সঙ্গে জাকির খান, ইয়াসিন আরাফাত আছেন। অনেকেরই একই কমেন্ট, যার কারণে আমি নামটা পড়ে যাচ্ছি। আমার কমেন্টটি প্লিজ পড়ো, কমেন্ট আমি এটা যদি প্রতিবার পড়ে যাই তাহলে আপনারাই বিরক্ত হয়ে যাবেন। সো নামগুলো পড়ে দিচ্ছি, এমডি আলিমুল ইসলাম আছেন, আজিজুল হক আমি আছেন, আরো আছেন আবু হাসেম সাজিব আছেন। তিনি লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য, এবং ঠিক রাত দেড়টা পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে, কারণ আরো অনেক না জানা তথ্য, না জানা অনেক কিছু আমরা কিন্তু জানতে যাচ্ছি। রাজীব কাজী আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন, সৈকত দাস আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন নরসিংদী থেকে এবং জানতে চেয়েছেন আমরা কেমন আছি, অনেক বেশি ভালো আছি আজকে। আর তাসকিন ভাইয়া, আই লাভ ইউ তাসকিন, আপনার আব্বু আম্মুকে আমার সালাম দিবেন, অবশ্যই আমি জানিয়ে দিলাম, সালামটি তিনি পৌঁছে দিবেন। আর বন্ধুরা যারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে চাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই কানেক্টেড হবেন ফেসবুকে, www.facebook.com/dhakafm90.4। যেহেতু সুযোগ পেয়ে গিয়েছি কমেন্ট পড়ার এবং এস এম এস পড়ার, সো পড়ে দিচ্ছি। জাকারিয়া আছেন আমাদের সঙ্গে, মেহজাব আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে, রিপা আছেন, আরো আছেন তাবাসুম ঢাকা থেকে আছেন, মুশফিক তাসকিনকে তাসকিন শাহাক এস এম এস টি আসেনি, উত্তরা থেকে তাজুল ইসলাম তপন লিখেছিলেন, আরো আছেন আমাদের সঙ্গে তাসনিন, আরো আছেন আমাদের সঙ্গে সাগর আছেন সিলেট থেকে, আরো অনেকেই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু ক্রিকেট নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে, এই সময় চমৎকার একটি গান কিন্তু একদমই আমি মিস করতে চাচ্ছি না, যার শুনে আরেকটু রিফ্রেশ হয়ে যাবেন সবাই। সো বন্ধু সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণ পরে।
This track was downloaded from FusionBD.com.
রিচার্জ করলে থাকছে 50% বোনাস ডেটা 3 মাস ব্যাপী পুরো খানদানি ব্যাপার স্যাপার বিস্তারিত www.bangalayan4g.com এ
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনার সঙ্গে এবং আরো অনেকটা সময় কিন্তু আছি অনেক কিছুই জানতে হবে অনেক কিছুই বলতে হবে এবং অনেক কিছু জানাতে হবে আর বন্ধুরা যারা আপনাদের মনের কথা এখনো আমাদেরকে জানাননি আর যে কোনো প্রশ্ন তাসকিনের কাছে যদি থাকে অবশ্যই জানাবেন www.facebook.com/thakafm90.4 এ আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আছেন ফেসবুকে এম জি মনিরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে সজীব আহমেদ আছেন ইশতিয়াক আহমেদ শিহাব সাদিয়া আফরিন তুলি এম জি খলিলুর রহমান আছেন আরো আছেন আমাদের সঙ্গে রংবাজ মাহি ক্রিকেট পাগল আলামিন মেহেদী হাসান এসিএম হৃদয় আরো দেখতে পাচ্ছি আছেন সাব্বির ইমন মুস্তাক আহমেদ লাবলু তিনি লিখেছেন আঙ্কেল তাসকিন ভাইয়াকে আর পিটায় না প্লিজ আশা করছি এখন আর পিটানি দেবে না আঙ্কেল তাসকিনকে জুই ইসলাম আছেন আমাদের সঙ্গে আরো আছেন এমডি মামুন এমডি জুবায়ের হোসেন সিয়াম আছেন এমডি রিয়াজুল করিম আছেন আমাদের সঙ্গে লাকসাম থেকে তিনি এবং শাওন শুনছেন আমাদেরকে মোহাম্মদ ওমর আছেন আমাদের সঙ্গে আরো আছেন এমডি সাব্বির আহমেদ ডার্কনেস অফ স্মাইল আছেন আরো আছেন জাবির হোসেন জনি আর কে আল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান আছেন আমাদের সঙ্গে আরো আছেন আকিল আহমেদ এম ডি মেহজাবিন মেহজাব হাসান বাইতুল আহমেদ আছেন আমাদের সঙ্গে তিনি থ্যাংকস জানিয়েছেন আমাদেরকে আতিক মনসুর আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন আমাদের ভালোবাসা সবসময় তোমার জন্য তাসকিন অবশ্যই 16 কোটি বাঙালির পক্ষ থেকে অনেক বেশি ভালোবাসা তাসকিনের জন্য এস এম আতিক রহমান আছেন সম্রাট জাহাঙ্গীর আছেন আমাদের সঙ্গে ভৈরব 2500 থেকে এম ডি রুবেল আছেন আমাদের সঙ্গে এম ডি মহিন মোহাম্মদ জীবন আছেন আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন আর যারা এখনো কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ আর এন রাজু আছেন সুজন আহমেদ আছেন দূরবীন সাকিব আছেন আমাদের সঙ্গে আরো আছেন কমপ্লিকেটিভ সিটিজেন আছেন সৈকত দাস আছেন আমাদের সঙ্গে নরসিংদী থেকে আশিক এলাহি আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে আজিজুল হক আমি হাবিব সোহাগপুর থেকে আছেন সুমাইয়া আজাদ সেতু আছেন আমাদের সঙ্গে আরো আছেন রিফাত আফসার রিফাত আছেন মাসুদ রানা আছেন তানজিমা রিদি আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন তাসকিন অনেক সুইট করে কথা বলে বাচ্চা বাচ্চা লাগে আচ্ছা তাসকিন ভাইয়ের ফেভারিট ফুড কি অবশ্যই জানার চেষ্টা করব তার পছন্দের খাবার কোনটি আরমান আহমদ আছেন মোহাম্মদ ইমরান খান মঞ্জুরুল ইসলাম জুয়েল আছেন এইচ এম সালমান আছেন এস এম তুহিন আহমেদ আছেন আমাদের সঙ্গে আরো আছেন অনিক হাসান রনি শামসুল ইসলাম আকাশ আছেন আমাদের সঙ্গে ইমরানুল হক টিটু বেস্ট পার্সন হাবিব ওয়াহিদ আছেন আরো আছেন স্বপ্নে আসবো অনিক হাসান রনি তিনি লিখেছেন বাংলাদেশের আগামী দিনের অধিনায়ক তাসকিনকে দেখতে চাই তাসকিন আমার আইকন তাসকিন ভাইয়ের জন্য শুভকামনা অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর কমেন্টের জন্য অ্যাঞ্জেল রিমা আছেন আমাদের সঙ্গে আরো আছেন পেইনফুল তানভীর আছেন আমাদের সঙ্গে আশিকুল ইসলাম ভুইয়া আছেন আরো আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এমডি ফরিদুল ইসলাম ফরিদ আছেন তিনি লিখেছেন আই লাভ ইউ তাসকিন ইব্রাহিম হোসেন টিটিএস আছেন কাপাসিয়া থেকে আরো আছেন আমাদের সঙ্গে অনেকেই আছেন যারা চাচ্ছেন আমি কমেন্টটি পড়ি অবশ্যই আমি কমেন্ট পড়ার চেষ্টা করছি আসিকুল ইসলাম ভুইয়া আমি কিন্তু আপনার কমেন্টটি পড়ে দিয়েছি সো আর রাগ করা যাবে না আরো অনেকেই আছেন না যারা কানেক্টেড হননি আমি বারবারই বলছি যে কোনো প্রশ্ন থাকতেই পারে আপনার মনে তাসকিনকে নিয়ে যে কোনো কোশ্চেন থাকতে পারে অবশ্যই কিন্তু লিখে পাঠান কি প্রশ্ন আপনার www.facebook.com/tagfm90.4 এবং সুযোগ করে আমি আপনার প্রশ্নটি কিন্তু তাসকিনের কাছে পৌঁছে দিব এবং সে চেষ্টা করবে অবশ্যই আপনার কোশ্চেন অ্যান্সারটি দেওয়ার। নুরুল ইসলাম রিয়াদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ধন্যবাদ ঢাকা এফ এম কে, আশরাফুল ভাই, সাকিব ভাই, এরপর তাসকিনকে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নজরুল ইসলাম পিয়াস আপনার সুন্দর কমেন্টের জন্য। সবাই অপেক্ষা করছে যে আরো কি হতে যাচ্ছে, কি জানতে যাচ্ছি অবশ্যই কিন্তু আমি জানাবো। এবং আরেকটি নিউজ জানিয়ে যাচ্ছি, তা হচ্ছে পরবর্তীতে অতিথি হয়ে কোন ক্রিকেটার আসবেন তা জানতে কিন্তু ভিজিট করুন www.facebook.com/guruehtesham এই পেজটিতে। আর যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ঢুকলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সব আপডেট, সো একদমই দেরি করবেন না। আর অনেকে আছেন জানতে চাচ্ছেন নেক্সট কি হতে যাচ্ছে, অবশ্যই আমি জানাবো। আর কমেন্ট যেহেতু আছে অনেক, কমেন্টগুলো অবশ্যই আমি পড়ার চেষ্টা করছি। আর যেহেতু ধৈর্য আমারও আর গোলাচ্ছে না যে কখন বাকি কথা শুনবো, সো ফিরে যাচ্ছি।
তাসকিন, যে তাসকিন বল যখন করে, আমার কাছে তো মনে হয় না যে বল করে, মনে হয় যে আগুনের তলায় প্রতিপক্ষর দিকে ছুড়ে দেয় তাদেরকে ঘায়েল করবার জন্য। সেই তাসকিনকে আমরা নিয়ে এসেছি আজকে ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। যেগুলো আগেও বলছিলাম, মুক্তিযোদ্ধা রক্তের বিনিময়ে পাওয়া এদেশের স্বাধীনতা, আর কিছু মানুষ আছে যারা এই দেশটাকে সামনের দিকে রিপ্রেজেন্ট করবার দায়িত্ব নিয়েছে, রিপ্রেজেন্ট করছে দারুণভাবে গর্বের সাথে, তাদেরই একজন এই তাসকিন। যে কারণে স্বাধীনতা দিবসের এই মহেন্দ্র খানে তাসকিনকে আমরা ভালোবাসার বাংলাদেশের হট সিটে নিয়ে এসেছি।
বাংলাদেশ টিমে আমি যখন ইনজুরিটা আমার রিকভারের দিকে, যখন মানে দেড় বছরের শেষের দিকে যখন আমি সুস্থর দিকে, আমি টি-20 খেলার অনুমতি পেলাম, তখন টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছিল। তো বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার সাথে লাস্ট খেলা ছিল। তো ওই লাস্ট খেলার আগে পাকিস্তানের সাথে খেলে মাশরাফি ভাই একটু ইনজুরড হয়। আমি আসলে প্র্যাকটিস করছিলাম তখন অস্ট্রেলিয়ার সাথে খেলার আগের দিন, আমি মানে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটা করছিলাম।
এটা হচ্ছে আপনার ওই যে রিহাবের পর আপনি নতুন ভাবে যে আবার রিহাব চলছে, হ্যাঁ, তখন ইনজুরি কাটিয়ে কেবল ফিরছেন?
বোলিং স্টার্ট করেছি মাসখানেক হয়েছে মাত্র। তো তখন আসলে জাস্ট প্র্যাকটিস শেষ করে হাঁটুতে আইস দিয়ে মানে আইসিং করছিলাম আর বসে বসে মোবাইল টিপছিলাম, সামথিং কিছু একটা করছিলাম। তো হঠাৎ করে দেখি যে সিলেক্টরদের ফোন, আমাকে ফোন করলো ফারুক স্যার। তো ফোন দিয়ে বললো যে তাসকিন কংগ্রেস ন্যাশনাল টিমে ডাক পাওয়ার জন্য, তুই কালকে খেলবি অস্ট্রেলিয়ার সাথে। আমি তো শুনে মানে আনএক্সপেক্টেড, মানে এটা কখনোই চিন্তা করিনি। তারপর আবার একটু পর হাবিল বাসা সুমন ফোন করে বললেন যে তাসকিন তুই কালকে খেলবি, ভালো করে খেলিস কংগ্রেস। আমি তো মানে অবাক। আমি তখন বাবাকে ফোন দিলাম, আচ্ছা বাবা তুমি যদি এখন কোন একটা নিউজ শুনো বা খবর শুনো, কোন জিনিসটা শুনলে তুমি বেশি খুশি হবা? বললো বাবা আমার তো জীবনে যা পাইছি আমি আলহামদুলিল্লাহ, খালি আমার একটাই পাওয়া যে তুমি যাতে বাংলাদেশ টিমে খেলো আর কি। আমি বললাম বাবা আশা করছি মনে কালকে তোমার সেই ইচ্ছাটা পূরণ হবে, ঠিক আছে। পরে তো বাবা এক্সাইটেড, আমি এক্সাইটেড। তখন আমাকে মানে অফিসিয়ালি ভাবে এখনো কিছু জানানো হয়নি তখন আর কি। আমি প্র্যাকটিস শেষ করে বাসায় গিয়েছি যে ওয়েট করছি কখন আমাকে অফিসিয়ালি ভাবে ফোন দিবার বলবে হোটেলে এসো। আমি তো ওয়েট করতে করতে দেখি দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা,
তারপরের দিন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ। বাট আপনি ওয়েট মানে মানে সিলেক্টর কখন আপনাকে ফোন দিয়েছিল?
সিলেক্টর ফোন দিয়েছিল দুপুরে, বাট বিসিবি থেকে তো অফিসিয়ালি ভাবে ফোন দিয়েছি,
বাট সেই ফোনের ওয়েট করছেন?
ওয়েট করছি দুপুর থেকে, দুপুরে সকালে জানতে পারলাম, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা 7টা বেজে গেছে এখনো কেউ জানালো না। পরে আমি বললাম এমন কেন হচ্ছে, এটা কি আসলে কি, বুঝতেছি না। পরে দেখি ঠিক 9টার দিকে ফোন যে তাসকিন তুমি হোটেলে আসো, উঠো, কাল অস্ট্রেলিয়ার জন্য অস্ট্রেলিয়ার সাথে খেলার 2020 লাস্ট ম্যাচটা মাশরাফি ইনজুরড হয়, তোমাকে নেওয়া হয়েছে। পরে আমি গেলাম। তো
রাত 9টার দিকে বাসা থেকে বের হলেন, বা মানে আপনি কি যখন সিলেক্টরের সাথে ফোন পেয়েছেন তখন থেকে গোজগাছ শুরু করেছেন, নাকি ফাইনালি বিসিবি থেকে ফোন করার পর আপনি গোজগাছ শুরু করেছেন?
আমি আসলে সিলেক্টরদের ফোন পাওয়ার পরই অলমোস্ট গোজগাছ করে ফেলেছি। জাস্ট ফোনটা পাওয়ার পরপরই আমি বাবাকে বললাম বাবা গাড়ি বাইর করো, আমরা যাওয়ার জন্য রেডি আমরা।
এটা তখন কটা বাজে রাত?
তখন
আমি
বাসায় আসলাম, বাসার সবাইকে, আমার যত চাচা ফুপু সবার ফ্লোরে যেয়ে যে নক করে বেল দিয়ে খুলে বললাম যে আমি যাচ্ছি বাংলাদেশ টিমের হয়ে, হয়তো খেলাটা হবে আগামীকাল, আমার জন্য দোয়া করবেন সবাই। তো বলে কিছু বন্ধু বান্ধব ক্লোজ ফ্রেন্ড কয়েকজনকে ফোন করে বললাম যে দোস্ত যাচ্ছি দোয়া করিস, যারা আর কি সবসময় ক্রিকেটের খবর নেয়।
ততক্ষণে টিভিতে মনে হয় আপনার ব্রেকিং নিউজ এর ব্যাপারটা চলে এসেছে আপনার নাম, ওই ব্যাপারগুলো কেমন ছিল যে আপনার নাম আপনি টিভিতে আপনার নিজ দিয়ে আপনার নাম যাচ্ছে, ব্রেকিং নিউজ যাচ্ছে যে তাসকিন নতুন দলে চান্স পেয়েছে, ব্যাপারটা কেমন ছিল?
ওই নামটা যাওয়ার পরেই দেখছি অনেক ফোন আসা স্টার্ট হচ্ছে, সবাই ফোন দিচ্ছে, কংগ্রেস জানাচ্ছে, আবার কিছু টক শো তে আমাকে টক শো দেখতেছে অনেকে, অনেকে দেখে আবার অনেকে আমাকে বলতেছে যে টক শো তে বলতেছে তাসকিন তোর অস্ট্রেলিয়ার মুখে এই বাচ্চা ছেলেটাকে নামায় দিচ্ছে, একটা বাচ্চা ছেলেকে সিংহের খাঁচায় ঢুকাই দিচ্ছে, এরকম কিছু এইসে
মানে টক শো তে এরকম মন্তব্য করছিল ওগুলো আপনি শুনছেন?
আমি শুনিনি, আমাকে আমার কিছু ফ্রেন্ড ট্রেন্ড বলে বলতেছে যে দোস্ত তুই অস্ট্রেলিয়ার সাথে ডাক পেয়েছিস, হয়তো এতে অনেকেই খুশি না, সবাই মনে করছে অস্ট্রেলিয়ার সাথে খেলা তোরে উড়াই দিবে মাইরে টাইরে এই সেই। তখন আমি বললাম আচ্ছা দেখ, আসলে অবশ্যই অস্ট্রেলিয়া বড় টিম, বাট আমি আমার বেস্ট ট্রাই করবো, তোরা দোয়া করিস, এটাই বলে চলে গেলাম। তো তখন আসলে সবাই আম্মা তো এক্সাইটেড, কেঁদেই ফেললেন, দরজা পর্যন্ত কেঁদে কেঁদে বিদায় দিল, আমি গেলাম, দেন বাবা মাকে হোটেলে নিয়ে গেল, আমি হোটেলের রুমে যে মানে এর আগে হোটেলে গিয়েছি, ওই হোটেলে সোনারগাঁয়ে এর আগেও গিয়েছি, এ টিমের হয়ে খেলতে গেছি, আন্ডার 19 খেলতে গেছি, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে ওই দিন হোটেলে পা রাখাটা, ইভেন আমার কাছে লিফটে প্রেস করাটাও নতুন মনে হচ্ছে, যে লিফটে ঢুকতেছি এটাও মনে হচ্ছিল নতুন, ঠিক আছে, সবকিছু একদম নতুন আর অন্যরকম মনে হচ্ছিল, সবকিছু নতুন আর অন্যরকম মনে হচ্ছিল।
আপনার রুমমেট কে ছিল হোটেলে, মানে সবাই সবাই আপনাকে কিভাবে স্বাগত জানালো ব্যাপারটা যদি বলতেন?
আসলে যেহেতু পরের দিন সকালে ম্যাচ ছিল আর আমার হোটেলে মানে আমার যেতে যেতে 9:30-10 মতো বেজে গিয়েছিল, তো সবাই রুমে ছিল বেশিরভাগই, তো টিমের তো সবাই সিনিয়র আমার থেকে, তো আমি জাস্ট বিজয় ভাইকে ফোন করেছিলাম, বিজয় তো আমরা একসাথে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলেছি, ওকে জাস্ট ফোন দিলাম, বললাম ভাই আমি আসছি সকাল ইনশাল্লাহ দেখা হবে, বললো আচ্ছা তুই ঘুমা, বেশি প্রেশার নিস না, অস্ট্রেলিয়া তো কিছে, তুই তোর ভালো খেলা খেললেই হবে। তো আমি তখন শুইলাম বিছানায়, যে মানে সবই নতুন মনে হচ্ছে।
আপনার রুমমেট ছিল কেউ?
সিঙ্গেল,
সিঙ্গেল রুম,
আমাদের সবসময় সিঙ্গেল রুম থাকে সবার, তো সিঙ্গেল রুম দেখা যাচ্ছে, আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে শুয়েছি, শুয়ে চিন্তা করতেছি খেলা ঘুমাইতে হবে, কিন্তু ঘুম আর আসতেছে না, মানে অস্ট্রেলিয়ার সাথে খেলা, বাংলাদেশ টিম ড্রিম, হ্যাঁ এত যেটা চিন্তা করছি এতদিন বাংলাদেশ টিমের হয়ে খেলবো, সেটা কি আসলে কি খেলে খেলবো, মানে জানি খেলবো তাও মনে হচ্ছে খেলাবে, তো নিজের কাছে বারবার কোশ্চেন, ঠিক আছে এরকম টাইপের। তো মাঠে গেলাম, মাঠে যাওয়ার পর তো অনেক অনেক দর্শক ছিল ওই দিন, ফুল প্যাক ছিল মাঠ, তো টিমের অ্যানাউন্সমেন্ট করতেছে মাইক দিয়ে, সবার নাম বলার পর যখন আমার নামটা বললো সবাই চিল্লানো শুরু করলো, আমি তো মানে দেখি অবাক, যে ঠিক আছে, যে মানে অনেকেরই আশা ছিল যে এই ছেলেটা কই, বিপিএল এর পর হারাই গেল নাকি, কিন্তু আমি তো আসলে ইঞ্জুরিতে ছিলাম, রিহ্যাব করেছি, তো অস্ট্রেলিয়ার সাথে খেলা আমি নামলাম, তো জাতীয় সঙ্গীত যখন গাইলাম এমনি চোখ থেকে পানি পড়ে গিয়েছে ওই দিন, যে ন্যাশনাল লিভের হয়ে একটা স্বপ্ন মেন কথা পূরণ দিকে। পরে যখন নামলাম মাঠে, ডেবু হলো আমার 2020 ওয়ার্ল্ড কাপে, মাঠে নামার পরে ফার্স্টে আলামিন ভাই বল করলো, আর দুটো স্পিনার করেছিল গাজী ভাই মনে শোয়ার গাজী, দেন সাকিব ভাই করলো এ পাশ থেকে, তো আমার ইশারা দিল ক্যাপ্টেন যে তুই ওই পাশ থেকে বোলিং কর, দেন আমি ওয়ার্ম শুরু হইলাম। তো আমি যখন বোলিং এ গেলাম, বোলিং রান আপে গেলাম, দাঁড়াই মানে ওয়ার্ম ট্রাম করে রান আপে যখন প্রস্তুত, আমি বল করার আগে মানে গ্যালারির একটা কোনা থেকে শুরু হইল তাসকিন তাসকিন, এমন করে আস্তে আস্তে পুরো গ্যালারি বাড়তে থাকলো, একটু পরে দেখি পুরো মাঠই আমার নাম ধরে চিল্লাচ্ছে, মানে তাসকিন তাসকিন, মানে মনে হচ্ছে আমি রান আপ দৌড়াচ্ছি আর একটা স্টেপে আমার নাম ধরে চিল্লাচ্ছে। তো আমি ওই দর্শকের যে এই জিনিসটা কি এর অস্ট্রেলিয়ার কি আর কি সব ভুলে গেছি, ঠিক আছে, মানে আমি বল করে দিতেছি সমানে, ঠিক আছে, আমি অস্ট্রেলিয়ার সাথে বোলিং করতেছি, আমার মনেই হচ্ছিল না, আমার মনেই হচ্ছিল না ওই দিন মানে অস্ট্রেলিয়ার সাথে আমি বল করছি। তো এই যে এত ক্রেজি ফ্যানরা তারপর এই যে যাদের জন্য আমার যারা এত পছন্দ করে ক্রিকেট, যারা আমাকে পছন্দ করে, তাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ আমি। মানে হয়তো আল্লাহর রহমত আর আপনাদের দোয়ার কারণে আজকে আমি এই জায়গা। তো আসলে ওই দিন আমার মনে হয়নি আমি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ডেভিড ওয়ার্নারদেরকে বোলিং করছি। তো আমি ফার্স্ট ওভার করে 5 রান দিলাম, 4 রান দিলাম, সেকেন্ড ওভারে 1 রান দিলাম। 2020 খেলায় 2 ওভারে 5 রান দিয়েছি। খেলছে হলো ওয়ার্ল্ডের অন্যতম ব্যাটসম্যানরা, যারা বোলারদের
বিধ্বংসী ব্যাটসম্যান যাদের হিসেবে যাদেরকে
ডেভিড ওয়ার্নার ব্যাটিং করতেছে। তো আমি বল জায়গা মতো পড়ছে, পেস হচ্ছে, বাউন্স হচ্ছে, সবই ভালো হচ্ছে। আর প্রত্যেক ওভারে প্রত্যেকটা বল দর্শকদের সেই চিল্লানোটা, মানে এটা আসলে মানে যখন আমি ফার্স্ট বল করার আগেই চিল্লাচ্ছিলাম, সবাই চিল্লাচ্ছিল, দেখা গেল ওই সময় সাকিব ভাই মুশফিক আমার দিকে তাকায় হাসতেছিল, কর এক্সাইটেড হইস না, কর ভালো মতো কর, মাঠে বুঝাচ্ছিল। দেন খেললাম, পরে লাস্টের ওভারে আমার লাস্ট ওভারে আমি বোলিং করে ম্যাক্সওয়েলের বোল্ড করলাম। ম্যাচটা খেলার আগের দিন প্রেসে বলেছিলাম যে ম্যাক্সওয়েল আর ওয়াটসনের উইকেট নিতে চাই। তো ওয়াটসনের আসলে ব্যাটিং এ নামা লাগেনি, বাট ম্যাক্সওয়েলের কথা বলেছিলাম, আল্লাহর মতো উইকেটটাও নিয়েছিলাম। তো
অনেক বড় প্রাপ্তি,
হ্যাঁ অবশ্যই, ইন্টারন্যাশনাল এর ফার্স্ট উইকেট ছিল আমার। তো ওইটা শেষ হওয়ার পর ইন্ডিয়া সিরিজ শুরুর দিকে, তো ওয়ান ডে, তো অস্ট্রেলিয়ার সাথে খেলি আমি 2014 এপ্রিলের 1 তারিখে, আর আমার জার্সি নাম্বার হচ্ছে 3। তো আমার জন্মদিন হচ্ছে এপ্রিলের 3 তারিখে আমার জন্মদিন, আর এপ্রিলের 1 তারিখে আমার ন্যাশনাল টিমের হয়ে জন্ম হয়। তো একই মাসে আমার দুইটাই হয়েছিল। তো আর জার্সি নাম্বার 3 এপ্রিলের 3 তারিখ বার্থডে অনুযায়ী আর কি, তো 3 নাম্বারটাই আমার শুট করে। তো এরপর আমি 3 নিয়েই খেলি। তো পরে 2 মাস পরে ইন্ডিয়া আসে, তো ইন্ডিয়ার সাথে খেলা সিরিজ, ভালো প্রস্তুতি নিলাম, দল ঘোষণা করলাম, আমি দলেও আছি। তো ফার্স্ট ম্যাচ আমার খেলার সুযোগ হয়নি, বাট সেকেন্ড ওয়ান ডে উইকেটে একটু মশচার থাকায় আমাকে সুযোগ দিল। তো জীবনের প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে, অন্যরকম একটা ফিলিংস। তো খেলতে নামলাম, জীবনের প্রথম ম্যাচে 5টি উইকেট, যেটা কোনোদিন স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আল্লাহর রহমতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি অনেক লাকি যে ওয়ার্ল্ড এর মধ্যে এরকম একটা ই করতে পারি।
আসলে
আমাদের বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী তারা আসলে অনেক ক্রিকেট ভালোবাসে, কারণ আমি আমার এই ছোট্ট ক্রিকেট ক্যারিয়ারে যে কটি দেশে গিয়েছি এবং যতগুলো কান্ট্রি ক্রিকেট ফ্যান্স দেখেছি, সবার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে, আর এক্সাইটেড প্লাস ইমোশনালও বলতে পারি, কারণ দেখা যায় আমাদের কাঁদে অনেক সময় সবাই কাঁদে, আমাদের খুশিতে সবাই খুশি হয়। বিশ্বকাপ তো সবারই স্বপ্নের মতো, আর আমার লাইফে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ এটা। তো বিশ্বকাপ খেলতে যাচ্ছি, যখন বাসা থেকে বেরোলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে সবার থেকে বিদায় টিদায় নিয়ে, অন্যরকম একটাই। তো যখন এয়ারপোর্টে ঢুকলাম, ঢোকার আগে অনেক প্রেস ধরলো ইন্টারভিউর জন্য, বাবা মার সাথে ছবি এই সেই। তো সবাইকে বললাম যে, বলে ঢুকলাম যে চেষ্টা করব এই ওয়ার্ল্ড কাপ একটা আলোচনার বিষয় হয়ে ফেরার দেশে, আর বাংলাদেশের হয়ে যাতে আমরা সেমিফাইনাল ফাইনাল এমন কিছু খেলতে পারি আর সেরা 10-এর মধ্যে থাকতে পারি। তো পরে আর কি জানি না কতটুকু পেরেছি, তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোয়ার্টার ফাইনাল খেলেছি। বাংলাদেশ টিমের মধ্যে হয়তো আমি হাইয়েস্ট উইকেট টেকার হয়েছি, কিন্তু আমার মনে হয় আমি আরো ক্যাপাবল, আমি আরো ভালো কিছু করতে পারি। তো সব মিলিয়ে খুব ভালো টুর কেটেছে। এর মধ্যে যখন আমরা প্লেনে উঠলাম, ওইটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। তো অন্যরকম যে দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। পরে যখন পৌঁছালাম অস্ট্রেলিয়াতে, আমরা তো 2 সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করেছি, যেটা আমাদেরকে অনেক হেল্প করেছে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে। ওই সময় আমরা অফ ডে গুলাতে আমি সাকিব ভাই, মাসরাই ভাই, আলামিন ভাই, বিজয় ভাই, সবাই যে আরো বড় ভাইরা ছিল সবার সাথে একটু এদিক ওদিক ঘুরতে যাওয়ার চেষ্টা করেছি, ব্রিসবেনের গোল্ড কোস্ট, বা সময় তেমন একটা আমরা পাইনি ঘোরার, তাও চেষ্টা করেছি যতটুকু ঘোরা যায়। তো প্র্যাকটিস ট্যাকটিস করে আমরা খেলতাম, আর আমার অন্যরকম লেগেছে। স্পেশালি ক্যানবেরাতে আফগানিস্তানের সাথে ম্যাচের দিন মনে হয়েছে বাংলাদেশে খেলছি, কারণ ফুল মাঠ ইংল্যান্ডের সাথে ম্যাচ জেতাটা আমি কোনোদিন ভুলতে পারবো না, ওইটা আমার লাইফের এখন পর্যন্ত সেরা ম্যাচ এখন পর্যন্ত, মানে ওই ম্যাচটা জেতাটা।
আমরা তাসকিন মানে আমরা আসলে দেখেছি টিভিতে, টিভির কল্যাণে যে আসলে কিভাবে আপনারা আমাদের দেশের গৌরব বাড়িয়েছেন, বাট আমরা আসলে জানতে চাচ্ছি যে আমরা যা দেখতে পাইনি আপনাদের ছোট ছোট খুনসুটি গুলো, আপনারা কিভাবে হোটেলে সময় পাস করতেন, কি চিন্তা করতেন, আপনারা একজন আরেকজনের সাথে কি ধরনের শেয়ারিং করতেন, কি ধরনের কথাবার্তা চলতো, আমরা যখন টেনশন করতাম যে আগামীকাল খেলা তখন আপনারা নিজেদের মধ্যে কি কথা বলতেন, এগুলোই আসলে আমরা জানতে চাই।
না আসলে আমি তো টিমে সবার জুনিয়র প্লেয়ার ছিলাম, তো রিয়াদ ভাই, মাশরাফি ভাই, মাশরাফি ভাইয়ের সাথে তো আমি সবসময় কথা বলি, বোলিং অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড।
আমরা যতদূর জানি মাশরাফি আপনার মানে একটা আইকনিক একটা ব্যাপার, আপনার অনেক আগে থেকে আপনি মাশরাফিকে অনেক পছন্দ করতেন এবং ফলো করতেন।
হ্যাঁ, মাশরাফি ভাইকে নট এজ এ প্লেয়ার, ওনার পার্সোনালিটিও ভালো লাগে, মানুষ হিসাবেও ভালো লাগে, প্লেয়ার হিসাবেও ভালো লাগে, আর সেও আমাকে ছোট ভাই হিসাবে অনেক পছন্দ করে। তো মানে মাশরাফি ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই যারা সিনিয়র প্লেয়ার তারা বেশ বেশ বুঝাইতো আমাকে, আর তারা আদরও করে আমাকে, সবসময় ভুলগুলা মানে বারণ করে বা সচেতন করে যে এইটাই ভাবে না করলে ভালো, এইটাই ভাবে করলে ভালো, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে। আর মাশরাফি ভাইয়ের সাথে ম্যাচের আগে বা ম্যাচের পরে মাঝে মধ্যে ওনার রুমে যাইতাম যে কথা বলতাম খেলার বিষয়ক। আর রিয়াদ ভাই মাঠেও মাঠের বাইরেও অনেক বুঝাই তো আদর করে অনেক। তো তামিম ভাই, তামিম ভাইও আমাকে হেল্প করেছে।
সবাই কি তুই বলে সম্বোধন করে ছোট হয়?
হ্যাঁ, সবাই তুই বলেই ডাকে, আর ন্যাশনাল টিমে সবাই একটা আদরের ডাক ডাকে, সেটা হিরো বলে ডাকে মাঝে মধ্যে
সবাই।
হ্যাঁ,
বেসিক্যালি আমাদের তাসকিন কিন্তু হিরো, অনেক উঁচা লম্বা এবং ফর্সা, অনেক ভালো দেখতে।
না আসলে সেটা জানি নাকি, কিন্তু মাশরাফি ভাই জিনিসটা বাইর করছে আদর করে মাঝে মধ্যে হিরো, তারপর ভাইয়া 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 বললাম, স্পেশালি মাশরাফি ভাই, আর রিয়াদ ভাই, মুশফিক ভাই সবাই মাঝে মধ্যে
ইংল্যান্ডের দিন অথবা ইন্ডিয়ার দিন মাশরাফি খুব উচ্চ স্বরে আপনার সাথে কথা বলছিল, হয়তো কোনো ভাবে আপনাকে উৎসাহিত করার চেষ্টা করছিল, মানে কি ধরনের কথাবার্তা হচ্ছিল তখন?
আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এই ব্যাপারটা যে সে কি আমাকে বকছিল কিনা। আসলে বকতে ছিল না, ওই দিন মাশরাফি ভাই স্লো ওভার রেটের কারণে অলরেডি ফাইন খেয়েছে, 40% ম্যাচ ফি আর একটা ম্যাচ সাসপেন্ড করা হয়েছে তাকে। ওই দিন আসলে হয়েছে কি মানে ওভার রেট স্লো থাকায় আম্পায়ার ক্যাপ্টেনকে মানে মাশরাফি ভাইকে বারবার বলছিল যে তোমরা আর একটু কুইক করো, ওইটার জন্য মাশরাফি ভাই বলতেছিল, একবার একবার বলেছিল একটু তাড়াতাড়ি কর, একটু তাড়াতাড়ি কর, আর আরেকবার রোহিত শর্মাকে আউট করার পর বলেছিল যে এই ইয়র্কার বলগুলো আগে করতেছিস না কেন, আগে কেন বাউন্সার মারলি, ইয়র্কারটাই আগে কর, তাহলে তারা আগে উঠে যায়, এটা একটু চিল্লিয়ে বলেছে আর কি। এই
তাসকিন, আমরা বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সময়ে আমাদের দেশের অধিনায়ক মাশরাফির সাথে অন্যরকম একটা সেলিব্রেশন আপনার দেখেছিলাম, ওই সেলিব্রেশনটা কি প্রিপ্ল্যান ছিল নাকি ওটা পরিস্থিতির মধ্যে হয়ে গেছিল, ওটা নিয়ে যদি একটু বলতেন।
মাশরাফি ভাইয়ের সাথে ইন্ডিয়ার সাথে খেলার দিন আজিঙ্কা রাহানের আউটটা করার পর আমরা যে লাফ দিয়ে একজনের আরেকজনের সাথে বুকে বুক মিলিয়েছিলাম, ওই সেলিব্রেশনটা কোনো প্ল্যানিং ছিল না, তো ওইটা আসলে তাৎক্ষণিক অবস্থায় হয়েছে, কারণ ইন্ডিয়ার সাথে যেদিন আমি 5 উইকেট নিয়েছিলাম আমার ডেবু ম্যাচে, ওই দিনও এরকম এই বুকে বুক মিলানো সেলিব্রেশনটা হয়েছিল। তো আসলে আউটটা করার পর এক্সাইটমেন্টে দুইজনই যখন সামনাসামনি এসে পড়েছিলাম তখন ওইটা অটোমেটিক হয়ে গিয়েছিল, আবার সেকেন্ড টাইম আবার করতে যেয়ে পরেও গেছিলাম আমরা, তো এটা একটা মজার সেলিব্রেশন ছিল, ভালো টাইম ছিল এটাই।
সেলিব্রেশনের কথা
হচ্ছে, আর এই ফাঁকে কিন্তু আমি ছোট্ট করে আপনাদের সেই পাঠানো কমেন্ট এবং SMS গুলো পড়ে দিচ্ছি। আর যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে আছেন আমাদের সঙ্গে, মায়াবিনী চাঁদনী আছেন আমাদের সঙ্গে, আরো আছেন তাহমিনা পারুল সহ আরো যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো চাচ্ছেন ফেসবুকে কানেক্টেড হবেন তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4 এ। এমডি নাজমুল হাসান আছেন আমাদের সঙ্গে, অগোছালো ভালোবাসা আছেন, নুরুজ্জামান মিলা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন হেমায়তুল্লাহ ইসলাম শাকি, অনিক হোসেন রুয়েল আছেন, আমিনুল ইসলাম রনি, স্বপ্ন আসবে, সুজন আহমেদ দেলোয়ার আল মাহমুদ কুমিল্লা থেকে, মহাদেব কুমার আছেন, হাসান জাহাঙ্গীর সুজন আছেন, দূরবীন সাকিব আছেন আমাদের সঙ্গে, পেইনফুল তানভীর আছেন, তাসকিনকে আমাদেরকে থ্যাংকস জানিয়েছেন তাসকিনকে ঢাকা FM এ আনার জন্য, এমডি ইমরান হোসেন আছেন বরিশাল থেকে, আরো আছেন ইস্তিয়াক আহমেদ শিয়াব, সুমাইয়া জাহান অবনী আছেন অবন্তি, এমডি শাহজাহান আলম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন অভিমানী বন্ধু মাসুল রানা এসএন আছেন আমাদের সঙ্গে, রুবাইয়া আক্তার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মিথিলা মন, তিনি লিখেছেন তাসকিন ইয়োর ভয়েস ইজ সো সুইট, কাউসার আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এমডি নাইম ইসলাম, তিনি লিখেছেন FM গুরু মাশরাফি ভাইকে ঢাকা FM এ দেখতে চাচ্ছি, অবশ্যই আশা করছি আমরা তেমন কিছুই আপনাদেরকে দিতে পারবো। এবং ক্রিকেটের ব্যাপারে আরেকটি কথা হচ্ছে, আজকে যারা ফেসবুকে কানেক্ট হয়েছেন তারা দেখেছেন একটি লিঙ্ক দেওয়া আছে এবং পরবর্তী কোন ক্রিকেটার আসতে যাচ্ছে আমাদের ভালোবাসার বাংলাদেশে তা জানতে কিন্তু সেই লিঙ্কে গেলেই আপনি পরবর্তী আপডেট পেয়ে যাচ্ছেন, সো অবশ্যই ভিজিট করবেন। এমডি শরীফুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন শাকি শফিক সাভার থেকে, সাইলেন্ট তাবির আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এফ এ ফিরোজ আহমেদ, মেঘ বালক স্বপন আছেন আমাদের সঙ্গে, শাহাদাত হোসেন আছেন ইরাক থেকে, আরো আছেন আলামিন সাকিব, সময় খারাপ তিনি লিখেছেন মাশরাফি আমার প্রিয় খেলোয়াড় আর তাসকিন হলো ভবিষ্যৎ মাশরাফি, তাসকিন ভাইয়া তোমার জন্য রইল শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। নীলপরি নীলঞ্জন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, আমি গর্ব করি আমার বাবাকে নিয়ে, তার সাথে আমাদের টাইগারদের নিয়ে, রিয়েলি লাভ ইউ তাসকিন ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ নীলাঞ্জনা। আর আছেন আমাদের সঙ্গে আহমেদ মেহেদি হাসান, তিনি লিখেছেন গুরুকে সালাম এবং সেই সাথে ইন্তেজার দাদা ইমাপুকে, তাসকিন আমাদের গর্ব, আমাদের লাল সবুজের পতাকা বহনকারী, হাজার সালাম তাসকিন তোমাকে, শুভকামনা বাংলাদেশ টিমকে, আজ 26 যেহেতু 27 মার্চ হয়ে গিয়েছে, তারপরও জানি দিলাম আপনার সেই সুন্দর কমেন্ট, সৌদি আরব থেকে আমাদেরকে শুনছেন আহমেদ মেহেদি হাসান, অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা আরো কিন্তু কিছুক্ষণ আছে আমরা ভালোবাসার বাংলাদেশ নিয়ে, সো অবশ্যই আপনি আপনার কমেন্টে পাঠাবেন www.facebook.com/thakafm90.4 এ। মোহাম্মদ সোহাগ ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ বাংলাদেশ ক্রিকেট টিম, ধ্রুব রহমান আছেন, বদরুল ইসলাম আছেন, এমডি আতিকুল ইসলাম শবন, মেঘে জাগা মন, নাহিদ রানা আছেন, স্বপ্ন জয় সাব্বির, জিসান খোকন আছেন, আরো আছেন এমডি আনাস পি ড্রিঞ্চ বয় কৌশিক, সৈকত দাস, আকাশ দত্ত, তুষার ডি বয়, নুরুল ইসলাম আছেন, রুবাইয়া আক্তার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রাফির রহমান, আসানুল কবির, এলিন এভারগ্রিন, আসাদ আছেন আমাদের সঙ্গে, আর অনেক তো নামগুলো পড়ে দিয়েছি, আশা করছি শেষ পর্যন্ত পড়ে দিতে পারবো। আর এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক এবং ব্রেকের পর থাকছে আমাদের সবার প্রিয় এই তাসকিন ভাইয়ের বাবা মা ও তার প্রিয় ছোট বোন, তার কি ভাবছেন শুনবো সেই সব কথা, সো সঙ্গে থাকুন ফিরছি বিরতির পর।
প্রত্যেক সন্তানের জন্যই যেমন তার বাবা তার সত্যিকারের হিরো, আমাদের তাসকিন কিন্তু তার ব্যতিক্রম নয়। তাসকিনকে খুব চমৎকার ভাবে গাইড করেছেন তার বাবা, তাসকিনকে দারুণ ভাবে সামনের দিকে তার স্বপ্নগুলো, এবং বারবার কথা প্রসঙ্গে যখন অফ ইয়ারে তার বাবার সাথে কথা হচ্ছিল তিনি বারবার বলতে চেষ্টা করছিলেন বা বলছিলেন যে আমি চেয়েছিলাম যে তাসকিন তার স্বপ্নের সমান করেই বাঁচুক। এমন ঘটনা ঘটেছে যে বাইমারি সিং এর মতো জায়গাতে তাসকিন খেলছে, খেলতে গিয়ে হয়তো কোনো কারণে তার আত্মবিশ্বাসে ঘাটতি পড়েছে যে বাবা মার দ্বারা ঠিক হচ্ছে না, আমি যেভাবে খেলতে চাই আমার রেজাল্ট সেভাবে আমি পাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে যে খেলাটা আমি ড্রপ করব। ঠিক সেই সময় তাকে সমর্থন দেবার জন্য বাবা ছুটে গেছেন সেই রাত পোয়াতে না পোয়াতে সেই ময়মনসিংহে। এবং মজার ব্যাপার কি, তারপরের দিন ম্যাচেই কিন্তু তাসকিন ম্যান অব দ্য ম্যাচ হয়। এরকম অনেক অনেক দারুণ দারুণ সুখস্মৃতি দুঃসহ স্মৃতি, কষ্ট সবকিছু মিশে আছে তাসকিনকে ঘিরে, তাসকিনের বাবার। এবং সত্যিকারের গাইডেন্স, মেন্টর, কোচ যদি থেকে থাকে তাসকিনের জীবনে, সেটাই হচ্ছে তার আদর্শ পুরুষ, তার বাবা, তার রিয়েল হিরো, তার আইডল। সেই বাবার কথোপকথন আমরা একটু শুনব, সেই বাবা তাসকিনকে নিয়ে কি বলছেন, সেই গর্বিত বাবার অভিব্যক্তিটাই বা কি তাসকিনকে ঘিরে, সেই ব্যাপারগুলো আমরা একটু জানবার চেষ্টা করব।
আমি তাসকিন আহমেদ তাজিমের বাবা মোহাম্মদ আব্দুর রশিদ। তাসকিনের এই পর্যন্ত আসার কতটুকু কি করেছি জানি না, তবে একটুকু বলতে পারি যে এখনো আমার ছেলে বাংলাদেশের জাতীয় দলের কিছুই দিতে পারেনি। ইনশাল্লাহ দোয়া করবেন বা আরো চেষ্টা করুক তাসকিন কিছু দেওয়ার জন্য। তাসকিনের খেলার এর প্রতিটা বাবা মারই স্বপ্ন থাকে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় যে উচ্চ শিক্ষিত শিক্ষা লাভ করুক, সেটা আমারও ছিল। কিন্তু কোনো এক সময় আমার ছেলে যখন খেলার প্রতি ডাইভার্ট হয়ে যায়, তখন আমি প্রথম দিকে খুব রাগ করি এবং ওর প্রতি অনীহা প্রকাশ করি খেলাধুলার ব্যাপারে। যখন ডে বাই ডে ওর ইম্প্রুভমেন্ট দেখতেছি এবং ওর কোচ যে ডিসকভারি একাডেমি সাজু, ওদের কাছ থেকে যখন শুনলাম, আবার নিজে প্রুভ করার জন্য এক সময় মাঠেও গেলাম, মাঠে গিয়েও দেখলাম আল্লাহর রহমতে আমার ছেলের বলের মেনলি, তখন তো আর ওই লাইন লেন্থ বা অত কিছু বোঝার সময় ছিল না, খালি একটুকুই বুঝতাম যে ছেলে আমার জোরে বল করে, যেটা ওর কোচ বলছিল। এটাই আমার খুব ফার্স্ট টাইম যখন আমার আনন্দ দেয়। এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে ও যখন আন্ডার টুয়েলভ এ বুস্ট পাওয়ার কাপ খেলে, তখন কলাবাগান মাঠে আমার খেল আছে, ওর কোচ আমাকে ইনভাইট করে যে আপনি একটু কাইন্ডলি এসে আপনি ছেলের খেলাটা দেখেন। তো আমি চুপি সারে যাই ওখানে খেলা দেখতে। তা খেলা দেখার পরে যখন দেখলাম যে আমার ছেলের টিমটা 137 না কত রানে বুক হয়ে যায়, তখন ওর কোচে বললাম যে কি ব্যাপার, তোমার টিম তো খারাপ করছে। তা বললো যে চিন্তা করেন না, আমার এই এ আছে, এই বুলেট আছে। আমি আবার বুলেটটা কে, তারপর আমি মনে মনে একটা এ করতেছি কে ব্যক্তি, ছেলেটা কে। তারপর দেখি অনেকক্ষণ পরে তার ওর কোচ বলতেছে যে ভাই ওই যেই প্লেয়াররা আছে এরা সব বয়লার মুরগি, আর আমার বুলেটের বল একটা একটা খা দেখবে ওরা আপনি আপনি সরে যাবে। তা আল্লাহর কি রহমত, আল্লাহর কি এই, আমি যখন মাঠে কোনো এখন বসে দেখছি ঠিকই যেমন কথা তেমন কাজ, যে আমার ছেলের প্রথম বল খেলতে বলল দ্বিতীয় বলে ওই ওই বাচ্চাটার গায়ে লাগে, লাগার পর পরই সে ইঞ্জুরি হয়ে যায়, মানে মাঠ ছেড়ে যায়। তা আমি বললাম যে বাহ, তা তো ভালোই। এবং ওই সময় ওই আমার ছেলে ম্যান অফ দ্য ম্যাচ হয় ফার্স্ট টাইম যখন খেলে, হ্যাঁ 12 এর বুস্ট পাওয়ার কাপ। তখন থেকে আমার একটা আনন্দ বা মানে উৎসাহ দেওয়ার জন্য একটা আমারও মন আনন্দ দেয়।
আপনি ভিতরে ভিতরে ছেলে একজন ক্রিকেটার হবে, জাতীয় দলে খেলবেন, মানে অনেক প্লেয়ারকে আমরাও দেখেছি, আপনিও যতদূর জানি আপনিও খেলাধুলার মধ্যে জড়িত থাকতেন, ঘরোয়া ক্রিকেট লীগ, ফুটবল লীগ এগুলো খেলেছেন। তো আপনি কবে থেকে ছেলের ভিতরে এই সম্ভাবনা বা আপনি আশা করতে শুরু করলেন, স্বপ্ন দেখতে শুরু করলেন কবে থেকে? ঠিক
এটা মেনলি হয়েছে যখন আমার ছেলে এজ লেভেল খেলতো, তখন থেকে মোটামুটি আমার সবচেয়ে মজার ঘটনা যখন ও যখন সিলেক্ট হয় আন্ডার 13-14 মনে মেবি ওই ধানমন্ডি মাঠে, যেটা এখন শেখ জামাল ক্লাব, ওখানে ওদেরকে ট্রায়ালে ডাকে, ডাকার পর আমার ছেলের বল খুব জোরে জোরে করে টারে, তখন আমার আমি আবার ওই খেলার প্র্যাকটিস বুঝে দেখার পর আমি মনে মনে আমার ছেলের ঠিক করলাম বিকেএসপিতে আমি দিব। তা আমি বিকেএসপিতে গিয়ে যোগাযোগ করি, ওরা বলে যে ওরকম টাইমে আসলে আমরা ফর্ম দিই না, ডাইরেক্ট ওই সময় আমরা এই করি। তো এইটা 22 টাইমে আমার ছেলের কানে যায়, আমার ছেলে তার কোচে বলে, ওর কোচ আবার ওই যে এজ লেভেলের কোচে জানায়। তো জুয়েল স্যার নাম ওনার, আমি ওনার থ্যাংকস জানাই, হয়তো বা ওনার ওই বাধাতেই আজকে আমার ছেলে ন্যাশনাল টিমে। এবং জুয়েল স্যার আমার ওই সময় একটা কথা বলছিল যে ভাই আপনি ছেলেকে বিকেএসপিতে দিয়েন না, ওরে এখানে খেলতে দেন। তা আপনি ছেলে এক সময় অনেক দূর যাবে। যাই হোক, ওটা আলহামদুলিল্লাহ, কারণ লাস্ট যখন ও ফার্স্ট ন্যাশনাল টিমে ওয়ান ডেতে ডেবু হয়, তো ওই সময় ওই মাঠে তার সেকেন্ড ডেতে ইন্ডিয়ার সাথে সেকেন্ড খেলাতে জুয়েল স্যারের সাথে আমার দেখা, দেখে বললো যে কি ভাই আমার কথাটা ফললো আপনার। আমি তখন খুব চিৎকার সহকারে দর্শকদের মাঝেই বলছিলাম যে এটার অবদান সম্পূর্ণ আপনারটাই, কারণ আপনি যদি ওই সময় আমাকে বাধা না দিতেন আজকে হয়তো বা ভবিষ্যৎ বা এর চেয়ে বেটার করতো। বিকজ এই কারণে এখন যেহেতু আমি প্রুফ পাচ্ছি সো দ্যাট আমার কাছে এইটাই বেস্ট। তা আমি থ্যাংকস জানাই ওনাকেও, এবং মাঠেও ওই সময় জানাইছিলাম। আর সবচেয়ে বড় যে তাসকিনের একটা জিনিস আমার সবচেয়ে ভাল লাগতো, ও না শব্দটা শুনতে পারতো না, কেন পারবো না কেন করব না। যেমন আমার খেয়াল আছে, ও যখন প্রিমিয়ার লিগে চান্স পায় তখন আমি বলছিলাম আব্বু তুমি প্রিমিয়ার লিগে খেলবে এত তাড়াতাড়ি, তখন সে আমাকে একটা উত্তর দিয়েছিল, বাবা 17 বছর বয়সে সচিন টেন্ডুলকার এই ন্যাশনাল টিমে খেলে, তা আমি কেন পারবো না। তা ওর যে একটা আগ্রহ, ওর যে একটা উদ্দীপনা, এটাই সবচেয়ে বড় ওর প্লাস পয়েন্ট। আর ওর সবসময় একটা জিনিস মানে আমি দেখছি বা দেখে আসতেছি যে বাবা দোয়া করো এবং আমি যতটুকু দেশকে দেওয়ার আমি আমার বেস্টটা পারফরমেন্স করবো ইনশাল্লাহ করে আসছে, আর দোয়া করবেন আপনারা আমার তাসকিনের জন্য।
অবশ্যই আমরা দোয়া করি। আমরা আসলে সবাই যখন বাংলাদেশের খেলা দেখছি তখন আসলে আমরা একজন বাংলাদেশী হিসেবে গর্ববোধ করি, আমাদের ভাইয়েরা খেলছে বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের সম্মান দিনকে দিন উপরে নিয়ে যাচ্ছে। আপনি একজন বাবা হিসাবে যখন আপনার ছেলেকে বল করতে দেখেন, কিংবা 11 জন যে টাইগার খেলে, আপনার ছেলে একজন টাইগার, সে হিসাবে আপনি নিজেকে আপনি তখন কেমন মনে হয় বা কেমন ফিল করেন আপনি, এটা যদি একটু বলতেন।
সত্যি কথা বলতে কি, আজকে 16 কোটি মানুষের মাঝে আমার 11টা সন্তান যখন মাঠে নামে তখন সত্যি নিজের খুব গর্বিত মনে হয়।
অবশ্যই আমরা সবাই সেটা মনে করি, যখন দেখেন যে ওইটা 11টার মধ্যে আপনার সন্তান একটা, তখন কেমন লাগে আপনার?
তখন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকে এই জায়গায় এই স্থানে আমার ছেলে জাতীয় সঙ্গীত গাচ্ছে, সারা ওয়ার্ল্ড ওয়েজ দেখতেছে, তখন আমার পশম দাঁড়ায় যায় এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর আমার ছেলে যখন মানে সত্যি কথা বলতে যে তখন যে কিরম লাগে ভাষায় প্রকাশ করার মতো না।
আমার তো মনে হয় যখন আপনার ছেলে উইকেট পায় তখন আপনার অনেক বন্ধু বান্ধব আপনাকে ফোন দিয়ে কংগ্রেচুলেট করে।
আমার ছেলে যখন উইকেট পাওয়ার আগ মুহূর্তে যখন আমার ছেলে বোলিং করতে যায় বলটা হাতে নেয় তখন আমার যত ফ্রেন্ড সার্কেল আছে বা আমার আত্মীয় স্বজন যা আছে একাধারে রিং দিতে থাকে, আমি তখন সরি সবাইরে বলে রাখি আমি মোবাইলটা সাইলেন্ট রাখি, কারণ আমি যখন আমার ছেলে বল করে তখন আল্লাহর কাছে যত রকমের আমার যা আছে আমি পড়তে থাকি, হয়তো বলটা যখন শেষ হয়ে যায় তখন হয়তো আমি রিসিভ করি, তখন আমার বন্ধু বান্ধব অনেক বকাবুকি করে আমার একটু এ করে, কি রে তোরা রিং করি ধরিস না হ্যান, তাই বলো ভাই আমার ছেলে যখন বল করে তখনই তোরা করিস, তার আগে করিস না কেন। তখন ওরা বলে যে আরে বেটা তোর ছেলে যখন বল করে তখনই মনে পড়ে। আর সবার কাছে থ্যাংকস, এবং প্রতিটা বন্ধু বান্ধব আমার সবাই আমার ছেলের খেলা দেখে এবং ছেলেকে মানে যত রকমের মানে উৎসাহ দেওয়ার জন্য ওরা আমাকে এবং আমাকে সান্ত্বনা বাণী দেয়। এবং আমার ছেলে 2 মাস ছিল না, সত্যি কথা বলতে আমার কাছে খুব কষ্টদায়ক লাগতেছিল যে ছেলেরে মিস করতেছি, কিন্তু তারপরে একটা গর্ব লাগতেছে আমার ছেলে তো আমার দেশের জন্য খেলতে,
দেশের প্রতিনিধিত্ব করছে,
দেশের জন্য খেলতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমার ছেলে ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরে।
আপনার কাছে ছোট্ট আর একটা প্রশ্ন করি যে আসলে আপনার ছেলেকে আপনি কিভাবে দেখতে চান, আপনার ছেলের কাছে চাওয়া কি, যদি সংক্ষিপ্ত করে বলেন আপনার ছেলের প্রতি আপনার চাওয়া, যদিও আপনি অনেক পেয়েছেন ছেলের মাধ্যমে, আপনার ছেলে আপনাকে যেভাবে পরিচিত করে তুলেছে, আপনার ছেলে আপনাকে যতটুকু সম্মান দিয়েছে, মানে আর কি চান আপনি এক ছেলের কাছে?
যেমন একটা সত্যি মজার ঘটনা, আমার ছেলে যখন ওই ইংল্যান্ডের সাথে আফগানের সাথে সবার সাথে খেললো যখন, তখন আমার ছেলে আমাকে খেলার পরপরই রাত্রে আমার সাথে রিং দিয়ে ডিসকাস করে, বাবা কেমন লাগলো হ্যাং লাগলো তেন লাগলো। তা আমি বলে বাবা আমার ভাল লাগেনি, তা আমার ছেলে বলে কেন বাবা ভাল লাগেনি, আমি বলো আব্বু তুমি তো বাতি জ্বালাও নি। তা আমার ছেলে একটু কনফিউজ হয়ে বলেছে বাতিটা কি, তখন ওর মা পাশ দিয়ে বলতে স্যার তোমার বাবা বলতে স্যার বোল্ড আউট করার জন্য। যাই হোক, তা আল্লাহর রহমত ইন্ডিয়ার দিন সে বাতি জ্বালায় মানে বোল্ড করে, বোল্ড করার পরপরই সে বাসায় এই রাতে আমার রিং দিয়ে বলে যে বাবা তোমার বাতি জ্বলছে, আমি কেন বাতি জ্বলছে আমার আলহামদুলিল্লাহ এবং আমার শান্তি লাগে। আমার ছেলে যখন একটা মজার ঘটনা, একদিন স্টেডিয়ামে কোনো এক সাংবাদিক মেবি আমার ছেলে বলতে তাসকিন কবে দেখবো তোমার ওই পাখি ওড়াটা, যেটা ওর পাখি ওড়ার স্টাইলটা, যখন ওই ওয়ার্ল্ড কাপে খেলতেছে আমার ছেলে যখন পাখি মতো উঠতেছে, সত্যি কথা আমি চাই যে আমার সন্তান বা আমার তাসকিন আমার দেশ এরকম পাখি মেলে ওড়ে সারা ওয়ার্ল্ডকে জানায় দেয় যে না আমরা বাংলাদেশ পারি।
অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি এমন একজন সন্তানকে বাংলাদেশের বাঙালি হয়ে উপহার দেওয়ার জন্য। আপনার সন্তান দীর্ঘজীবী হোক, আপনি দীর্ঘজীবী হন, আপনার মাধ্যমে আপনার সন্তান কাছ থেকে আমরা যে সার্ভিস পাচ্ছি, আমরা এই সার্ভিস অন্তত আরো 15-20 বছর পেতে চাই, যদিও পেস বোলিং ক্যারিয়ারটা একটু বন্ধুর হয়, পথটা একটু কঠিন হয়, তারপর আমরা আশা করছি।
আপনারা সবাই ভালো থাকবেন। যদি শেষ মুহূর্তে আপনার আমাদের প্রতি আপনাদের কিছু বলার থাকে।
আমি আমার এই দর্শক বিন্দুদের কাছে একটাই অনুরোধ, আমার তাসকিনের জন্য দোয়া করবেন, তাসকিন সুস্থ থাকে, দেশের জন্য আরো আরো সার্ভিস দিয়ে যায় এবং ভালো পারফরমেন্স করে এবং দেশকে একটা এমন এক পর্যায়ে নিয়ে আসে। আমি এখনো স্বপ্ন দেখি, চোখ বন্ধ করলে এখনো দেখি আমার দেশের ছেলে, আমার টাইগাররা আমার ওয়ার্ল্ড কাপটা হাতে করে আনতেছে।
ইনশাল্লাহ একদিন আমরা বিশ্বকাপ জিতব। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
আমরা হয়তো অনেকে ভেবে বসি যে ক্রিকেট মনে হয় শুধু টেকনিক্যাল কিছু এক্সপার্টিজের ব্যাপার, কে হয়তো ভেবে বসি যে না আসলে ক্রিকেট মানে হয়তো সবকিছু মিলিয়ে শুধু অধ্যাবসায়। আবার অনেকে হয়তো চিন্তা করেছে যে না ক্রিকেট মানে হয়তো কিছু ক্ষণ জন্ম, কিছু মানুষের কিছু গুণাবলীর বহিঃপ্রকাশ, যারা যারা হয়তো যাদের এই ক্রিকেটীয় গুণাবলীটা তাদের তাদের নিরণে অনেক বেশি করে থাকে বা তাদের হরমোনের মধ্যেই প্রথিত থাকে। কিন্তু সত্যিকার অর্থে দেখা যায় যে অনেক বেশি এফোর্ট দেওয়ার যে মানসিকতা, সে বোলার হোক, ফিল্ডার হোক বা ব্যাটসম্যান হোক, তার সাথে সবচাইতে যে যে গুণাবলীটা মিলেমিশে একাকার হয়ে যায় সেটি হচ্ছে যে ইমোশন। সেই ইমোশনটা হয়তো ক্রিকেটের প্রতি, সেই ইমোশনটা হয়তো দলের প্রতি, এবং সব কিছু ছাড়িয়ে তার ব্যাপ্তিটা হয়তো ইন আদার সেন্স দেশের প্রতি। সেই ইমোশনের জায়গাটা যখন তৈরি হয় এবং সেই ইমোশনের গাঁথনিটা যেখানে তৈরি হয়, বা আমি যদি বলতে পারি যে ইমোশনের সূতিকাগার যাকে বলে, সেটি হচ্ছে আমার মনে হয়, আমার কাছে মনে হয় যে আমাদের এই সাবকন্টিনেন্টে, স্পেশালি আমাদের এই দেশে, সেই সূতিকাগারের নামই হচ্ছে মা। এবং তাসকিনের ক্ষেত্রেও কিন্তু এটির ব্যত্যয় ঘটেনি। তাসকিনের সত্যিকার অর্থে যদি এই খেলার প্রতি যে ইমোশন এবং দেশকে কোনো কিছু দেওয়ার জন্য যে প্যাশন, সেই সূতিকাগার যদি বলে থাকি, তাহলে অবশ্যই সেটি তাসকিনের মা। এবং আমরাও চেষ্টা করব তাসকিনের মায়ের সাথে কথা বলতে, যেখানে হয়তো আমরা জানতে পারব এই রত্নগর্ভার ভেতরে কি ধরনের অনুভূতি খেলা করে যখন তার সন্তান এত অল্প বয়সে বিশ্ব মঞ্চকে মাতিয়ে বেড়াচ্ছে, সে ব্যাপারগুলো আমরা একটু জেনে নেব।
হ্যাঁ, ও মানে এখন এত বড় হয়েছে, আমার কাছে অনেক ভালোই লাগতেছে। কারণ আগে যেরকম ছিল, আগে তো মানে সবাই এত আসতো না, সবাই যে দেখে ওকে সেই খালি বলে তাসকিন তাসকিন, ছবি তুলবো আসো হ্যান ত্যান। যাই হোক, এখন বড় হয়েছে, আমার আরো চাওয়া যাওয়া অনেক বড় হোক আরো, তা আমার কাছে খুব ভালো লাগতেছে। আগের চেয়ে এখনকার অনুভূতিটা একটু অন্যরকম আর কি, তো খুব ভালো লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন তাসকিনের জন্য, ও যেন আরো অনেক বড় হইতে পারে।
ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ।
এখন আমরা কথা বলছি তাসকিনের ছোট বোন, আদরের ছোট বোন মামুনি, তোমার নাম কি?
আমার নাম জান্নাতা রোজা।
তোমার যে ফ্রেন্ডরা, তাসকিন তোমার ভাই, তোমার ফ্রেন্ডরা কি বলে যে তাসকিন সম্পর্কে?
ওরা বলে যে তোর ভাই একদিন নিয়ে আসবি, নিয়ে আসবি। আমি যেদিনে যাই সেদিন বলে তাসকিন ভাই কেমন আছে, যেদিনে যাই বলে কি অটোগ্রাফ নিয়ে আসবি।
তোমার কেমন লাগে তখন তোমার ভাইকে নিয়ে সবার যে এত কথাবার্তা, এত মানে প্রশংসা, কেমন লাগে তোমার
তখন? ভালো লাগে, মনে করি আমার ভাই দেখতাম।
স্কুলের টিচাররা কিছু বলে না?
স্কুলের টিচাররা বলে তোমার ভাইকে একদিন নিয়ে আসবে, সবার মুখে একই প্রশ্ন, নিয়ে আসবা দেখবো।
তোমার ভাইকে বলেছো যে তোমাকে আমার স্কুলে যেতে হবে?
হ্যাঁ বলেছি।
ভাই কি বলেছে?
ভাই বলেছে হ্যাঁ যাবো, আমার এখন বন্ধ হচ্ছে, আমি যাবো।
অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ভালো থাকবে তুমি।
আপনাকেও ধন্যবাদ।
তাসকিনের পরিবারের কাছের মানুষদের সাথে কথা হলো, আবারও তাসকিনের কাছে ফিরে যাই। তাসকিন, বিশ্বকাপের স্বপ্নযাত্রা নিয়ে কিছু বলেন।
ওয়ার্ল্ড কাপটা আমার জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপ হিসেবে, এখানে বেশ কিছু অ্যাচিভমেন্ট আমার আছে। সেটা হচ্ছে সর্বপ্রথম আমাকে এটাই বলতে হবে, কারণ আমার লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হিসেবে আমি কোয়ার্টার ফাইনালে খেলতে পেরেছি। আর আমাদের টিমের মধ্যে আমি হাইয়েস্ট উইকেট টেকার হয়েছি বটে, বাট তাও আমি স্যাটিসফাই না, কারণ আমার মনে হয়, আমার বিশ্বাস, আমি আরো ভালো করতে পারি এবং আমি ক্যাপাবল, সেটা আমি করেও দেখাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো তো এই ওয়ার্ল্ড কাপের পরে সবার এত যে এত যে ভালোবাসা আমাদের ক্রিকেটারদের প্রতি, সবার এই এত সম্মান দেখে আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি ক্রিকেট খেলে এরকম মানুষের কাছে এত সম্মান আর ভালোবাসা পাবো। তো আপনাদের কাছে আসলে মানে আপনাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা, কারণ আপনাদের জন্যই আজকে এত কিছু, এই ফ্যানদের জন্যই সবাই ফেমাস হইতে পারে। তো আপনারা দোয়া করবেন, আপনারা আমার ওয়েল উইশার যারাই আছেন সবাই দোয়া করবেন যাতে আরো ভালো করতে পারি, বাংলাদেশকে জিতাতে পারি, আর আপনাদেরকে আমার পারফরমেন্স দ্বারা খুশি করতে পারি।
তাসকিনের কাছে একটা ছোট্ট প্রশ্ন, যে আপনি মনে হয় জানেন যে বাংলাদেশের এখন অলমোস্ট যারা
ইয়াং ক্রেজি ফ্যান, ফিমেল ফ্যান, তারা সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী, আপনার সাথে ছবি তুলতে আগ্রহী, এই ব্যাপারগুলো আপনার কাছে কেমন লাগে এবং ব্যাপারটাকে কেমন ভাবে এনজয় করছেন আপনি, বা তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে?
আসলে এই জিনিসগুলো, হ্যাঁ, অনেক ক্রেজি ফ্যান্স, ফিমেল ফ্যান্স দেখতে পাচ্ছি। আমার মজাও লাগছে যে যেরকম বাসায় এসে আমার আম্মা আব্বাকে উত্তপ্ত করতেছে যে আঙ্কেল আন্টি তাস্কিন কই তাস্কিন কই, মানে চেনেও না, বাসা বাসা শুনিয়ে ঢুকে পড়তেছে বাসার মধ্যে। তারপরে রাস্তায় বেরোচ্ছি, দেখা গেল রিক্সার মধ্যে চিল্লারে উঠতেছে বা গাড়ি দিয়ে গাড়ি থামায় এসে ছবি তুলতেছে। আমি খুব এনজয় করছি। তো আমি তাদের উদ্দেশ্যে এটাই বলছি যে দেখেন, আমি আমার ক্যারিয়ারটা স্টার্ট করেছি, তো আপনারা আমার, আপনাদেরকেও আমার খুবই ভালো লাগে, কারণ আপনারা ক্রিকেট দেখেন আর আমার খেলা পছন্দ করেন। তো আশা করবো আপনারা আরো বেশি দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আরো ভালো খেলতে পারি, বাংলাদেশকে দিতে পারি, কারণ আমি আমার ক্যারিয়ারটা যেহেতু স্টার্ট করেছি, আমার টার্গেট আমি লং টাইম বাংলাদেশ টিমকে সার্ভিস দিব। তো আপনারা দোয়া করতে থাকেন আর আমি যাতে আমার সেরা পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে জিতাইতে পারি, এই দোয়াটাই করবেন বেশি করে। গুরুকে এবং ঢাকা FM 90.4 কে অসংখ্য ধন্যবাদ সবাই আপনাদের এই সুন্দর সময়ের জন্য, আর সবাই দোয়া করবেন যাতে আমি আরো ভালো কিছু করতে পারি আর ফিউচারে আপনাদের সাথে আরো সময় কাটাতে পারি।
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভালোবাসার বাংলাদেশে দারুণ এক পদচারণার সাক্ষী হয়ে থাকবে ভালোবাসার বাংলাদেশ আজকে, আজকের এই বিশেষ মুহূর্তে, আজকের এই বিশেষ দিনে তাসকিন হট সিট অলঙ্কৃত করেছে। তাসকিনকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে আসবার জন্য, এবং তার জীবনের কথা, তার স্বপ্নের কথা, তার না বলা অনেক কথাই আমাদের সবার সাথে শেয়ার করবার জন্য। অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, আমি অনুষ্ঠানটি শেষ করব একটি, একটা ছোট্ট ঘটনাকে দিয়ে। আমি আমার সাথে কোনো এক সময় প্রায় 14-15 বছর আগে ঘটনাচক্রে আমি একজনের সাথে অনেক বেশি সময় কাটিয়েছিলাম। তখন দিন নাই রাত নাই, বেশিরভাগ সময় আমি তার সাথে আড্ডা দিতে বা তার সাথে চলতে ফিরতে পছন্দ করতাম। সে কিন্তু পেশায় ছিল একজন রিক্সাওয়ালা। আমি এখন যে মানুষের কথা বলছি, আমি জানি যে সে কথাগুলো হয়তো তার কান পর্যন্ত পৌঁছাবে না, বাট আমি এই অনুভূতিটা, এই স্মৃতিটা আমার শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে। তার নাম হচ্ছে হিরু, আমার চাইতে বয়সে হয়তো 10-12 বছরের বড় হবে। সেই মানুষটির সাথে আমি বহুকাল আড্ডা দিয়েছি, বহুকাল সময় কাটিয়েছি, এবং আমি তখন জানতাম যেহেতু পকেটে আমরাও সেই পরিমাণ পকেট মানে ওই সময় পেতাম না, আমার বহু সময় তার সাথে কেটেছে। এমনও হয়েছে যে সে রিক্সা চালায়, সে হয়তো তার পরিবারের খরচ বহন করতে গিয়ে তার নাবিশ্বাস অবস্থা, তারপরে হয়তো আমরা কোনো একটা চায়ের দোকানে বসে হয়তো চা খেয়েছি, সে চায়ের বিলটা সে দিতে চেষ্টা করেছে, এরকম সময় হয়েছে। সেই মানুষটির সাথে বহুকাল পরে যখন শুনলাম যে সে একটি জটিল অসুখের ভেতর দিয়ে যাচ্ছে এবং সে স্ট্রোক করেছে, স্ট্রোক করার পরের কনসিকোয়েন্সটা অবশ্যই খুবই মারাত্মক, তার কথা বলার শক্তি, বাক শক্তি সে হারিয়ে ফেলেছে, এরকম একটি অবস্থায় তার সাথে দেখা করতে যায়। জাস্ট কয়েকদিন আগে যখন তার সাথে আমি দেখা করতে যাই, আবেগে আমাকে জড়িয়ে ধরে এবং বারবার বলছিল আমার নিকনেম, যারা আপনারা বন্ধুরা আমাকে গ্রহেতে সম্বলে চেনেন, অনেকেই জানেন না হয়তো যে আমার নিকনেম ছবি, তাই আমাকে অস্ফুট কণ্ঠস্বর তার মুখ থেকে বের হয়ে আসছিল আবেগের, একদম আবেগের আতিশয্যে সে বারবার শুধু বলবার চেষ্টা করছিল কিন্তু মুখ দিয়ে কথাটা বের হচ্ছিল না, শুধু আমার নাম ধরে উচ্চারণ করবার চেষ্টা করলো, ওবি ওবি। এবং ফর্চুনেটলি সেই সময়গুলোতে বাংলাদেশের খেলা চলছিল, ওবি ওয়া দেশ ওয়া দেশ। এই যে অনুভূতি, বহুদিন পর তার সাথে দেখা, আমাকে দেখার পরে যার তার যে এক্সপ্রেশন, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া, খাবার সামনে ছিল, সে খাবার আমি ভেঙে ভেঙে তার মুখে দেওয়ার চেষ্টা করছিলাম, সে আবেগে আমাকে বারবার জড়িয়ে ধরা, আমারও তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়া, এবং সেই মুহূর্তটাতে খেলা চলছিল সেটা আমাকে বারবার অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করা, ওবি ওয়া দেশ ওয়া দেশ, মানে
ক্রিকেট, ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই চ্যাম্পিয়ন হবে, সে এক্সপ্রেশনটা সে ডেলিভার করার চেষ্টা করছিল, তার তার বাকশক্তি হারিয়ে ফেলা অল্প আধু শব্দ দিয়ে বোঝাবার চেষ্টা করছিল যে এতদিন পর তোমাকে দেখে তোমাকে পেয়ে যতক্ষণে আমি আবেগ আতিশয্য তার সাথে আমার সাথে শেয়ার করবার চেষ্টা করছিল, দেখো বাংলাদেশের খেলা চলছে, আমরা যেভাবে আগে বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমরা এক্সাইটেড হতাম কথা বলতাম, ঠিক সেই রকম ভাবেই বলবার চেষ্টা করছিল যে বাংলাদেশ হয়তো জিতে যাবে। স্কেন এরকম হয়তো অনেক, একটা দুইটা না, ওরকম অনেক হয়তো শত 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 সহস্র আবেগের ঘটনার গল্প আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, যেটা প্রতি মুহূর্তে তোমাদেরকে ঘিরেই তৈরি হয়, যেটা প্রতি মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট টিমের মানুষদেরকে ঘিরেই তৈরি হয়, যেখানে হয়তো কখনো স্বপ্ন দ্রষ্টা হিসেবে সামনে থেকে নেতৃত্বে দাও তাসকিন তুমি, কখনো হয়তো মাশরাফি, কখনো হয়তো মুশফিক, কখনো মাহমুদুল্লাহ রিয়াদ, কখনো হয়তো সৌম্য সরকার, আবার কখনো হয়তো তামিম, অথবা কখনো হয়তো সাব্বির। এইরকম ভাবেই তোমরা স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্নের দানায় আমরাও ভেসে বেড়াই এবং আমরা তোমাদের মতো করে স্বপ্নের মতো করে বাঁচতে চেষ্টা করি, বাঁচতে চাই, কারণ এই বাঙালি জাতির, এই বাংলাদেশিদের বড় করে বাঁচবার, অনেক বড় করে স্বপ্ন দেখবার উপলক্ষ খুবই কম, বাইরে অনেক বেশি অস্থিরতা। তোমরাই পারো, তোমাদের দ্বারা সম্ভব হয়েছে, তোমাদের দ্বারাই আমরা একজোট হয়ে ঐক্যতান সৃষ্টি করে একভাবে বাংলাদেশকে নিজের মতো করে স্বপ্ন দেখবার সাহস পেয়েছি, এতগুলো আবেগ, এতগুলো এতগুলো ইমোশন একসাথে হয়ে তোমাদের স্বপ্ন ডানায় ভেসে বেরিয়ে তোমাদের মাধ্যমেই স্বপ্নগুলো সার্থক হবে, এইভাবেই আমরা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছি। সো প্লিজ তোমরা সামনের দিকে এগিয়ে যাও, বাংলাদেশ ক্রিকেট টিম তোমাদের সমস্ত ভালো এবং মন্দতে আমরা আছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করার যে দারুণ দায়িত্ব তোমরা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছো, সেটি অনেক সার্থকভাবে সামনের দিকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। তাসকিন তোমার জন্য এবং অফকোর্স বাংলাদেশ ক্রিকেট টিমের সমস্ত মেম্বারদের জন্য অনেক 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 শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু, সামনের সপ্তাহে আবার কথা হবে সে প্রত্যাশায়, সেই স্বপ্নে বিভোর হয়ে তোমাদের গ্রুয়েটেশন। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবে আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। অথবা কখনো তাস্কিন স্বপ্ন দেখাবে, তখন আমরাও বলে উঠবো প্রত্যেকটি প্রাণ ঘুরে উঠুক ভালো লাগানে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা। আজকের মতো বিদায় বন্ধু।
বন্ধু এতক্ষণ আমরা শুনছিলাম তাসকিনের কথা, অনেক না জানা তথ্য কিন্তু আমরা জেনে গিয়েছি, এবং আজকে আর একটা কথা কিন্তু জেনে গিয়েছি, তা হচ্ছে আমাদের সবার পছন্দের এফএম গুড়াইতের সামনে একটা নিকনেম আছে, তা হচ্ছে ছবি। আজকে অনেক কিছুই জানতে পারলাম, ভবিষ্যতে আর অনেক কিছু জানবো, আর সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং যারা ফেসবুকে ছিলেন 1620 ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিছু কমেন্ট এবং নাম না পড়লেই নয়, সাকিবুল ইসলাম, এম আলী ছিলেন, বাবু আরিফুর ছিলেন আমাদের সঙ্গে, আরো ছিলেন রাশেদ আহমেদ, সাফাত খান, রাসেল, সিনথিয়া ইসলাম, নূর মাহমদ, ইফতি, বাবু ইসলাম, মাহবুব উল্লাহ, মোহাম্মদ ওমর, আশফাকুর রহমান, নিলয়, আরো ছিলেন আমাদের সঙ্গে নীলাঞ্জনা, মিতু সহ আরো অনেকেই ছিলেন। এবং একটা কমেন্ট যেটা আসলে দেখে চোখটা আটকে গেল, তা হচ্ছে ফারহানা চৌধুরী, তিনি লিখেছেন যে নামাজ পড়ে দোয়া করেছিলাম তাসকিনের জন্য। আসলে এরকম ভালোবাসাগুলো অনেক বেশি ভালো লাগে, সবসময় বেশি বেশি করে ভালোবাসবেন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, সব সময়ের জন্য অনেক বেশি শুভকামনা। আর যেহেতু রাত এই মুহূর্তে 1:31, সো আজকের মতো তো আমাকে বিদায় নিতে হচ্ছে, আর বিদায় নিতে বলে যেতে চাচ্ছি অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঢাকায় তো আমি সঙ্গে থাকবেন, ভালোবাসার মানুষটিকে খুব বেশি যত্ন করবেন যেন কখনো হারিয়ে না যায়, আর ভালোবাসা এমন একটি জিনিস যা সবসময় বাঁচতে হয়, একটা মুহূর্তের জন্য ভালোবাসা মানুষটিকে ছেড়ে যাবেন না। আর যেতে যেতে রেখে যাচ্ছি জেমসের সেই গানটি বাংলাদেশ, সো বন্ধু সঙ্গে থাকুন, সাথেই থাকুন, চাকাধামের সঙ্গে থাকুন, এবং ঠিক বৃহস্পতিবার রাত 10:30 হাজির হব আর জিমা ভালোবাসার বাংলাদেশ নিয়ে। শুভরাত্রি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়,
আছো সরোবর দি শেরে বাংলা আশানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে ভেসে থাকা শহীদ সিয়ার শপথ তুমি ছেলে তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি
This track was downloaded from FusionBD.com.